This track was downloaded from fusionbd.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আমার সঙ্গে আমার টিম, আরজি শাকিল, খালিদ, লোবান। প্রিয় শ্রোতা, হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প, যেখানে জীবনের গল্পে উঠে আসে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনের গল্প, এবং সেই জীবনের গল্পে কখনো হাজার হাজার লাখ লাখ মানুষ নিজেদেরকে খুঁজে পায়। আমরা জীবনের গল্প যে প্রচার করি এখানে, সেই জীবনের গল্পের ক্ষেত্রে আমরা বলে থাকি হ্যালো 8920 কে একটি সিলেবাসবিহীন অনুষ্ঠান। অর্থাৎ এখানে শুধুমাত্র আনন্দের কিংবা শুধুমাত্র বেদনার বা বিশেষ কোনো ক্যাটাগরিতে কোনো গল্প প্রচার করা হয় না। এখানে যা প্রচার করা হয় জীবন ঘনিষ্ঠ গল্প, এবং আমাদের সমাজে সাধারণ মানুষ থেকে শুরু করে অসাধারণ মানুষ যারা রয়েছেন তাদের জীবনের ঘটনাগুলো এখানে প্রচার করা হয়। এবং আমরা সেই ঘটনাগুলো বা সেই জীবনের গল্পগুলোতে একটা বিষয় শুধু খেয়াল রাখি, সেটা হচ্ছে যে আপনার জীবনের গল্প শোনার পরে কেউ যদি কিছু শিখতে চায় আপনার কাছ থেকে, তাহলে সেই শেখার সুযোগটি আছে কিনা। সেই অর্থে যে কোনো জীবনের গল্পই হতে পারে আমাদের এখানকার অনুষ্ঠান। এবং একই সাথে যেটা বলতে পারি যে হ্যালো 8920 তে আপনারা সবাই আসতে পারেন, কোনো বিশেষ ক্যাটাগরি এখানে নেই। এবং আপনার জীবনের গল্প যদি আপনি মনে করেন যে প্রচার করলে অনেক মানুষ শিখতে পারবে, অনেক মানুষের শেখার সুযোগ রয়েছে, তবেই কেবলমাত্র আপনি হ্যালো 8920 তে আপনার জীবনের গল্প বলার সুযোগ পাবেন। আমাদের এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনি ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে ফোন করলে আপনি 02 যোগ করে নেবেন, এবং ফোন করার পরে 2 মিনিটের মধ্যেই আপনি আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলবেন। এবং ফোন করার পরে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে, আপনার নাম এবং আপনার সেল নাম্বার, যে নাম্বারে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব, সেই সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, যাতে আমাদের শুনতে বা বুঝতে কোনো সমস্যা না হয়। এরপর আপনি যে জীবনের গল্পটি বলতে চান, আপনার জীবনের গল্প, সেটা সারাংশটুকু, মূল বিষয়টুকু 2 মিনিটে গুছিয়ে বলুন, এবং বলুন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং প্রিয় শ্রোতা, আপনাকে যেটা বলতে চাই, আমাদের এই নাম্বারটি দিনরাত 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। এবং যারা হয়তো ফোন দিয়ে ব্যস্ত পান বা যারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন 2-3 মাস ধরে, আমরা তাদেরকে এখানে আনতে পারিনি, তাদেরকে আমরা নিরাশ করছি না, তাদের সবাইকে বলছি যদি আপনি এখানে আসতে চান তাহলে নিরাশ হবেন না। জীবন যেহেতু থেমে নেই, আমরা বিশ্বাস করি যে আপনিও চেষ্টা অব্যাহত রাখবেন, কারণ আপনার জীবনের গল্প কিন্তু আমাদের এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ। হয়তোবা আমরা চাপের কারণে বা সংখ্যাধিক্যের কারণে আপনাকে প্রথম দিকে গুরুত্ব দিতে পারিনি, কিন্তু প্রিয় শ্রোতা, 2-3 মাস বড় কথা নয়, আপনি চেষ্টা চালিয়ে যেতে থাকুন, নিঃসন্দেহে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। আরেকটি পদ্ধতি, সেই পদ্ধতি সবচাইতে জনপ্রিয় এবং বহুল প্রচলিত পদ্ধতি, এবং এই পদ্ধতিতে সবাইকে আমরা আসতে বলি, সেটা হচ্ছে হ্যালো 8920 যারা শোনেন, যারা মনে করেন হ্যালো 8920 মেম্বার হবেন, কানেক্টেড থাকবেন আমাদের এই অনুষ্ঠানের সাথে, এবং অতীতি সম্পর্কে যাবতীয় তথ্যাবলী, পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন অ্যাবাউট হ্যালো 8920 যদি পেতে চান, তাহলে চলে আসবেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার, অর্থাৎ হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এখানে বলে রাখি সেটা হচ্ছে যে আজকে যারা জয়েন করছেন আমাদের ফেসবুকে, মেম্বার হয়ে যাচ্ছেন, তাদের মধ্যে থেকে 2 জন, এবং একই সাথে যিনি কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে 1 জন, যিনি বেস্ট কমেন্ট করবেন, এই 3 জন পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমি আমার অতিথির সাথে পরিচিত হব। আজকে আমাদের সঙ্গে কে রয়েছেন চলুন আমরা একটু জানি। আপনি প্রথমে আপনার নামটি একটু বলবেন?
নাম নাহিদা।
নাহিদা, নাহিদা, হ্যালো 8920 শোনা হয়?
হ্যাঁ, রীতিমতো, একটাও মিস করি না।
একটাও মিস করেন না? আচ্ছা, তাহলে তো আপনার জানাই আছে যে হ্যালো 8920 যখন আমরা শুরু করি বেসিক কিছু নিয়ম আছে। এখানে অতিথির বয়স এবং অতিথি কোথায় থাকেন যদি একটু বলতেন আপনার বয়সটা আনুমানিক।
মিরপুরে থাকি, আমার বয়স আনুমানিক 22 বছর।
22 বছরের মতো বয়স। আচ্ছা, আজকে এখানে নাহিদা আছে, নাহিদার বয়স 22 এবং উনি মিরপুরে থাকেন। আমরা একটা স্টুডিও পিকচার অনুষ্ঠানের কোন একটি জায়গাতে প্রাসঙ্গিকভাবেই আমাদের ফেসবুকে দিয়ে দিব, সুতরাং ফেসবুকে যারা এখনো কানেক্টেড না তারা চলে আসুন, এবং ওখানে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা চাইলে নাহিদাকে প্রশ্ন করতে পারেন বা কোনো কমেন্টস করতে পারেন। নাহিদা, আপনি কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকে শুরু করি।
জি প্লিজ।
ছোটবেলা যখন আমরা দেশের বাড়ি থাকতাম, ঢাকা আসি, আমার যখন 7 বছর বয়স, তখন 7 বছর বয়সে যখন ঢাকা আসি, আমার বাবা আমাদের ঢাকাতে রেখে চলে যায়, আমাদের 3 ভাই বোনরা আমার আম্মারে।
আচ্ছা, আগে কোন জেলাতে থাকতেন?
টুঙ্গিপাড়া।
ওকে, বাবা কি করতেন?
তখন কিছু করতো না, ঢাকা এসে গার্মেন্টস এ চাকরি নিল।
আচ্ছা, আপনার কয় ভাই বোন ছিলেন?
আমরা 3 ভাই বোন।
3 ভাই বোন ছিলেন। ভাই কয়জন, বোন কয়জন?
2 ভাই,
বোন আপনি একা, 2 ভাই ছিল। আপনি কি সবার ছোট ছিলেন?
আমি মেজো।
মেজো ছিলেন। আচ্ছা, ঠিক আছে। তারপর
আমার বাবা যখন আমাদের রেখে চলে যায়, আমার আম্মা একটা বাসায় চাকরি করে
ঢাকাতে আসার পরে,
ঢাকাতে আসার পরে
বাবা রেখে চলে গেল, মানে কোথায় চলে গেল?
বাবা বলা যায় ফুটপাতে রেখে আমাদের চলে গেছে।
কেন?
তার রাখার জায়গা নাই, তার বাড়িতে সমস্যা, এই সমস্যা ওই সমস্যা বললে ঢাকা আমাদের আইনে শুধু পৌঁছে দিয়ে গেছে এতটুকু।
তো ঢাকায় আপনারা কোথায় থাকবেন, কি করবেন কিছু জানেন না? ঢাকায় কি কোনো আত্মীয় ছিল আপনাদের?
না, আমাদের কেউ ছিল,
কেউ ছিল না। তো ঢাকায় এসে রেখে গেল কেন
জানি না, সে কেন?
আপনার বয়স তখন কত?
আমার 7 বছর হবে।
7 বছরের মতো বয়স। আপনি পরবর্তীতে যখন বড় হয়েছেন তখন কি জেনেছেন যে কেন রেখে গিয়েছিল?
না, তখনও জানতে
তখনও জানতে পারেননি। আপনার বাবা আপনাদেরকে রেখে কি ফরিদপুরে চলে গিয়েছিলেন?
হ্যাঁ, ফরিদপুরে চলে গেছে। তারপর দেখা যায় আমার আম্মা কি করে, মিরপুর 10-এর ওইখানে কোন একটা রাস্তা একটু পলিটিন পেশায় আর কি আমরা থাকা ধরি।
আচ্ছা আচ্ছা।
রাস্তার পাশে এর ভিতর আমার বড় ভাইয়ের একটা লোক আসছে যে গরু রাখার জন্য। তো আমার আম্মা মনে করলো সমস্যা রাখতে, তো যাই ওরে গরু রেখে দিলেও তো কিছু টাকা আসবে ঘরে।
গরু রাখার মানে ঠিক বুঝলাম না, গরু রাখাল হিসেবে?
রাখাল, হ্যাঁ রাখাল।
আচ্ছা,
ওইখানে ওরে দিয়ে দেয়। তারপর আর ওর কথা তেমন ভালো বলতে পারি না। আমি আর আমার ছোট ভাই থাকি, আমার আম্মা বাসায় একটা চাকরি করে, আমাদের খাওয়া মতন রীতিমতো না খেয়ে থাকতে হয়। হঠাৎ আমার মা রেখে একদিন বাসায় যাই, খুব ক্ষুধার্ত, এত পরিমাণ ক্ষুধা। আমার আম্মা বলছে কি তুমি বাসায় যাও, দেখি ওইখান থেকে কিছু খাওয়াইতে পারি কিনা, আমার যে বাসায় চাকরি করে। তো ওই বাসায় আমি যাই, গেলে ওইখানে একটা পুরি নিয়ে একটু গন্ডগোল হয় যে ওই বাসায় একটা মেয়ে আছে একটু বড়, 6-7 পরে ও পুরিটা খাবে, আর আমার আম্মা বলতেছে আমার মেয়ে ক্ষুধার্ত, আমি আমার মেয়ের দেবো পুরিটা। আমাকে তোমরা তো অন্য কিছু খাইতে পারতেছো, কিন্তু আমার মেয়েটা দাও, আমার মেয়েটা পুরিটা খাক। তারপর যখন আমি কান্না করে দিই, কান্না করে দেখলে হয়তো বা তার মায়া হয়েছে, তাই সে আমার পুরিটা দেয় খাইতে। আমার ছোট ভাই তো নাকেই পড়ে আছে, কেউ একটা পুরীর থেকে যেন অর্ধেক আমার ভাইয়ের জন্য নিয়ে যায় ছোটটার কাছে, ওরে দিয়ে আর একটু পানি খেয়েই আমাদের দিন যায়। ওই বাসার দিকে যদি কোনোদিন খাবার দেয় তো সেই দিন আমাদের খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না।
আপনার মা বাসাতে কাজ করতো?
হ্যাঁ। তো ওইখানে তো আমাদের থাকার মতন কোনো ব্যবস্থাও নাই, নাই বালিশ, নাই খেতা, নাই কিছু।
দুটো শব্দ আমি একটু উচ্চারণ করছি, আপনি নিশ্চয়ই পরিচিত আছেন, আমি জানি না, এই শব্দগুলো আমাদের সমাজে প্রচলিত। একটা হচ্ছে বান্দা কাজের বুয়া, আর একটা হচ্ছে ঝুটা কাজের বুয়া। মানে একই বাসায় যে কন্টিনিউ কাজ করে তাকে বোধ হয় এই বান্দা কাজের বুয়া বা কিছু একটা বলে। আপনার মা আসলে কি ছিলেন, ঝুটা নাকি ওটা?
না, ওইটা মানে বান্দাই ছিল সম্ভবত,
একই বাসায় কাজ করতো কন্টিনিউ। আচ্ছা, হ্যাঁ।
তো বাসা থেকে আমার আম্মারে কিছু পুরন কাপড় চোপড় দেয় পরার জন্য, যেহেতু আমার আম্মা এক কাপড়ে আছে আর আমাদের তো কিছু নাই, পলিটিন পেঁচায় আমরা থাকা ধরি। তখন রাত্রে আমাদের বৃষ্টি কি আর রোদে কি কোনো ই নাই, আমাদের কাছে সব সমান। তো রাত্রে ঘুমানোর কালে ওই ইট বিছাইতে হয়, যেমন আমরা 3টা ভাই বোন, আমার ছোট ভাইটা আমার মার হাতের উপর ঘুমাইতো, আর 3টি ইট বিছাই ওই আমার আম্মার যে পুরান কাপড় চোপড় দেয় ওই কাপড় চোপড় গুলো আর কি ইটের উপর বিছাইয়ে দেয়, যাতে মাথায় ব্যথা বা কিছু না হয়। তো একদিন বৃষ্টি হলো হঠাৎ, ওই আমাদের সবাই উঠাইয়া আমার কি করলো পলিটিনটা নামালো, নামাই তিনজনই আর কি পলিটিনটা পেঁচায় বসে আছি। সারা আমার ছোট ভাই কান্নাকাটি করতেছে আর আমি তো চুপচাপ বসে আছি সেই পলিটিনের নিচে। এইভাবে রাতটা কাটলো। আমার আম্মা তো সকালে চলে গেল, আর 2টার বেলা তো রাস্তায় ঘাটে আমাদের দিন চলে যায়, রাস্তায় রাস্তায় থাকা হয় সারাদিন, 2টা ভাই বোন দুষ্টুমি ফাজলামি রাস্তায়।
মিরপুর কত নম্বরে ছিলেন আপনারা, মনে আছে?
মিরপুর 10-এ।
কোন রাস্তাটাতে এটা?
ঠিক রাস্তার নামটা আর কি ওরকম,
মিরপুর 10-এ।
হ্যাঁ, মিরপুর 10-এ।
10 এরিয়াতে আপনারা থাকতেন। আর আপনার মা কাজ করতেন কোথায়?
ওইখানকারই একটা বাসাতে কাজ করতো।
আমি একটু জানতে চাইবো যে আপনার যতটুকু মনে পড়ে, আপনি যেহেতু বলছেন 7 বছরের মতো বয়স, সেই সময়টাতে আপনার বাবা ঢাকা শহরে এনে আপনাদের কিভাবে রেখে গেলেন, ওই সময়টা আপনার ভাষা ক্লাস 2-তে পড়া অবস্থা ছিল, অনেক কিছু মনে করা খুব মুশকিল, তারপরও আপনার ওই গ্রামের যতটুকু মনে পড়ে কিছু কি মনে আছে যে বাবা কেন এখানে রেখে? কিছুই মনে নেই।
আমি মানুষের কাছে শুনছি যে তার নাকি একটা কেস ছিল, পালাইয়ে থাকতে হবে।
আচ্ছা,
এরকম একটু শুনছিলাম।
এর বাইরে আপনি কিছু জানেন না?
আমি জানি না।
পরবর্তীতে যে যে এখনকার যে 22 বছরের জীবন, আপনি কি জানতে পেরেছিলেন যে কেন আপনাদের ওখানে রেখে গিয়েছিল?
না, এখনো জানতে পারি না, শুধু সে বলে আমি ইনকাম করতে গেছিলাম।
মানে আপনি জানেন না, আপনি একেবারেই জানেন না। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আজকে যে জীবনের গল্প আপনি এখানে বলতে এসছেন, সেই জীবনের গল্প আপনার ঘরের মানুষ যারা আছে, আপনার অন্যান্য যারা আছে একেবারে কাছের মানুষ, তারা কি জানেন?
আমার নিজের ব্যক্তিগত যে কথাগুলো এগুলো কেউ জানে না।
কেউ জানে না, তার মানে আমাদের হ্যালো 920 শ্রোতারাই শুধু জানবে।
এই প্রথম ফার্স্ট আমার জীবনের কথা কেউ শুনবে।
প্রিয় শ্রোতা, দেখুন একজন মানুষ কতটা আপন ভাবলে আপনাদেরকে, হ্যালো 920 অনুষ্ঠানটাকে কতটা সম্মানিত করলে, কেবলমাত্র যে কথাগুলো কেউ জানে না, পরিবারের কোনো মানুষ জানে না, এবং ওনার পরিবারে কারা কারা আছেন এখন, বা ওনার সবচেয়ে কাছের মানুষ কারা কারা আছেন এখন, সেগুলো কিন্তু আমরা গল্পের একেবারে শেষের দিকে গিয়ে আবিষ্কার করব। সেই মানুষগুলো কেউ জানে না ওনার জীবনের গল্পটা কি, কিন্তু উনি অকুত ভয়ে আজকে হ্যালো 920-তে লাখো মানুষকে আপন ভেবে কোনো কিছু না পাওয়ার আশায় শুধু মন খুলে মনের কথাগুলো বলতে এসছে। উই ফিল রিয়েলি অনার যে আপনারা হ্যালো 920-কে এতটা ভালোবাসেন, এবং যারা শুনছেন তারা অত্যন্ত ভাগ্যবান যে তাদেরকে আমাদের গেস্টরা এতটা আপন মনে করে। হ্যাঁ, আমরা ফিরতে চাই, তারপর কি হলো?
সকালবেলা হলে তো আম্মা কাজে চলে গেল, আমরা ওই বাসার কাছে যাইতাম। ওই আমার বাসার কাছে গেলে দেখা যায় আম্মা চায় চিন্তা কারো কাছে কিছু না কিছু খাইতে দিবে, এরকম একটা আশায় যাইতাম আমার বাসার কাছে। তো হঠাৎ করে বাসা আমার জানতে পারলো আমরা রাস্তার পাশে থাকি। তো আমার জিজ্ঞেস করছে তোমরা বৃষ্টির ভিতরে কি করে, তখন বললো যে আসলে এরকম করে আমাদের কষ্ট করতে হয়। বলছে আচ্ছা ঠিক আছে, আমাদের সিঁড়ির নিচে না এসে থাকো, তোমরা যেহেতু বাসার কাজ করো সিঁড়িটা ঝাড়ু টাড়ু এই জায়গাটা একটু পরিষ্কার যাতে থাকে সে পরিমাণ, দিনের বেলা তার বিছানাঘাট থাকো না, রাত্রেবেলা এখানে রাত্রে ঘুমাইও। আচ্ছা ঠিক আছে, ওইভাবে থাকা ধরলো আবার সবাই। কিছুদিন পর দেখা যায় কি আমার বাবা আসলো, সে একটা গার্মেন্টস এর চাকরি নিল, তখন মানে কিছু টাকা পয়সা নিয়ে আসছিল দেশের কিছু বিক্রি করিয়া। তো ওইখান থেকে নিয়ে আসে আর কি প্রথম ভাড়া থাকলাম, তারপর কিছুদিন যাওয়ার পর একটু জায়গা কিনলো।
আচ্ছা,
জায়গা কিনছে কি ওই বাসায় আমার আম্মার কথা আছে ওই বাসায় তার থাকতে হবে, ওই বাসা ছাড়া কোনো বাসায় সে চাকরি করতে পারবে না।
আচ্ছা,
সে যখন ডাকবে তখন তার যাইতে হবে।
তার মানে এটা জায়গা কেনা ছিল না আমি যতদূর জানি, বা কিছু একটা হয়েছে কনফিউশন বা কিছু একটা হয়েছে, কারণ জায়গা কেনার মতো ব্যাপারটা আসলে না। আপনি আমাকে আর একটু পরিষ্কার করেন, সেটা হচ্ছে যেই ভদ্র মহিলার কাছ থেকে বা যেই ভদ্রলোকের কাছ থেকে বাসাটা নিল সে শর্ত দিয়েছিল,
হ্যাঁ,
তাহলে কি এটা ভাড়া ছিল না কেনা ছিল?
এখন ওইটা ঠিক কিন্তু ভাড়া দিত না এতটুকু আমি জানতাম,
ভাড়া দিত না। এককালীন কোনো টাকা পয়সা দিয়েছিল কি বা কোনো কিছু?
ওইগুলো ঠিক বলতে পারি না, আমি মনে মনে ভাবতাম কি মানে কিনে রাখছে জায়গাটা।
আপনি ওই সময়টাতে ভাবতেন যে কিনে রেখেছে, তো আপনি সেটাকেই এভাবেই বলছেন। কোন একটা জায়গায় আপনাদের মাথা গোজার ঠাই হলো, ঠিক আছে, ওকে। তারপর
ওইখানে কিছুদিন থাকা ধরলো, কিছুদিন পর আমার আম্মার একটা খালতো ভাই আসলো যে ওইখানে থাকবে, তার থাকার মতন কোনো আস্থা নেই, কোথায় থাকবে। আমার আম্মা আবার ওইখানে কি করলো রুমটা আর কি একটু ভাগ করে দিল, বেড়া দেয়নি বলে চলে, এরকম একটু ফাঁক রাখলো। ফাঁক রাখার পর ওইখানে থাকা ধরলো, থাকে থাকতে আমার আম্মার ভিতর আর ওই মামার প্রতি কেমন যেন একটু সম্পর্ক হয়ে গেছে তাদের।
আপনার বাবা ছিল ওই সময়টা?
হ্যাঁ, আমার বাবা ছিল কিন্তু সে জানতো না।
আপনার বাবা কি করতো ওই সময়?
ওই গার্মেন্টসে চাকরি করতো।
আর আপনার মা?
আমার আম্মা ওই বাসায় চাকরি করতো,
বাসায় কাজ করতো। আপনারা কি করতেন?
সারাদিন ওই মসজিদে পড়তে যাইতাম, আর সারাদিন দুষ্টুমি ফাজলামি করে বেড়াতাম। আমি
কোন লেখাপড়া ছিল না আপনাদের? মসজিদে কি পড়তেন?
এই আরবি পড়তাম।
আচ্ছা, স্কুলে ভর্তি করে দেন?
না, তখন স্কুলে ভর্তি।
আর আপনার যে খালাতো ভাইটা আসলো ওনার বয়স কত ছিল?
আমার মার খালাতো ভাই তো ভালোই মোটামুটি ছিল।
আপনার মার বয়সী ছিলেন উনি?
হ্যাঁ,
মার্চে একটু ছোট হবে। ওকে, উনি কি করতে আসলেন ঢাকা শহরে?
উনি কাপড় বিক্রি করে না, ওইগুলো বিক্রি করতো,
সিট কাপড় চোপড়।
হ্যাঁ হ্যাঁ। তো আস্তে আস্তে কি হয়ে যায় আমার আম্মার সাথে তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। একদিন আমার বাবা নাইট ডিউটি করছে, বাবা আসে নাই, তো আমার আম্মা দেখলাম কি হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে, আমার পাশে নাই। কি ব্যাপার আম্মা পাশে নাই? শুনতাছি যেন ওই পাশে আম্মা কথা বলতেছে, কিছু একটা শুনতাছি, খুব রাগ আর কি যে লাগতেছে তখন ঠিক বুঝতে পারতেছিলাম না যে কেমন লাগতেছে। তো ওইখান থেকে চলে আসে আমার আম্মা, আসার পর আমি আর এই কথাটা কাউকে বলিও না, এই বিষয়টা কাউকে জানাইও না। এক পর্যায়ে ওইখান থেকে আমার আম্মার উঠে যায় যে যখন তখন ডাক দেয় শরীর অসুস্থ নাই আর কি। ওই লোকটাই সম্ভবত আমার কিছু সাহায্য করে যে তারা অন্য কোথাও যেয়ে থাকবে, 13 নম্বর যেয়ে থাকবে।
আপনার মাকে হয়ে পটিয়েছে বা এরকম কোনো কিছু বলেছে যে এইখান থেকে গিয়ে 13 নম্বর গিয়ে থাকবে আলাদা হবে বা এরকম কোনো কিছু কি?
না, সেই বলছে যে তোমরা এখানে এই যে যখন তখন ডাক দিতেছে, রাত নাই দিন নাই বৃষ্টি নাই বাদল নাই, ডাক দিলে যাইতে হইতেছে, না দিলে দেখা যায় বকবকি করতেছে, তোমাদেরকে মাগনাই রাখবো নাকি? তো এই জন্য আর কি সে বললো তো চলো আমরা 13 নম্বরের দিকে যাই। তো 13 নম্বরের দিকে গেল, থাকা ধরলো আর কি। ওই লোকটারই সম্ভবত সাহায্যে, যেহেতু সে বিয়ে শাদী করে নাই, তার টাকা পয়সা ছিল শুনছিলাম এরকম, কিন্তু ওইখানে থাকা ধরে।
কোন জায়গায় এটা?
এটা 13 নম্বর বাসন্ত
মিরপুর 13 নম্বর বস্তির মধ্যে।
হ্যাঁ হ্যাঁ, বস্তিতে। ভালোই তার সাথে আমার আম্মার সাথে তার সাথে ভালো একটা সম্পর্ক।
আপনারা কি পুরো পরিবার মিলে ওই 13 নম্বরে চলে গেলেন?
হ্যাঁ, পুরো পরিবার মিলে।
আপনার আব্বাও চলে গেল?
হ্যাঁ, আমার বাবা। আমার বাবা আর এগুলোর কিছুই জানে না যে তার সাথে এরকম কিছু একটা আছে। তার সাথে ভালোই সম্পর্কটা আমার আম্মার যাইতেছে। আমার আম্মার ভালো সম্পর্ক যাওয়ার মাঝে একদিন আমার বাবার আসার কথা না যে রাতটা আসবে না, কিন্তু হঠাৎ করে সে চলে আসে
ওইখানে।
চলে আসলে তখন জানতে পারে যে আম্মা রুমে নাই। রুমে নাই কোথায় গেছে, হঠাৎ করে দেখে ওই পাশে দিয়ে আম্মার কথার আওয়াজ পাইছে আর কি। বাবা এমন ভাবে ঢুকছে যে কেউ বুঝতে পারে না যে বাবা ঢুকছে রুমের ভিতর।
ওকে,
তো আম্মার ওই পাশে কথার আওয়াজ পায়। যে ওই পাশে?
কোন পাশে?
ওই তার খালতো ভাইয়ের কাছে, আমার সেই মামার কাছে।
ওখানে রুম কয়টা ছিল?
দুইটা রুম ছিল।
দুইটা রুম ছিল। আচ্ছা, খালতো ভাই এক রুমে থাকতো, আপনার এক রুমে থাকতেন।
যখন দেখে তখন বাবা ডাক দেয়, ডাক দিলে আমার না বুঝতে পারে, জোরে ডাক শুনে ফেলে। ডাক শুনে ফেলে পরে আমার আম্মারে অনেক মারধর করে আমার বাবা। মারধর গেলে সকালে যায়, এরকম আবার কিছুদিন যাইতে থাকে। আবার কিছুদিন গেলে একদিন সে কি ওই রুমে গেছে কি যায়নি আমি ঠিক সঠিক বলতে পারি না। আমার বাবা আমার জিজ্ঞেস করলো তোমার আম্মু কি ওই রুমে গেছিল? আমি বলি হ্যাঁ গেছিল। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার আম্মারে না ডাকি না ইচ্ছা মতন মারলো আর কি, এমন পরিমাণ মারলো হাত ভেঙে গেছে আমার আম্মার। হাত ভেঙে গেলে তখন আমার সবাই পাশের মানুষ ঠেকাইতে পারে না দেখে আমার বলতেছে যাও তুমি তো মেয়ে, তুমি যে পাশে দাঁড়াও। তুমি যদি পাশে দাঁড়াও তাহলে দেখা যায় তোমার বাবার মারটা কমতে পারে। আমার বাবা যখন মারে হাতে কি আসে না আসে তা দেখে না, মারা দরকার মেরে যায়। তো আমি যাই হঠাৎ করে বাবা কেটে তার হাতে চিগারেট ছিল, আমার কাঁধে ধরে ফেলে চিগারেটটা। সবাই আবার বাবার বকে যে তুমি কেমন বাপ, যে মেয়ে গেল সামনে কি হয়ে তার কাঁধে তুমি চিগারেট ধরলা।
কাঁধে কি মানে সিগারেট দিয়ে আপনার পুড়িয়ে দেয়
আর কি? এখন কি সে ইচ্ছা করে করছে নাকি হাত লাগছে ঠিক সে কোনো কথাই বলে না। টোটাল ওইখানে কথা না বলে আমার আম্মারে মাইন না দিয়া সে ওইখান থেকে চলে গেল। আমার আম্মা কি করলো, কাপড় চুপড় গুছাইয়া বার হয়ে গেছে ওইখান থেকে। আম্মার পিসা আমি আমার ছোট ভাই ঘুরতাছি, আমার কোনো সাড়া নাই, ডাকতেছি।
আমি একটু জাস্ট আপনার কাছে জানতে চাই, আপনি ওই ছোট বয়সে যেটা দেখেছেন আপনার মার যে আচরণ ছিল, আপনার মার খালাতো ভাইয়ের সঙ্গে আপনার মার যে আচরণ সেটা তো অবৈধ আচরণ ছিল, এটা তো আপনি নিশ্চিত?
হ্যাঁ নিশ্চিত।
ওকে, প্রিয় শ্রোতা আপনারা বুঝে নেবেন এখানে সবকিছু ডিটেল বলার কোন সুযোগ নেই। সেটা হচ্ছে যে এটা নিশ্চিত ছিল এবং আপনার বাবাও এটা এক পর্যায়ে বুঝে গিয়েছিলেন। বুঝে যাওয়ার পরে আপনার বাবা তার জায়গাটা থেকে প্রচন্ড মারধর করতেন। প্রিয় শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাই এই জায়গাটিতে, মাত্র তিন মিনিটের বিজ্ঞাপন বিরতি। ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। তিন মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের অতিথি নাহিদা। নাহিদা তার জীবনের গল্পগুলো বলছে এবং জীবনের গল্প থেকে আমরা আবারও ফিরতে চাই, তবে তার আগে বলতে চাই আপনি চলে আসুন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য। আপনি যদি তাকে দেখতে চান আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গেলেই আপনি আর জি কিবরিয়া নামে যে পেজটি পাবেন সেই পেজটিতে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। ওকে, তারপর
আমার আম্মা কাপড় চোপড় গুছিয়ে চলে যায় ওইখান থেকে। ওইখান থেকে চলে গেলে আমার আম্মার আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তো একদিন আসলে দেখলাম হাতে ব্যান্ডেজ। তো জিজ্ঞেস করলাম কেন এরকম হয়েছে, কেন কয়ে তোমার বাবা যে মারছে সেগুলো কি চোখে পড়ে নাই, দেখো নাই তোমরা? ও আচ্ছা ঠিক আছে, তো মারছে তো তুমি আমাদের কাছে ফিরে আসো, আমাদের কার কাছে রেখে দাও, কেন তোমার বাবা আছে না? আচ্ছা বাবা দেখায় কি সবকিছু হয়? তো বলতেছে হবে না কেন, তোমারই তো বাবা। আমার আম্মা চলে যায়, সম্ভবত তখন আমার প্রায় 10 বছর হয়ে গেছে এরকম। আর কি এর মাঝে কি হয়েছে, আমাদের যে মসজিদে পড়তাম ওই হুজুরকে খাওয়াইতে হইতো আমার, আমাদের তো দেখা যায় আমার রান্না বান্না ভালো ছিল না, হুজুর আমাদের পাশে খাইতে চাইতো না। তো এর কিছুদিন পরে হঠাৎ করে আমার বাবা কোন একটা খাবার আনলো, খাবার আনার পরে খাইছি, তখন রাত্রে ভালো, আমার ছোট ভাই খায় না, ও ঘুমাইছিল।
আপনার মা থাকতো না আপনাদের
সাথে? না, আমার মা আমাদের সাথে থাকতো না। তো খাবার আনে, খাবারটা খাই, আমার আবার গালে খুব আসলে হয়েছিল, বড় বড় আসলে বললে হয়। আমার বাবা মাঝে মাঝে দেখতাম কি চুল পেঁচায় রাখতো ওই আসলের ভিতরে, যে চুল পেঁচায় রাখলে নাকি আসলে এটা কেটে যেতে পারে। তো সেদিন আমার বাবা কি করে, আমার সাথে কোন একটা খারাপ সম্পর্ক করে, হয়তো বা কোন একটা ওষুধ খাওয়াই আসে, যেহেতু ওষুধটা খাওয়ায় আমি তারপর দিন সারা রাত তো বুঝতে পারি নাই, এমনকি তারপর দিন 11:30 বাজে ঘুম থেকে উঠছি। ঠিক আছে, তো সেখান থেকে আসি
আমার, আপনাকে একটু থামাচ্ছি, আমরা কিছুটা হলো আজ করতে পেরেছি যে যা ঘটেছে আপনার সঙ্গে সে রাতে সেটা প্রচন্ড অমানবিক এবং নৃশংস ঘটনা, কিন্তু আমরা একটু পরিষ্কার করতে চাই যে কি খাওয়ালো আপনাকে, কি হলো না হলো, মাঝখানে সময়টা তো আপনি বুঝতে পারেননি কি হয়েছে, কিন্তু আপনার বয়স তখন কত বলছিলেন আপনি?
প্রায়
9-10 বছর বয়স। আপনার মা আপনার বাসায় থাকতো না, আপনাকে কি খাইয়েছিল আপনার বাবা,
কি খাওয়াইছিল?
খাবারটা নিয়ে এসেছিল আপনার?
খাবারটা আনছিল বলতে সম্ভবত ওই যে আমি খাইতে খুব পছন্দ করি করতাম তখন,
কোন একটা সফট ড্রিঙ্কস।
হ্যাঁ,
তো এটা রাতের বেলা আপনি খেয়েছিলেন?
হ্যাঁ।
খাওয়ার পরে আপনি সাধারণত ঘুম থেকে উঠতেন কখন?
এমনি সকাল সকাল মসজিদে যাইতে হইতো, তো
পরদিন আপনার সকাল 11টার সময় ঘুম ভেঙে গেছে,
এরকম টাইমে ঘুমাইয়া যায়।
ঘুম ভাঙার পর আপনি কি দেখেন?
দেখি আমার পাশে একটা কাপড়ে সাদা কাপড় তো অনেক বিলাট লেগে আছে, তো আমি আর কিছু বলি না, কিন্তু আমি উঠতে পারতাছি না বিছানা থেকে, উঠতেও পারতাছি না, আর কাজকাম করবো কি, যেহেতু ঘরে সব কাজকাম আমার করতে হইতো ওই টাইমে, সংসারে সব কাজকাম, আমরা 4 জন ছিলাম তখন সংসারে, তো ওইখান থেকে আর কি করবো, উঠতে পারতাছি না। তো সবাই এসে বলতেছে উঠিস না কেন, এমনি তো সময় এত সকাল উঠে পুরো বাড়ির মানুষের ঘুম ভেঙে দিস, আর আজকে তুই এখনো উঠিস না? আমি বলতেছি কি আমার না কেমন লাগতেছে, উঠতে পারতাছি না। তো কারো কাছে বলি না, যা কষ্ট করে উঠি তো অন্য একটা দেখি যে অনেক বিলাট মাখা থাকে। দুপুর বেলা আর কোনো কথা বলি না, হাঁটতে চলতে বলতেছে না, এইগুলো কারোর সাথে আমি কখনো বলি নাই।
জি, এবং আজকে আপনি ফার্স্ট আমাদের শ্রোতাদেরকে বলতেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি কেন বাবাকেই সন্দেহ করছেন? কারণ ওই বাড়িতে তো আরেকটা ছেলে ছিল, যে আপনার মামার ফুফাতো ভাই হয়।
সে কখনো আমাদের রুমে আসেনি, আমার আম্মা যাওয়ার পরে
কোনদিন আপনাদের রুমে আসেনি। আপনারা একই সাথে ঘুমোতেন, আপনি আপনার বাবা?
আমরা তিনজনই একসাথে ঘুমাতে
ঘুমাতে
আলাদা।
আচ্ছা,
সে অনেক সময় রাত্রে আসতো না, সেদিন সে রাত্রে আসেনি।
আচ্ছা, সেদিন সে রাতের বেলা বাসায় ছিল না?
বাসায় ছিল না।
আচ্ছা,
এরকম করার পরে আমি দুপুর বেলা বাবা খাইতে আসে, রান্না করতে দেরি হয়, দেখে বলে কি ব্যাপার এত, আমি কি আজকে ঘুম থেকে তুলছি দেরি? ন্যাকড়াটা হঠাৎ চোখে পড়ে, আমি বলি বাবা এই ন্যাকড়া এত রক্ত কিসের? তো বলতেছে কি ও তোমার গালে যে আইসলে হয়েছিল, ওই আইসলেটা আমরা ছুটে ফেলছি, টেনে ছিঁড়ে ফেলছি, এই জন্য অনেক রাত্রে তো তোমার হুঁড়ছিল না, ঘুমাইছিলা, তো তোমার অনেক রক্ত বার হয়েছে, সেটাই আমি মুছে রাখছি। তো আমি আর কোনো কথা বলি না, যেখানে আমি সারাদিন দুষ্টুমি করতাম, খেলতাম, কুতকুত খেলতাম, লাফাইতাম, মনে করেন টোটালি প্রায় অনেকদিন কোন খেলাধুলা আমার হয় নাই, কোথাও যাওয়া হয় না, হাঁটতে পারি না, তার খেলাধুলা কোথায়, হাঁটতে চলতে আমার কষ্ট হয়। অনেকদিন যাওয়ার পরে তো আমার আম্মা আসে।
আপনি কি এটা বুঝতে পেরেছিলেন? আপনি জিজ্ঞেস করছি এই কারণে যে ওই সময়টা তো মেয়ে হওয়া বলতে যেটা বোঝায়, আপনি তো স্বাভাবিকভাবে মেয়ে হননি ওই সময়টাতে। প্রিয় শ্রোতা, মেয়ে হওয়া শব্দটা আসলে এখানে কতটুকু যায় আমি ঠিক জানি না, আমি আসলে বয়প্রাপ্ত হওয়ার যে ব্যাপারটা সেটা বোঝাচ্ছি এখানে, শারীরিকভাবে বয়প্রাপ্ত হওয়া, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমরা যে ঘটনাটাকে আজকে এখানে তুলে ধরছি সেটা জেনে অনেকেই অবাক হবেন এবং অনেকেই নিতে পারবেন না খুব সহজভাবে, কিন্তু এটা ঠিক যে পরিসংখ্যান যদি আপনাদেরকে বলি যে পুরো সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে কত শতাংশ ছেলে মেয়ে বলতে গেলে আমরা শিশু বলতে পারি, কিশোর কিশোরী, শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, একেবারে লিঙ্গ ভেদে, মানে কি ছেলে কি মেয়ে, পারিবারিক এই যে ফ্যামিলি ভায়োলেন্স বা ট্যাবুর শিকার হয়, বা বিভিন্নভাবে আত্মীয় স্বজনদের দ্বারা এই যে হ্যারাসমেন্টের শিকার হয়, ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়, এটার পরিসংখ্যান কিন্তু রীতিমতো ভয়াবহ। আপনারা চাইলে বিভিন্ন যারা এনজিও আছে এগুলো নিয়ে কাজ করেন, এবং আপনারা চাইলে নেটে বা কোনো রিসার্চ অর্গানাইজেশন যারা এই ফ্যামিলি ভায়োলেন্সগুলো নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে পরিসংখ্যান দেখতে পারেন যে এটার পার্সেন্টেন্স রীতিমতো ভয়াবহ। কোনো না কোনো ভাবে এই ধরনের হ্যারাসমেন্ট, আমি বলছি না যে ওর বাবার সাথে ওর যে ব্যাপারটা সেটা হয়, কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আত্মীয় স্বজনদের দ্বারা, অনেক সময় বড় ভাইদের দ্বারা এই যে ফিজিক্যাল হ্যারাসমেন্টগুলো, এই হ্যারাসমেন্টগুলো অনেক সময় তারা হয়ে থাকে। ওকে, তারপর
আর কি এরকম যায়, অনেকদিন আবার যাইতে থাকে। আমার বাবা আবার রাত্রে রাত্রে কি করতো, কিছু পুরুষ লোক বাচ্চা আর কি, বেশি বড় না ছেলেগুলো, নিয়ে আসতো, নিয়ে এসে আমার পাশেও বলা যায় শোয়াইতো, এমনকি সেও থাকতো, কিন্তু আবার আমি ঘুমাইতাম এক সাইডে, মাঝখানে সেই ছেলেটা রাখতো, তারপর বাবা ঘুমাইতো। ওরা দেখা যায় কি আমার শরীরে হাত দিতে আসতো, আমি যদি একটা আঘাত করতাম ওদের, কিছু আমি ঘুমাই আছি, শুধু ও তার জোরে চিৎকার করবে না কিংবা শুনবে না, আমার বাবা তার বুঝতে পারবে না, একটা আঘাত করলে ওরা ব্যথা পাইলে আর আমার গায়ে টাচ করতো না, ধরতো না আমারে, এরকম পেরার সময় আমার বাবা আনে।
আমি ঠিক বুঝিনি, আমাকে একটু বুঝিয়ে বলবেন, কাকে নিয়ে আসতো, কাদেরকে নিয়ে আসতো,
কে নিয়ে আসতো, তার কিভাবে এমনি ছেলেদের পরিচয় হইতো, এইভাবে এরকম আনতো?
আপনি জানতেন না, চিনতেন না?
না।
ওরা কত বছর বয়সী ছিল আপনার বয়সী?
আমার বয়সী বলতে আমার চেয়ে বড় হয়েছিল।
আপনার পাশে তাদেরকে রাখতো?
হ্যাঁ, আমার পাশে এনে শোয়াতো, বলতো কি এর সাথে নাকি আমার বিয়ে দিবে।
ওই 9-10 বছর বয়সে আপনাকে এভাবে বলতো?
হ্যাঁ, অনেক সময় খারাপ কিছু কথাবার্তা আমার বাবা বলতো, ওরকম ওদের
পাশে। আপনি কাউকে বলতেন না?
আমি কাউকে বলতাম না, কি বলবো, কার কাছে বলবো, আমার তো মা নাই ঘরে, মানুষ তো মার সাথে একটু শেয়ার করে, আমার তো তাও নাই। তারপর তোমাকে যায়, যাওয়ার পর সে ওরকম করে, এর ভিতর আমার মা একদিন আসে, মা বলি কি মা আমি এখানে থাকবো না, কয় কেন, আমি কি না এখানে থাকবো না, তো পাঁচের বছর একটা মেয়ে আছে, ও এতিমখানায় থাকে মিরপুরি, আমি বলি কি তাহলে আমার এতিমখানায় দিয়ে আসো, তো বলতেছে এতিমখানায় যাবা কেন, তোমার বাবা আছে না, তো কি করে তার বলবো যে বাবা নাকি আর পশু, আমি তো বুঝতে পারতেছি না সে কি। ঠিক আছে, তো মা শুনে চলে যায়, তারপর আমি একা একাই যাই এতিমখানায়, তাই বলি কি আপনারা কি এখানে লোক নেন, কয় হ্যাঁ নি, কাদের নেন, যাদের বাবা থাকে না তাদের, আমি আমারও তো বাবা নেই, মাও নাই বাবা নেই, আমার কি নিবে আপনারা, তো তারা বলে এখন তো নেওয়ার সময় নাই, তোমার কোন একটা গাড়ি না না, তারা যাতে তোমার পরিচয় করে দিয়ে যায়, যাই এরকম আবার যাইতে থাকে, আবার প্রায় 2-2.5 মাস পর আবার আমার বাবা আমার সাথে একই কাজ করতে আসে। সেদিন আমি আবার করি কি, আমার ছোট ভাই তো আমার পাশে ঘুমাইতে আসে, আমি হঠাৎ চলে ওরে জাগাই দিই, ঠিক আমার বাবা আর সেদিন কিছু করতে পারে না, শরীরে আমার পাশের থেকে, এরকম প্রায় বছর খানিক আমার বাবার কাছে সাথে এরকম হয়।
প্রথম দিন যে ঘটনাটা ঘটেছিল তারপরে কি আপনার বাবা আপনার সাথে এটা পরবর্তীতে কন্টিনিউ করেছে?
হ্যাঁ, পরবর্তীতে একুশ হয়েছে, দুই মাস, আড়াই মাস, তিন মাস পর পরে আবার এইরকম আসতে চাইতো।
কিভাবে কি করতো উনি? উনি কি ওইভাবেই ওই ঘুমের ওষুধ খাইয়ে এই জিনিসগুলো করতো, নাকি একবার আপনার সজাগ থাকা অবস্থায়?
আমার দুই তিনবার ঘুমের ওষুধ খাওয়াইছে, একদিন ঘুমের ওষুধ খাওয়া নেই আমার, কিন্তু আমি হঠাৎ বুঝতে পারছি, তো আমি চোখ মিলে তাকাই নাকি বুঝতে পারছি আমার পাশে কে ঘুমানো, আমার বাবা ঘুমানো, এখানে আমি কি বলবো, চোখ মিলে তাকাই না, শুধু চোখ থেকে পানি ঝরতে আসছে। আমার বাবা সরে যায়, অনেক খারাপ কথা ব্যবহার করে
ওই সময়টাতে।
হ্যাঁ,
কি বলতো উনি?
যেমন বলে, আমি তো বাবা, আমি তো তোর মায়ের দয়া বুঝবো, অন্য ছেলেরা তো তোর বিয়ে দিলে তারা মায়ের দয়া বুঝবে না, এরকম করে বলতো। তখন আমি কিচক ঘুমাই আসি, এইভাবেই থাকতেছি, সে বলে বলুক আমি তো শুনি না, এরকম যাইতে থাকে। হঠাৎ করে আমাদের বাসার পাশে তো বাবু নামে একটা ছেলের সাথে আর কি ই করে আমার পিছে ঘুরে, তখন আমি বড় হয়ে উঠি নাই, মনে হইতেছিল যেন আমার বলা যায় ওই ছেলে আমারে কিভাবে উন্নয়ন নিতে হবে, কিভাবে কি করতে হবে, কোন ড্রেস পরলে ভালো দেখাবে, কোন ড্রেস পরলে ভালো দেখাবে না, ওইগুলো আমার সাথে সবসময় বলতো। এইভাবে চলাফেরা করে না, মানুষ খারাপ বলে, ওই ছেলেটা এইভাবে আমার শিখাইতো।
উনি কি আপনাদের বাসার পাশেই থাকতো?
হ্যাঁ, বাসার পাশেই থাকতো।
কি করতো ছেলেটা?
ভ্যান চালাইতো।
আচ্ছা,
তো ওই আমার সবকিছু শিখায় আর কি, কাপড় চোপড় কি পড়তে হবে, এ উন্নয়নায় উন্নয়ন না থাকলে আমার বলো আমি তোমার কাপড় চোপড় কিনা দিই, আমি না আমার আম্মারে বললে কিনা দেবে, কিন্তু আম্মা তার কিনা দিত না, আসতো না সে দেখতে।
মা কই থাকতো?
আম্মা অন্য জায়গায় থাকতো।
কখনো আপনাকে নিয়ে যায়নি?
না, কখনো নেয়নি, কিন্তু মাঝে মাঝে ওই যে আসতো, যে ধরেন আমার বাবা যে একটা দোকানে বাকি খাইতো, ওই চাল নিতে আসতো আমার কাছে, যে আমার 5 কেজি চাল এনে দাও না, আমার টাকতে সমস্যা হয়, খাইতে সমস্যা হয়।
যে দোকানে আপনার বাবা বাকি খেত ওখান থেকে আপনি 5 কেজি চাল চুরি করে নিয়ে এসে মাকে দিতেন?
আমার বাবা জানতো যে আমি ঘরের জন্যই আসছি।
কখনোই মাকে বলেননি যে আপনার সাথে এই ধরনের আচরণ করতেছে আপনার বাবা?
না, মা তো মাই, মা তো থাকি না সেরকম ভাবে। আর যে
আপনার জানা মতো ওই সময় আপনার মা কি অন্য কারোর সাথে ছিল, বা অন্য কাউকে বিয়ে করেছিল, বা অন্যরকম কোনো কিছু?
ওই সময় ছিল কিনা জানি না, কিন্তু পরবর্তীতে জানছি সে বিয়ে করছে।
যখন আপনি জানলেন তখন আপনি এটা কি জেনেছেন যে বাবার সাথে ডিভোর্স হয়েছে বা অন্য কোনো কিছু?
মা বলতো যে তোমার বাবার তো সাইডে দিছি, তোমার বাবার কাছে আসবো কিভাবে যদি আসতে বলতাম।
আচ্ছা আচ্ছা,
কিন্তু আমার বাবা সেই ইসে নাকি সই করে নাই,
ডিভোর্স পেপারে সাইন করে নাই
আমার বাবা, করে নাই।
আর আপনার মার যে ফুফাতো ভাইটা ছিল উনি কি হলো?
উনি বাদ হয়ে গেছে।
বাদ হয়েছে মানে আপনাদের সাথে থাকতো নাকি উনি চলে গিয়েছে?
তারপর উনি ওইখান থেকে চলে গেছে।
কোথায় গিয়েছে,
কোথায় গেছে বলতে পারি না।
এই বয়সে সাধারণত বান্ধবী হয়, কোন বান্ধবী ছিল আপনার?
সেরকম বলার মতন কোন বান্ধবী ছিল না, রাস্তায় খেলতাম টুকটাক, এতটুকু বান্ধবী।
ছোট ভাইটা কি করতো?
ছোট ভাইটা তখন আমাদের কাছে থাকে, পরবর্তীতে আমার বাবা দেশে পাঠায় দেয় ওরেও,
তারপরে শুধু আপনি এবং আপনার বাবা থাকতেন
ওই টাইমটাই। আমার বাবা আরো বেশি মনে হয় ই হইল, তারপর থেকে থাকার ওই ছেলেদের আনা ধরলো ওই টাইমটাই।
ছেলেদের আনা ধরলো মানে
আর কি, ওই যে এক একদিন এক এক ছেলে নিয়ে আসে, সে থাকে, সে থাকে আমার পাশে শোয়ায়, এরকম করতো আমার বাবা। আমার সাথে এরকম কেউ কিছু করে নাই, কিন্তু শরীরে হাত দিত, টাচ করতো, তো তখন আমি একটু একটু আঘাত করতাম, তো আর টাচ করতো না, এমনি শুয়ে থাকতো, ঘুমায় থাকতো, কিছু বলতো না। একদিন একটা ছেলে আনছে শর্ট, আমার আবার শর্ট ছেলে ভালো লাগে না, খাটো ছেলে বলতাম।
এরা কি এনে কি করতেন? বাবাকে দেখাতেন যে এদেরকে বিয়ে বিয়ে দিয়ে দিব বা এরকম কিছু?
না, সে রাত ফোয়ালে বলতো, বাবা তুমি ছেলেটা আনছো কেন, তোমার সাথে বিয়ে দিবো, এই জন্য আনছি।
তো আমি বলি, এরকম কতগুলো ছেলে রাত্রেবেলা নিয়ে এসছে?
এরকম তো অনেক ছেলে আনছে, বুঝতে পারি না।
এই জায়গাটা আমাদের প্রিয় শ্রোতা হতে পারে এরকম যে ওর বাবা বিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং মেয়েকে দেখানোর জন্য সে হয়তোবা ছেলেগুলোকে নিয়ে আসছেন, আমরা ঠিক জানি না, পুরো ব্যাপারটাই ধোয়াশা। তবে এটা ঠিক যে একজন সন্তান কতটা কষ্ট সহ্য করে এইরকম একটা সংসারে থাকতে পারেন, কতটা নিরুপায় হয়ে। ও যেটা বলছে, আপনারা পত্রপত্রিকা খুললে এরকম ঘটনা যে মাঝে মাঝে আপনারা শোনেন না যে বাবার দ্বারা মেয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে, এবং এই রকম পৈচাসিক ঘটনা যে আমাদের সমাজে ঘটে না তা কিন্তু নয়, এই ঘটনা কিন্তু বিরল নয়। এবং একটু আগেই যেটা বলেছি যে এই যে ফ্যামিলি ট্যাবু এবং এই ফ্যামিলি যে ভায়োলেন্স শিশুদের প্রতি, কিশোর কিশোরীদের প্রতি, সেটার পরিসংখ্যান কিন্তু রীতিমতো ভয়াবহ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে নিয়ে আসতো, হ্যাঁ, হঠাৎ করে সকালবেলা একদিন কি হলো?
একদিন সকালবেলা আমি একটা ছেলেরা আনছে, সেদিন ছেলেটা শর্ট, শর্ট ছেলে ভালো লাগে না, ছেলে দেখতে যেমন মনে হচ্ছে এমনও, কিন্তু লম্বা হতে হবে, আমার চেয়ে অনেক লম্বা হতে হবে ছেলে, তো ওই ছেলেটা আমার সমান সমান, তো আমার ওই ছেলেটা ভালো লাগে না। তো আমি বলতেছি বাবা ওই ছেলেটা কেন আনছো? তোমার সাথে বিয়ে দেবো, আর ছেলেটা তোমার কিছুক্ষণ পর নিতে আসবে, তোমার নিয়ে ঘুরতে যাবে, তুমি জানি না করো না। তো এই কথা যখন বলে, তো আমি আর কি সারাদিন আর বাসার কাছে আসি না, যে বাসায় থাকলেই তো বেড়া টোকা দিবে, আর বেড়া টোকা দিলেই তোমার যাইতে হবে ওর সাথে ঘুরতে। তো আমি সারাদিন বাসায় থাকি না, ছেলে আসছে কি আসে না তাও আমি বলতে পারি না, আমার বাবা আর এই বিষয় নিয়ে কোনো কথা বলে না আমার সাথে। এরকম যাই কিছুদিন, যাওয়ার পর ওই যে এতিমখানায় গেছি, কেমন কি থাকা যায়, কেমন কি লোকজন, তো বলতেছে কি আচ্ছা এতিমখানায় তো কি মাসে জানি বছর শেষে নেই ওরা, তো বলতেছে কি ওর বাবা নাই, তো বলতেছে না ওর বাবা নাই, বাবা মারা গেছে কতদিন ধরে, ওর বাবা মারা যায় না আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের খোঁজখবর নেয় না, এখন আমার ছেলে মেয়ে নিয়ে চলতে কষ্ট হয়, এই জন্য আমার মেয়েটার এতিমখানায় রেখে যাবো। তখন তারা নাম টাম ঠিকানা টোকানা রেখে দেয়, রেখে দিলে মনে একটা আশা জাগলো যে না আমি যাইতাছি, অন্তটুকু এই জায়গায় আমার থাকতে হইতাছে না, কিন্তু এতিমখানায় দেওয়ার খবর আছে না আর আমারও যাওয়া হয় না। তো এর ভিতরে ছেলের সাথে আমার সম্পর্ক হয়, আমার রুমের পাশে নাম বাবু, সম্পর্ক হলো ওই ছেলে একদিন কি করে আমি ঘুমাই থাকি।
সম্পর্ক কিভাবে হলো?
একদিন আমার একটা ভাই আছে বরিশালের ভাষায় কথা বলতেছে, এখন আমি হাসতেছি, এখন হাসতে হাসতে এমনই হাসার একটা ঝুঁকিটা গেছে আমার হাসি, আমি থামাইতে পারতেছি না, তো থামাইতে কেউ আমার জুতো দিয়ে বাড়ি দিতে আসতেছে, কেউ আমার ঝাড়ু দিয়ে বাড়ি দিতে আসতে, যেভাবে পারতেছে বলতেছে সাথে কি আসছে। তো আমার ভাই আমার জড়াইয়া ধরে শোয়াই দিতে যায়, শোয়াই দিতে গেলে হঠাৎ একটু কোনো একটা কিছুতে খোসা খায়, ও ভাবে আমার সাথে যে জিনিসটা আসছে ওইটা মনে ওর খোসা দিছে, ও মারে বাবাটা গিয়ে চিৎকার করে সরিয়ে যায় আমার কাছ থেকে। তখন ওই ছেলেটা বাবু, ও বাবু কি করে আমার শোয়াইতে গেলে আমার বুকে তিল দেখে, ওই তিলটা নাকি ওর ভালো লাগে। তারপর একদিন আমার বলতেছে কি তোমার একটা কথা বলতে পারি, আমি কি হ্যাঁ বলেন, তোমার না আমার অনেক ভালো লাগে, আমি ভালো তো সবারই লাগে, তা বলে কি হয়েছে, তা বলতেছে না এই ভালো লাগা সেই ভালো লাগা না, তাহলে এই ভালো লাগা কোন ভালো লাগা, তুমি ভালোবাসা বুঝো, টিভিতে তো শুনি বলে ভালোবাসে ভালোবাসে, এই ভালোবাসে কি সেই ভালোবাসে, কয় হ্যাঁ আচ্ছা এরকম যায়, আচ্ছা ঠিক আছে আমিও তাহলে আপনার ভালোবাসি, কয় ভালোবাসলে কি করতে হয় জানো, আমি কি কয় সবকিছু দিতে হয়, কি দিতে হয় তো বুঝি না, আচ্ছা অন্য এক সময় বুঝাই দিব, তো সেই সময় যায় কিছু বলে।
ছেলেটা কি করতো?
ও ভ্যান চালাইতো।
ওই যে ছেলেটা যে আপনাকে ওড়না পড়তে বলতো, মতো সাজগোজ করতে বলতো, মেয়েরা যেভাবে থাকে, ও সে ভ্যান চালানো ছেলেটা, ও কি আপনার চেয়ে বয়স কত বড় ছিল?
আমার প্রায় 12-13 বছরের বড়।
আপনার প্রায় 12-13 বছরের বড়, আর আপনার তখন বয়স কত?
তখন
11 বছর বয়স। আপনার ওই সময়টাতে বাবুল ছেলেটা কোথায় থাকতো?
একদম পাশাপাশি রুম,
পাশাপাশি রুমে থাকতো। প্রিয় শ্রোতা, যে জীবনের গল্প এখানে প্রচার হচ্ছে সেই জীবনের গল্পের আজকের যে মানুষটি, সেই মানুষটি বস্তিতে বড় হওয়া একটা মেয়ে, এবং এমন একটি মেয়ে যে পরিবারে মা নেই, এমন একটি মেয়ে যে পরিবারে বাবা আর মানুষ রূপী পিচাস, এই দুটো মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং যে পরিবারে মেয়েদের সাধারণত একটা সময়কালে একটা বড় ধরনের গাইডেন্স এর প্রয়োজন হয় যে এভাবে চলতে হয়, এভাবে এটা করলে ভালো হয়, এটা করলে খারাপ হয়, এভাবে লোকজনের সাথে মিশতে হয়, এভাবে মিশতে হয় না, এই যে মার জায়গা থেকে যে গাইডেন্স এর দরকার হয় সেই গাইডেন্সটা দেবার মতো কেউ নেই, এবং ও যে পরিবেশটার মধ্যে বড় হচ্ছে, চোখ বন্ধ করলে আপনি যদি একটা বস্তি চিন্তা করেন, এবং সেই বস্তির চারপাশে এক একটা রুমের মধ্যে 7-8 করে গাদাগাদি করে থাকা মানুষ, এবং তার পাশের রুমে আছে ওর চাইতে 11 বছরের একজন বড় ছেলে, যে ছেলেটি ওকে ফলো করে, বা কোনো না কোনো ভাবে যে ছেলেটি ওকে ওর যে চরিতার্থ বা ওর যে উদ্দেশ্য সেটা হাসিল করার জন্য ওকে কিছুটা ভালো পরামর্শ দেয় যেভাবে চলো ওইভাবে চলো ওইভাবে চলো, এবং এই ছেলেটির সাথে ও বুঝে ওঠার আগেই যে প্রেম কি, ভালোবাসা কি, বা মনের সম্পর্ক কি, এটা বুঝে ওঠার আগেই এক ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। আমরা যে জীবনের গল্প প্রচার করছি এখানে কোনো এলিয়েনের জীবনের গল্প না প্রিয় শ্রোতা, এই সমাজেরই, এই উঁচু অট্টালিকার ঢাকা শহরের কোন একটি বস্তিতে বড় হওয়া একটা ছোট্ট কিশোরীর গল্প। ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পরপরই আমরা ফিরে আসতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আবারও নাহিদাকে সাথে করে নিয়ে। জীবনের গল্পের শুরু হয়েছে মাত্র, আপনি চিন্তাও করতে পারবেন না এর শেষ জায়গাটা কতটা নির্মম, কতটা ভয়াবহ, কতটা দুর্ধর্ষ। আপনারা চাইলে ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কি প্রিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের অতিথি নাহিদা। নাহিদা তার জীবনের গল্পগুলো বলছে, এবং জীবনের গল্প থেকে আমরা আবারও ফিরতে চাই, তবে তার আগে বলতে চাই আপনি চলে আসুন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গেলেই আপনি আর জি কিবরিয়া নামে যে পেজটি পাবেন সেই পেজটিতে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং যারা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান, এখানে আসতে চান, কোন অতিথিকে নিয়ে কমেন্টস করতে চান, হেল্প করতে চান বা যে কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। ফোন করার পরে অবশ্যই আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। তারপর মিনিট দুয়েকের মধ্যেই যে বিষয়টি নিয়ে আপনার জীবনের গল্প সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। নাহিদ, আমরা যেখানটিতে ছিলাম যে আপনি বলছিলেন যে এক ধরনের সম্পর্ক হয়ে গেল, আপনিও রাজি হয়ে গেলেন, তারপর
তারপর ও আবার কি হতো, প্রত্যেক শুক্রবারে গোলাপ ফুল নিয়ে আসতো
আপনার জন্য।
কি হবে, বাঁধতে হবে, চুল তো ছোট ছোট, জানতাম না, বলতো কি কানের কাছে পেঁচা রেখো তাহলে হবে, কানের কাছে দিয়ে রাখতাম। আর সাজা গোজার বিষয়ে ওই সাজা দিত, ওই সবকিছু কিনে আনতো, ওই সবকিছু করতো। তো একদিন মাসখানিক যাওয়ার পর বলতেছে, একদিন বলছিলাম না ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে, শিখাবো, শিখবা? হ্যাঁ শিখবো। বলে আচ্ছা ঠিক আছে, আর দুই দিন যাক। তখন শীত তো, তোর বাবা সকালবেলা ডিউটিতে চলে যায়, আমি ঘুমাই থাকি, হঠাৎ করে দেখি ও আমার লেপের ভিতরে জোর জবরদস্তি করতেছে আমার সাথে, ও এরকম আমার সাথে করে। এরকম করার পর এখন উঠে চলে আসে, পর আমি বলতেছি এটা কেমন, আপনারা সবাই কেমন বলেন তো, পুরুষ লোক কিরকম? বলতেছে কেন, বলতেছে এটা কি, তুমি না ভালোবাসা শিখতে চাইছো, তাই ভালোবাসা শিখেছি। আমি কি এটা ভালোবাসা কয়, তাহলে তো জানলে আগে ভালোবাসতাম না, এই ভালো হতো আমি বাঁচতাম না। তো বলে আচ্ছা ঠিক আছে, এত কথা বললো না, কারোর সাথে বলো বলি করো না, এদের তোমারই খারাপ বলবে মানুষ। তো আমি কারোর কাছে বলি না, আর কার কাছে বলবো, বলার মতো কেউ নাই, তাই কারোর কাছে বলিও না। এরকম বিরাজমা ও করে আমার সাথে। তো এক পর্যায়ে আমার নিজের একটা ভালো লাগা তৈরি হইলো, যে ভালো লাগতো, কখন কোন খাবারটা খাবো, কিংবা জিজ্ঞেস করতেছে, কিংবা কাজ করে যখন আসে আমার জন্য সেই খাবারটা নিয়ে আসে, যে তোমার যেরকম আমার প্রতি খেয়াল দেওয়ার মতন মানুষ নাই, একটা মানুষ হয়েছে যে খেয়াল দিতেছে।
ওই সময়টা মানে যখন আপনি বাবুলের সাথে এই ধরনের সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, তখন কি আপনি শারীরিক ভাবে যে বয়প্রাপ্ত হওয়ার যে ব্যাপারটা সেটা আপনি হয়েছিলেন?
হ্যাঁ হয়ে গেছি তখন, ওই প্রথমই হয় আমার। ওইটাও আমি বুঝতাম না,
ওটার ব্যাপারে বাবুল আপনাকে সাহায্য করতো?
ওই আমার সাহায্য করছে, এমনকি বলছে কি ওই পাশের ঘরে একা পাশ লো, তো তা বলতেছে তার কাছে একটু জিজ্ঞেস করো তো কিভাবে কি এটা জিনিসটা নেয়, ও আমার বলে দিচ্ছে, সবকিছু সাইনও দিছে বলা যায়, বাকিটুকু তার কাছ থেকে শিখতে বলছে। তো সে আবার বলতেছে আই হ্যাড এ মেয়ে, মেয়ের মাও নাই যে শিখে দিবে কি অবস্থা, কিভাবে হাঁটা চলা করে। তখন আমি বললাম একটু বলে দেন কি রকম কি, তখন সে আমার বলে দেয়। তো তারপর থেকে এরকমই থাকা ধরি। আর যেরকম এক পর্যায়ে ও তোমাদের বাড়িতে যায়, আমাদের বাড়িতে যেয়ে বলা যায় আমাদের সবকিছু দেখে টেকে আসে, ও তো শিওর আমার বিয়ে করবে।
ওকে কি কখনো বলেছিলেন যে আমার বাবা আমার সাথে এই ধরনের আচরণ করে?
বলি না।
ও তো আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল সেই সময়টাতে, কোনোদিনও বলেননি ওকে? কেন বলেননি?
কি বলবো, এটা বাবার কথা, বলা যায়, বলার মতো কোনো মুখ থাকে না মনে হয়।
আচ্ছা, তারপর
বাড়ি ঘর দোয়ার দেখে টেকে আসে, ও আমার বাবা ঠিক করে যে না এর সাথে বিয়ে দিবে আমাকে। আর ও তো দেখতে শুনতে লম্বা, যে তোমার লম্বা ছেলে ভাল লাগে, তো লম্বা আছে আমার থেকে অনেক, আমি মনে ওর হাতের কাছমান হবো, এরকম কাছমান পুরো হই না, আরো নিচা হই। বাবা রাজি ওর সাথে বিয়ে দিবে। তো আমার আম্মারে বলে, যেহেতু যোগাযোগ নাই, তারপরও আমার আম্মা যেখানে চাকরি করে ওইখানে যায়, বলে ওর জন্য একটা ছেলে দেখছে এরকম। আমাদের বাড়িতে বলা যায় সবাই তো দেখে বলতেছে কিসের সাথে কি মিলাইতেছে, এই ছেলে কোথায় আর আমাদের মেয়ে কোথায়, মেয়ে কতটুক আর ছেলে বা কতটুকু, ছেলেই দেখতেই দেখা যায় কেমন বয়স কিরকম, এই ছেলের কাছে মেয়ে দেবা? আমার মা এরকম বললে তখন আমার মেয়ে মা রাজি হয় না, না বিয়ে দিবে না। এর ভিতরে আমার মনে হয় বাবু পেটে আসে, আমি বুঝতে পারি না যে বাবু পেটে আসে। তো আমার জিজ্ঞেস করতো তোমার কি এটা হয় মাসে মাসে কিলার, আমি আন্দাজটাও বলছি হ্যাঁ হয়তো, কিন্তু আমার যে হয় না ওইটার আমি বলিনি। এরকম করতে করতে মানুষও পাশে মানুষটা টিস করতো, এই তোর পেট বড় হয় কেন, এরকম কেন? আমি বলতাম কি জানি, আমি জানি না তো। তো পেটের ভিতর বাবু যখন নড়াচড়া করতো, এর ভিতরেও যখন চার মাস হয় বাবু ও বিয়ে করে ফেলে, যে তোমার বাবা মা বিয়ে দিবে না ওর কাছে, সবাই একটা শিওর হয়ে গেছে। এমনকি ও একদিন আমার বউ যেভাবে কোলে নেয় ওইভাবে কোলে নেয় আমার আম্মা দেখে ফেলে, বকাবকি করে আর ওর কাছে আর আসতে নিষেধ করে। তো ওর কাছে আর আমি যাইতাম না, যে না থাক। তো ওইখান থেকে ওরা রুম ছেড়ে দেয়, রুম ছেড়ে দিলে একটু দূরে চলে যায়
বাবুল।
হ্যাঁ, দূরে যাওয়ার পরে আর কি ওর চেঞ্জ শুরু হয়ে যায়, একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, শেষে এক পর্যায়ে বিয়ে করে। তবে বিয়ে করার এক মাস আগে মানে বলছিল তোমার কি ঠিক মতন প্রত্যেক মাসের টাইম মাসে ক্লিয়ার হয়? আমি কি হ্যাঁ হয়, বলছি আচ্ছা ঠিক আছে। আমি কি কেন না এমনিতেই, কিন্তু ওর প্রতি যে কত ভালোবাসা আর কত মায়া হয়ে গেছে এর ভিতরে আমি বুঝাইতে পারবো না। এর ভিতরে বাবু পেটে আসে, তো বাবু পেটের ভিতরে নড়াচড়া করে, তা আমি মনে করি কি পেটের ভিতরে চির নড়াচড়া করে।
কি নড়াচড়া করে?
চির বলে না,
চির কি জিনিস,
যে পেটে কি থাকে, কৃমি বলে।
আচ্ছা, কৃমি নড়াচড়া করে, আপনি এটা ভাবতেন?
কিন্তু কারোর কাছে বলতাম না, একবার যাই এরকম করতে করতে প্রায় ৬-৭
ওই সময়টা তো সাধারণত মেয়েদের শরীর ভালো থাকে না, আপনার ওগুলো কোন সিম্পটম ছিল না?
প্রথম একদিন বমি করি তো আমা দেখে ফেলে।
আপনার মা দেখবে কি করে? আপনার মা কি তখন থাকা শুরু করলো?
এমন কিছু সময় আছে আমার আম্মা ঠিক টাইমে চলে আসে।
আচ্ছা,
ঠিক আছে। তো ওই দিন ওই ঠিক টাইমে আমার আম্মা চলে আসে, দেখে বমি করে, তো বলে তুমি বমি করো কেন? আমি কামি না, কেমন জানি আমার লাগে, ঠিক বুঝতে পারি না। তো আমার আম্মা কোনো কথা বলে না, চলে যায়। এর আগে ওই ছেলের সাথে এরকম দেখছে, সে যেখানে চাকরি করে ওইখান থেকে একটা মহিলার পাঠায়, যে ওর কাছে যে জিজ্ঞেস করতো ওর কিছু হয় টয় কিনা, আমার এসে জিজ্ঞেস করে তোমার কি এরকম ঠিক মতন হয়, তাকেও বলি হ্যাঁ হয়। জানো এটা না হলে কি হয়, এমনি কি হয়, বাবু আসে। তা আমার মনে মনে ধারণা আমার বিয়ে হয় না, বাবু হবে কেন?
আপনি ধরে নিয়েছেন যে বিয়ে ছাড়া কোনো ভাবে বাবু হয় না?
আমার ধারণা এটা যে বিয়ে ছাড়া বাবু হয় না, আমার বিয়ে হয় না, আমার বাবু হবে কেন, এটাই আমি ভাবতেছি। কিন্তু বিয়ের আগে যে সবকিছু হয়ে গেছে এটি বোঝার মতন ক্ষমতা নেই। তো সাত মাস হয়ে যায়, তো পেট তো যে অনুযায়ী বড় হওয়ার কথা সে অনুযায়ী কিছু না আমার। এর ভিতর ঘনিষ্ঠ দুইটা বান্ধবী হয়ে গেল, ওরা মাঝে মাঝে দুষ্টুমি করতে, এই তো পেট বড় হয় কেন রে, এরকম ওইরকম, বুঝতেছি না পেট বড় হয় কেন। তো এক নম্বর একটা রাড্ডা আছে, ফুটপাথের বাচ্চাগুলো তারা দেখাশোনা করে, ফ্রি ডাক্তার দেখায়, সবকিছু ফ্রি এরকম। তো
কোথায় আছে এটা?
এটা এক নম্বর রাড্ডা।
এক নম্বর রাড্ডা?
হ্যাঁ, রাড্ডাই বলতো তখন।
আচ্ছা,
তো ওইখানে আমি একদিন যাই, যাওয়ার পর বলতেছে কি সমস্যা তোমার? আমি বলি জানেন আমার খালি পেট বড় হয়, সবাই আমাকে বলে যে এই তোমার পেট বড় হয় কেন, আমার না পেট বড় হয়। পেট বড় হয় কেন, আমি কি জানি না? তো হঠাৎ করে সে আমার পেটে হাত দিয়ে বলে কি এমনি তোমার পেটে দিয়ে বাচ্চা। আমি ভয় পেয়ে যাই, আমার পেটে বাচ্চা আসবে কোথা থেকে? আমি তার কাছে কিছু না বললে টলে ওইখান থেকে দৌড়ে চলে গেছি। এখন আর কার কাছে কি বলবো, এখন তো কেউ বলার মতো নাই, এখন কে শুনবে আমার কথা, যেহেতু সবাই জিজ্ঞেস করছে। দৌড়ে চলে যাওয়ার পরে মানুষ চারিপাশ দিয়ে আমার বলতে বলতে এক আমার মা আসে, এমন ভাবে ধরে, এখন তো আমি আর কিছু নাও বলি না, হ্যাঁও বলি না, টোটালি কোনো কথাই বলি না, কিছু বললে মাথা নিচে করে রাখতেছে, কি বলবো আর, কিছু বলার নেই। তখন আমার আম্মা ওই ছেলের বড় ভাইরি যেয়ে ধরে যে তোমার ভাইয়ের সাথে এরকম এরকম হয়েছে আমার মেয়ে, যে আপনার ভাইয়ের সাথে দেখেন কি করবেন এখন, করেন। তারা বলতেছে আমার ভাইও তো বিয়ে করে ফেলছে। তখন ওই ঘরে যে কাকি থাকে, কাকি আবার ওই সোয়াদ থেকে উঠে ঠাস করে আমার একটা থাবড় দেয়। আরে পাগল মেয়ে, তাদের কাছে তো ধরা যায় বড় হয়েছি, তারাই আমার দেখাশোনা করা বলেন, একটু ভালো মন্দ তারাই টুক টুকটাক করতো, খাবার দাবারের বিষয়ে খেয়াল করতো। তো ওরা থাবড় দেয়, এই বোকা মেয়ে তুই যখন বিয়ে করছে বাবু, তখন তো অন্তটুকু আমার কানের কাছে এসে একবার বলতে পারতি যে কাকি বাবুলের সাথে তোমার এরকম কিছু হয়েছে। তো আমি বলি আমি তো অতদূর বুঝি নাই গিয়া, ও এতটুকু বলে আবার কান্না করি, কোনো কথা বলি না, চুপ করে মাথা নিচে করে থাকি। তখন তার বড় ভাই বলে আমার ভাই করতে পারে এটা স্বীকার করি, কিন্তু এখন আমি কি করতে পারি, কিছু করার আছে? বলে এখন এটার কি করবেন করেন। আচ্ছা ঠিক আছে, আপনার এটা বেশি হইচই করেন না, করলে তো আপনার মেয়ের জন্য সমস্যা, আর মেয়ের বিয়ে দেওয়ার সময় যদি কিছু টাকা পয়সা লাগে আমি দিয়ে দেবো, আর এখন এটা যেটা করলে ভালো হবে সেটা করি। তখন কোথায় জানি একটা আমাকে নিয়ে যায় সিএনজি তে, আবার সবকিছু জিজ্ঞেস করে কিভাবে কি হয়েছে। ওইখানে মিথ্যা কথা বলে, মাত্র দুই দিন না তিন দিন হয়েছে, এতে আবার বাবু পেটেছে, তুমি বুঝো নাই। আমি কি জানি যে বিয়ের আগে বাচ্চা হয়? আমি তো জানি বিয়ের পরে বাচ্চা হয়, সবই তো ভালোই বুঝো, আর বুঝার কালে তোমার সমস্যা, বুঝো না স্বপ্নে কমু। তো আমি আর কোনো কথা বলি না, মাথা নিচে করে রাখি। তারপর আমি টয়লেটে যাই, হঠাৎ দেখি দুইটা পা নড়াচড়া করে, আমি ভয় পেয়ে যাই, আমার এখানে পা নড়াচড়া করে কেন? আমি বাথরুমে বসে চিৎকার করি যে আপনারা আসেন, আমার এখানে না দুইটা পা নড়াচড়া করে। তারা আমার নিয়ে বেটে সময় বাচ্চাটা উল্টো আসে, আগে পা চলে আসে, আর দুইটা হাত কি থাকে সম্ভবত সমান থাকে দেখি হয়, কিন্তু বাচ্চার পা নড়াচড়া করতেছে। তো বাচ্চাটা গলায় এসে আটকে যায়, গলা আর বাইর হয় না, এক পর্যায়ে অনেক কষ্ট করে গলাটা বাইর হয়, গলাটা বাইর করলে মুখে ফেনা ফেনা থাকে। কিন্তু বাচ্চা একটা সুস্থ বাচ্চা, যেরকম পুরো হাত পা চোখ নাক মুখ সব থাকে, ওরও সব ছিল, আমি দেখি নাই তবে যতটুকু খেয়াল করছি। তখন বললো দেখ তোর ছেলে হয়েছে, আমি আর কোনো কথা বলি না, চুপ করে থাকি। তো আমার এবার ওইখানে যে রাখি আসছে, কোনো খাবার না কোনো কিছু দিয়ে আসেন আমার মা তোমাকে, হঠাৎ আমার আর কি পেটটা খালি হয়ে যায়, জানি খালি খালি মনে হয় কি জানি খাবো কি জানি খাবো, এরকম একটা জিনিস কাজ করে।
বাচ্চাটা কি মারা গিয়েছিল?
হ্যাঁ, যেহেতু গলাটাই সাইটকে ছিল, গলাটা অনেক চেষ্টা করে তারা বাইর করছে।
বাচ্চাটা কি আপনার নর্মালি হচ্ছিল ডেলিভারি?
হ্যাঁ,
নর্মালি ডেলিভারি হতে গিয়ে বাচ্চাটা মারা যায়।
হ্যাঁ,
তার মানে আপনি কোন ধরনের অ্যাবর্শন করেননি, বাচ্চাটা নর্মালি মারা গিয়েছে।
হ্যাঁ,
ওকে।
আমার ক্ষুধা লাগে, তো পাশের বেডে একটা মহিলা আছে এরকমই, তো সে আমারে বলে তোমার কি ক্ষুধা লাগছে? আমি কি হ্যাঁ আমার ক্ষুধা লাগছে, বলতেছি কিছু খাবা? আমি কি না কি খাবো, কিছু তো নাই আমার কাছে। সে তার হাজবেন্ডটা বলে সম্ভবত আমার জন্য রুটি আর কলা আনায়, ওইটা খাই তো খাইতে পারি না সেরকম, যে ওইরকম মনে করছিলাম যে খাবার পাইলে এরকম খাবো ওই পরিমাণ খাইতে পারি।
ওই সময়টাতে আপনার পাশে আপনার বাবা মা কেউ নাই?
না, টোটালি কেউ নাই। তো ওইখান থেকে নিয়ে আসে, এই তো এখন তো মনে করেন আম্মা তো পাইছে এখন সুতো, যা বারে তাই বলতেছে আমারই, খারাপ ভাষায় হোক আর ভালো ভাষায় হোক। তো আমি আর কোনো কথা বলি না, চুপচাপ থাকি। মনে হয় মাসখানিক যাওয়ার পরে আমার আম্মার একটু থাকার মতন একটু জায়গা দেবে, কিন্তু ওইখানে থাকতে হইলে পরিবার নিয়ে থাকতে হবে। ও এর ভিতরে আমার আম্মার কিন্তু বিয়ে হয়ে গেছে অন্য একটা ছেলের সাথে, আর ওইখানে থাকতে হলে পরিবার নিয়ে থাকতে হবে, বাইরের কোনো মানুষ নিয়ে থাকা যাবে না। এখন আমার আম্মা কি করলো, আমার বাবার সাথে একটু খাতির লাগাইলো, যেহেতু জায়গাটা নিতে হবে থাকতে হবে, তো ওইখানে থাকা ধরে আমার আম্মা। তো কিছুদিন যাওয়ার পর মানে মাসখানিক গেছে, আবার বাবারে সরাই দেয় ওইখান থেকে, ওই লোকটারে নিয়ে আসে। ওই লোকটার এনে কিছু ভাই বানাই রাখে।
কোথায় থাকার জন্য আপনার বাবার সাথে সম্পর্ক তৈরি করলো?
আমার আম্মা যেখানে চাকরি করে ওইখান থেকেই আর কি একটু জায়গা দেয় থাকার জন্য। যে
তো আপনার বাবাকে কেন দেখাতে হবে, ওনার তো হাজবেন্ড ছিলই একটা।
ওই আমার বাবারই দেখাতে হবে এই জন্য, কিন্তু তারা বাইরের কোন লোক ওইখানে ই করবে না, যে অন্য পুরুষ মানুষ নিয়ে থাকবে এরকম হবে না। যদি যার দেখবে পরিবার আছে শুধু তাকেই ওইখানে থাকতে দেবে, তা না হলে তার কলেজের কোনো সমস্যা হয় যদি স্বামী ছাড়া থাকে, এই জন্য বা হয়তো বা তারা এরকম কিছু মেন করে।
কোথায় কাজ করতো উনি সেই সময়টাতে আপনার মা?
একটা আর কি সরকারি চাকরি করত
ওই সময়টাতে।
এরকম
যেটা বলছিল যে ভদ্রমহিলার ফ্যামিলি নিয়ে দেখাতে হবে, তো ফ্যামিলি বলতে তো উনি ওনার তখন আর একটা বিয়ে করে ফেলেছেন, তাকে দেখালে তো পারতেন সেখানে।
ওইটা দেখালে আমার থাকতে দেবে না, এমনকি চাকরিও থাকবে না।
আমি ঠিক জানি না নিয়মটা আসলে কি হলো, তবে আপনার বাবাকে কোনো না কোনো ভাবে লেগেছে ওখানে।
হ্যাঁ,
ওকে। তারপর
ওইখানে আবার মাসখানিক যাওয়ার পর আবার বাবার সরাই আর কি, ওই লোকটার কথা হয়েছে আমার বাবাটা দেখায় লোকটার ওইখানে শো করবে, ওইখানে থাকার মতন একটা আস্থা করে দেবে, তারপর আমার বাবা আবার ফুট না থাকলে চলে। এখন ওই লোকটার সাথে আমার মা থাকতো, কিছু খারাপ ছবি এনে রাখে আমাদের ঘরে।
আপনি কি মার সঙ্গে থাকতেন তখন?
হ্যাঁ, তখন আবার একটু আম্মার সাথে থাকা দিলাম ওই সময়টা, যেহেতু থাকতে দিছে শুধু আমি আর আমার বড় ভাই ওই সময়টা থাকতেছি আমার ছোট ভাই বাড়িতে। তো
আপনার বড় ভাই আপনার মার সঙ্গে থাকতো?
হ্যাঁ, এখন আমার আম্মা আর কি একটু চাকরি, যেহেতু একটু থাকার মতন আসতে হয়েছে এখন, আর ও আবার এসে কান্নাকাটি করতো, মা গরু রাখতে দেয় অনেক কষ্ট হয় সারাদিনে, কি একটু খাবার তাও দেখা যায় পেট ভরে খাইতে পারে পেট ভরে খাইতে পারে না, এরকম ও ওরকম কান্নাকাটি করলে পরে আমার মা দেয় থাকতে যাক থাক। ও এই বললেন রাস্তার ছেলে হয়ে গেছে আমার ভাইয়া, এই আসার পরে রাস্তার ছেলে হয়ে গেছে। তখন ওই খারাপ ছবি এনে রাখে, তো আমার ভাইয়া
খারাপ ছবি কে নিয়ে আসে?
ওনারা দুজনের কেউ কোন একজন লোক আনতো,
মানে আপনার মা যাকে বিয়ে করলো উনি অথবা আপনার ভাই কেউ একজন?
না আমার ভাই না,
মানে আপনার মা অথবা আপনার যে সেকেন্ড বাবা তাদের মধ্যে যে কেউ একজন,
যে কোনো একজন আনছে।
রুম কয়টা ছিল?
রুম ওইখানে দুইটা ছিল।
দুইটা ছিল আপনাদের জন্য আলাদা রুম ছিল?
হ্যাঁ,
মানে আপনারা ভাই বোনের জন্য আলাদা রুম, আপনার আব্বা আমার জন্য আলাদা রুম। ওকে,
তো ওইখানে আমার আম্মা আমার পাশে ঘুমাইতো আর কি, যখন আমার বাবার খেদা দিছে। এখন তো আমার বাবা তো এমনি তো মারধর করতো, মানুষের দেখলে বলতো যে আমার বাবা ভালো না, এই জন্য আমার বাবারে তখন ওইখানকার লোক আরো ম্যানেজ করে সরাই দেয় আমার বাবারে। তখন ওইখানকার লোক সরাই দিলে তাকে ভাই বানায় রাখে, ভাই হইয়া থাকে ওইখানে থাকার পরে,
মানে আপনার সেকেন্ড বাবা মানে যিনি ছিলেন ওনাকে ভাই বানায় ওখানে রাখতো। আচ্ছা,
আমার আম্মা কিছু আমার পাশে ঘুমাইতো, রাত হলে তার কাছে চলে যেত। তো একদিন আমি উঠে দেখি আম্মা আমার পাশে নেই, এমন যে ধরলো দরজাটা ঠাস করে খুলছি ঠাস করে লাগাই দিছি, আর কিছু বলিনি। আমার আম্মা বুঝতে পারে ওইখান থেকে আর আসে না, কয় কি ব্যাপার এমন করো কেন, আমি আর কোন কথা বলি না কি বলবো। এরপর থেকে আর আমার আম্মা আমার কাছে ঘুমায় না, যেহেতু আমি একদিন দেখে ফেলছি সেহেতু আমার আম্মা বাবার কাছে ঘুমায়। তো এরকম যায় আর ওই ছবিগুলো যে রাখে ওইটা আমার বড় ভাইয়ের চোখে পড়ে যায়। একদিন রাত্রে আমাদের ঘরে কেউ থাকে না, আমি আর আমার বড় ভাই থাকি, তখন আর আমারও নাইট ডিউটি পড়ে গেছে আর সে লোকটাও নাইট ডিউটি করতেছে। তো বড় ভাইয়ের ছবিগুলো দেখে আমার এই রাত্রেবেলা ঘুম থেকে ডাইকে দেখাইতেছে ছবিগুলো, এই উঠ দেখ এইগুলো আর কি। আমার ভাইয়ের ভিতরে একটা খারাপ কোনো জিনিস কাজ করে ফেলছে, ও খারাপ কিছু করবে। তখন আমার ডাকে ওই ছবিগুলো দেখার জন্য, আমি ঘুম থেকে এক নজর চাইয়ে দেখি ছবি দিকে তাকাই না, শুধু ওর দিকে তাকাইছি, হয়তো বা ওর আমার তাকানো দিকে ওর কোন রকমের লাগছে কিনা জানি না। এর ভিতরে আমাদের রুমের লোক এসে পড়ে, লোক আসলে আমার ভাইয়ের সাথে আমার কিছু হয় না, কিছু না হলে কিন্তু ভাই আমার শরীরে এর ভিতরে টাচ করে ফেলে, ওই ছবি আমাদের দেখায় টাচ করে, তো আর কিছু করা হয় না। লোক এসে পড়ে বলে যে আর কি খবর দিতে আসে যে তোমার আম্মা আসবে না তোমরা ঘুমাইও। ওই আমার ভাইয়ের রাতে ঘরে থাকে না, ও রাত্রে ওই যে একটু চান্স পেয়েছে দরজা খোলা চলে গেছে, আমি একলা সারা রাত্রে হয়েছি আর কান্তাছি কি অবস্থা আমার সাথে এগুলো হইতেছে কেন। তো আর কিছু বলি না, যাই ওইখান থেকে আমার মা কি করে ওইখান থেকে আমাদের বাড়িতে পাঠায় দেয়, বাড়িতে পাঠায় দেয় যে আমার বাবা রুম উঠাবে, ওইখানে যে আবার সে বাবার কাছে যে পড়বো কেমন লাগতেছে, আবার সে বাবার কাছে যে পড়তেছি এতদিন একটু যাওয়া ছিলাম আবার সেই লোকটার কাছে যে পড়বো মনে মনে খারাপ লাগলো, কিন্তু আমি ঘরে ঘুমাই না, বাড়িতে যাই ঠিক, আমি ঘরে ঘুমাই না, আমি আমার কাকাকে ঘরে ঘুমাই, এর ঘরে ঘুমাই, ওর ঘরে ঘুমাই, আমার বাবা ডেকে ডেকে নিয়ে এসে কি অবস্থা, তুমি বাংলাদেশের বাসায় দাও খেলে গে। আমি বললাম আমার ঘরে ঘুমাইতে ভালো লাগে না, ভয় লাগে।
আইএমএ জাহেলিয়া যুগের যে নিকৃষ্টতম বর্বরোচিত যে সমাজ ব্যবস্থা সেটাকেও অনেক সময় হার মানায় কোনো কোনো ঘটনা। আজকে আমরা সেরকম একটা ঘটনারই মুখোমুখি হয়েছি অনেকদিন পর হ্যালো ইট 920 তে। আমরা এখানে পারিবারিক ট্যাবু নিয়ে অনেক আগে বেশ কিছু গল্প এখানে প্রচার করেছিলাম। আমরা দেখিয়েছিলাম যে একটা মেয়ে কিভাবে তার নিজের ভাইয়ের দ্বারা, নিজের পরিবারের একেবারে সবচেয়ে রক্তের ব্ল্যাড কানেকশনের যে মানুষগুলো রয়েছে তাদের দ্বারা অ্যাডোলেসেন্স পিরিয়ডের আগেই কিভাবে নিগৃহীত হচ্ছে। একটা মেয়েরা শুধুমাত্র, একটা শিশুও কিন্তু এখান থেকে নিরাপদ নয়। সুতরাং আপনার মেয়ে যারা আছে বা পরিবারে যারা কন্যা সন্তান আছে বা যারা আছে আর কি এরকম, আপনি একটু খেয়াল করুন তাদেরকে কিভাবে আদর করছেন আপনার চারপাশের মানুষজন, এবং সেই আদরের মধ্যে, সেই ভালোবাসার মধ্যে, সেই স্নেহের মধ্যে কোন ধরনের কোন রকমের কোন এমন কিছু আছে কিনা যেটা সন্দেহ করার মতো। ওকে, তারপর
আমার বাড়িতে নিয়ে যায় আমার স্বাস্থ্য ভাইরা, ওরা গাড়িতে ডিউটি করে, ওরাও সেই একই কাজ আমার সাথে করতে চায়, ওদের ঘরে একটু ঘুমাইতে চাই, ওরাও আমার সাথে এরকমই করে, আমার শরীরে টাচ করে, আমারে ধরে, জড়ায় ধরে, কিছু বলতে পারবো না, কি করব। দেখো আবার করি যা, একটু বাঁচছিলাম কারো হাত থেকে, তাও আবার সেই জায়গায় সামনে আবার বলাইলো, মানে আর কিছু বলার থাকে না ওইখানে। তারপর ওইখান থেকে যাই, এক ফুট জায়গার ভিতরে আমার মা দেশে চলে আসে, এরকম দুই মাস তিন মাস যায় মনে হয় না, ছয় মাস যায়, আমার আম্মা দেশে যায়। আমার আম্মা দেশে গেলে তাকে কি ওইখানে আমি থাকি, তো সবাই বাড়ি সবাই বলতেছে মেয়ে বড় হয়ে যাইতেছে আর তোমরা স্বামী স্ত্রী এগুলো কি করতেছো, মেয়েকে বিয়ে দেবা না। তখন আমার আম্মার ভিতরে চিন্তা আসলো যে আগেও তো একটা দুর্ঘটনা ঘটছে, আবারও হইতে সময় লাগবে, তো বিয়ে দিয়ে দিই। তখন একটা ছেলে আমার খালাদের বাড়ি আমাদের নিয়ে যায় জোর করে,
ফরিদপুরে ছিল আপনাদের বাড়ি,
তো নিয়ে যাওয়ার পরে আমার খালাকো বাসায় নিয়ে গেল ওই ছেলের, আমার দেখায় ওই ছেলেটা আর কি, আমার দুলো ভাই যে হয় খালতো বোন, ওই ভাইয়া নিয়ে আসে ওই ছেলেটা দেখে। তো ওই ছেলে আবার কি করতো, ওর ফুফুর বাড়ি গরু রাখতো নাকি শুনছি, ফুফু বাড়ি থাকতো, ওর মা নাই, ওর ঘরে সৎ মা, ওর পর অনেক কষ্ট হইতো, যার কারণে ওর ফুফু রাইনে রাখতো, ওরই পালছে, বাসার কাজকাম ও ঘরের কামকাজ করাইছে বাড়ি। তো ওরে আনে, ওরে দেখে আমার পছন্দ না, সে দেখতে সুন্দর ঠিক আছে কিন্তু খাটো, খাটো ছেলে তো আমার ভালোই লাগে না। দেখ তো আমি সাথে সাথে বলি এই ছেলের আমি বিয়ে করবো না, আমার নিয়ে একটা বাগান আছে তো ওদের বাড়ি, সে বাগানের ভিতর নিয়ে যায়, নিয়ে আমার দুলা ভাই বলে দেখতো ছেলেরা কিরকম, আমি কি এই ছেলের তো আমি বিয়ে করবো না, কয় কেন ছেলে দিয়ে আমার মতন এতটুকু, এই ছেলের আমার দেখুন, আর এর ভিতর তো কষ্ট একটা সবসময় সারাক্ষণ আমার পিছে ঘুরতেছে, ওই বাবুরে ভুলতে পারতাছি না, ওর কথা খালি মনে পড়তো। আবার তার ভিতরে এই যে নানা দিকের ঝামেলা, নানা দিকের মানুষগুলো আমার কাছে আসতে চাইতেছে, ওই ছেলেরা আমি টোটালি মানতে পারি না। সেই রাত্রের ভিতরে দেখার সাথে সাথে দুলাভাই দাও আছে, দাও জুড়ে কয় তুই যদি এখান থেকে কোনো দিক যাস তোর একটা কোপ মারবো, তোর নিয়ে নাহলে মান সম্মান থাকবে না, সবাই খারাপ বলবে। কিন্তু আমার জীবনে এত কিছু ঘটতেছে, কেউ কিন্তু বুঝতেও পারতেছে না, এই যে আমি একটা বাচ্চা নষ্ট করেছি কেউ ধরতে পারে না, কেউ বুঝে নাই যে আমি একটা বাচ্চা নষ্ট করেছি। সবাই আমার একটু ভালো চোখে দেখে, মেয়ের মা নাই তাও মেয়েটা কত ভালোভাবে থাকবে, সবার কথা নেই, সবাই মানে ভালো চোখে দেখে, কেউ একটু খারাপ চোখে আমাকে দেখে না।
প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে সবাই চারপাশের মানুষজন মনে করছে যে মেয়েটা কত ভালো, কারণ মেয়েটা মা না থাকার পরেও কত সুন্দর করে মুখ বুঝে সবকিছু সহ্য করে সামলিয়ে চলছে, কিন্তু ভেতরে ভেতরে কিছু নর পিচাসের দ্বারা ও যে কিভাবে আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, এবং সেটা যে পারিবারিকভাবে বাবা মায়ের সম্পর্ক খারাপ হওয়া, পারিবারিকভাবে একটা গাইডেন্সের অভাব, পারিবারিকভাবে এই মেয়েটাকে ভালো করে দেখে বড় করার যাদের দায়িত্ব ছিল তাদের মধ্যে এক ধরনের গাফলতি, সেগুলোর যে ফলাফল ওর জীবনে বয়ে চলে যাচ্ছে সেটা যে একটা বিশাল ঝড়, এটা কিন্তু কেউ দেখছে না। আমি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে তারপরও আপনার বাবুলকে ভালো লাগতো।
হ্যাঁ, মনে হয়তো বাবু যদি আমার নিত তাও অনেক ভালো থাকতাম, বিয়ে করছে দেখে কি হয়েছে। আমি আবার ওই সময়টা বলতাম কি যে ঘরে সতীন আছে আমি সেই ঘরে বিয়ে করবো, কারণ তার সাথে আমি সবাই দেখি সতীনটা ঝগড়া করে, আমি কোনোদিন ঝগড়া করবো না, সবার সাথে মিলামিশে থাকবো, এরকম বলতাম। তো সবাই বলতো সতীন তো হয় নাই, তার বুঝবা কি, সতীন থাকলে ঠিকই বুঝতা। আমি বলছি ঠিক আছে, যাদের সাথে মিলে থাকা যাবে একটা ফ্যামিলিতে এরকম থাকে যে না একটা মেয়ের খেয়াল করা যাবে, মেয়েটা কি করে না করে, তাহলে সেরকম ফ্যামিলিতে জানি আমার বিয়ে হয়। আর এই ছেলের দিকে কি শুনে, ওর বলে একটা মা তাও নাই, ওর একটা বোন আছে তাও বিয়ে দিয়ে দিছে, এই ছেলের আমি বিয়ে করবো না।
যে দুলা ভাই আপনাকে দা ধরে বিয়ে করতে বললো, আপনার তো কোনো বোন ছিল না, উনি আসলে সম্পর্কে?
উনি আমার খালতো ভাই, বোনের হাজবেন্ড।
খালতো বোনের হাজবেন্ড, ওকে। তারপর কি করলেন?
তারপর আমি রাজি হই না, আমার আম্মার কি ফুলকুচি আছে না, ফুলকুচি ধরে আমার গা থেকে ফিরে মানে।
ফুলকুচি কি জিনিস? এটা
ওই যে মাস্ক পায় ওইটা।
ওকে ওকে।
তো ওইটা ফিয়া মারে আমার গায়ে না লেগে পেড়ার ঘরে লাগে, চুলার কাছে লাগে, চুলার কাছে গদ্দা হয়ে যায়। তো বললাম আর আমি ভয় বলি, মা আমি বিয়ে করবো, তুমি আমার মারা বলছো আমি বিয়ে করবো। তো ওই রাত্রের ভিতর সবকিছু হয়ে যায়, বিয়ে সাদি সব হয়ে যায় নাকি। আমার একটা কাগজে বলে সই করতে, আমি সই করছি, আর কবুল করতে বলছে, বিয়ে নাকি হয়ে গেছে। রাতটা ওরা আমার পাশে দিছে, আমি কি আপনি আমার পাশে ঘুমান কেন? কয় ওরা যে ঘুমাইতে দিল। তো বলছে আপনি আমার সাথে কিছু করবেন না? কিছু করবো না মানে তুমি কি সবকিছু বুঝো? যে তুমি আগে থাকতে বলো, তোমার সাথে আমি কিছু করবো না। আমি বলতেছি আমি যতটুকু বুঝি অতটুকু বলতেছি, আপনি আমার কাছে আসেন না। তাও সে আমার সাথে জোর করে করে, আর ঘরের ভিতর তো চিৎকার করার মতো মানুষ নেই যে আমি জোরে কথা বলবো, জোরে একটা ঝাড়ি দিব, আমি সেটা করতে পারতেছি না। কারণ আমার পাশে কি দিলে মানুষ শুনবে, আর মানুষ শুনলেই তো হাসবে। তো ওর সাথে ওই প্রথম রাত্রির দিনই এরকম কিছু হয়।
ছেলেটা কি করতো?
ও কিছু করতো না,
কিছু
করতো না, ওর ফুফু বাড়ি থাকতো। তো ওই ছেলেরে নিয়ে তারপর দিন আমরা ঢাকা চলে আসি। ঢাকা আনলে মনে করেন আমার ফ্যামিলিতে যত আত্মীয় স্বজন ওই ছেলের ভক্ত হয়ে গেছে। ওই ছেলে ছাড়া আর কি, ছেলেটা অনেক ভালো, এত পরিমাণ ভালো, ওইরকম ভালো মানুষ নাই মনে হয়। সবসময় আমাদের সাথে থাকতো, আর সবসময় আমার পাশে থাকার চেষ্টা করতো। আমি তো ওরে সহ্য করতে পারি না, ওরে বকতাম, এই তুই আমার পাশে থাকিস কেন, তুই মিলে কথা বলতাম, তুই এখান থেকে চলে যা। বলতো আমি কই যাবো, আমি তোমার বিয়ে করছি, তোমার আমি যাবো কই, আমার যেইখানে যাইতে হবে এখন তোমারই নিয়ে যাইতে হবে, তুমি ছাড়া আমার উপায় নাই। তো বলতো সেটা আবার কেমন কথা, আমার ছাড়া উপায় নাই, কত মানুষ কত উপায় থাকতেছে আপনি জানেন তো, সরিয়ে দেন। তখন এর ভিতর ওরা এখানে চাকরি নিল, তার আমি এর ভিতর টেলে আসি কাজ শিখার জন্য। 10 নম্বরই একটা ইসে আসি আমার একটা বান্ধবীর সাথে। তো ওইখানে আসার পরে শিখতে পারি না আর কি, যেহেতু সাইড ব্যাগ নিতে হবে, আমার ব্যাগ নাই। ও আর কি এখানে যে চাকরি নাই, ওইখান থেকে 300 টাকা পায় প্রথম ফার্স্ট, কয়দিন ডিউটি করে কয়দিনে 300 টাকা। আমি 300 টাকা ওর কাছ থেকে কাটিয়ে নিয়ে আসি। যা বিয়ে করছেন না, টাকা দিতে হবে না, বৌডি জানে না বিয়ে করলে টাকা দিতে হয়। বলতেছে দেখো আমার প্রথম মাসের ইনকাম 300 টাকা, তা তুমি এইভাবে নিয়ে যাইতেছো আমার কাছে, ভালোভাবে চাইলেও তো আমি দিতে পারি। আমি কিন্তু আপনার সাথে আমার ভালো কথা কেন, আপনার দেখতে ইচ্ছা করেন আমার। নিয়ে যাওয়ার পর মন খারাপ করে, আর পাশে দেওয়া অন্য অন্য বান্ধবীরা বলতো আপনি কেমন বিয়ে করছেন, যে বৌরি কিছু দেন না, কোন খেয়াল করেন না, বৌর প্রতি কোন কর্তব্য নাই আপনার।
আপনি যখন বিয়ে করলেন তখন আপনার বয়সটা কত ছিল?
13 বছর।
13 বছরের মতো বয়স ছিল। আপনি যখন মা হলেন, মা হওয়াটা ঠিক আমি জানি না আমি কি বলবো, তখন আপনার বয়স কত ছিল?
তখন আমি আর কি মাত্র সাবালক হয়ে গেছি,
10-11 বছর বয়স। ওকে। তারপর
ওর টাকাটা নিয়ে যাই, আমি একটা ব্যাগ কিনে আনি। ও বলতো জানো তোমার বান্ধবীরা আমার এই কথা বলে না, দেখবা যখন আমি চাকরি করা তোর দেখবা তোমার কোথায় কি লাগে আমি সব দিতে পারবো, এখন তোরা আমার এই কথা বলে দেখবা তখন আর কেউ আমার কিছু বলার সাহস পাবে না। তখন ওরে আবার আমার বান্ধবীর ভিতরে একটা বান্ধবী খুবই পছন্দ করতো, যেহেতু অনেক সুন্দর একটা ছেলে ছিল সবাই পছন্দ করতো ওরে,
বান্ধবীরা অনেক প্রশংসা করতো।
তো ওইরকম বললি একটু আবার একটু মায়া হয় যে না, আবার যে ওর হাইটটা সো খরচটা ছিল আবার দেখলে মন ভেঙে যেত, দুরা খাটো একটা ছেলে, এগুলো মানতেই পারি না ওরে। এক পর্যায়ে বিয়ের মনে হয় 3 মাস হয়ে গেল, ওর একদিন আমি মারি, মারি বলতে কি খাটিতে ধাক্কা দিয়ে ফলাই দিই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, এরপরে নাহিদাকে নিয়ে ফিরে আসছি আবারও, ছোট্ট একটা বিরতি। আপনাদের সবাইকে বলছি আমাদের এই অতিথিকে যদি দেখতে চান বা কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলি facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরে আসছি, সাথে থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 90.2। আজকে আমরা যে অতিথিকে পেয়েছি তার নাম নাহিদা। নাহিদাকে আপনি দেখতে চাইলে, নাহিদাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে, কোনো কমেন্টস করতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমি আমাদের ফেসবুকের ঠিকানাটা বলে দিচ্ছি facebook.com/hello8920। আবারও বলি facebook.com/hello8920। That is Hello 8920. ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন। এবং প্রিয় শ্রোতা, এখানে নাহিদার ছবি দেওয়া আছে, আর নাহিদাকে নিয়ে শুধু একটা কথা বলার আছে, নাহিদা এমন একটি সমাজের নাহিদা যে বড় হয়েছে বস্তিতে, যে বড় হয়েছে এমনভাবে যেখানে গাইডেন্স বলতে কোনো কিছু ছিল না, যে ফ্যামিলি ট্যাবু থেকে শুরু করে সামাজিক নানা প্রতিবন্ধকতার শিকার, এবং এই মেয়েটি এভাবে বড় না হয়ে অন্যভাবেও হতে পারত যদি শুধুমাত্র তার বাবা এবং মায়ের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা সুস্থ সম্পর্ক হতো। আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে এই সম্পর্কটা যখন অসুস্থ হয়ে যায় তখন একজন বাবাও তার মেয়ের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, একজন ভাই তার বোনের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং তার যে চারপাশের মানুষগুলো আছে তাদের থাবাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা ফিরে যাচ্ছি নাহিদার কাছে। হ্যাঁ, আপনি যেখানটাতে ছিলেন, তারপর?
তারপর একদিন ও রাত আমার কাছে আসতে চায়, আমি ওর খাটটিকে ফলাই দিই, কই আমার কাছে খালি মরতে আসিস কেন তোরা, আর কোন জায়গা পাস না, এবেলা খাটে তোরা মানে কয়জন বোঝা যায়, আমি ঠিকই তো মরার কি খালি আমাদেরই আছে আর কোন জায়গা নাই, তো ওই কথা বললো রাত্রে ঘর থেকে বার হয়ে যায় রাগ হইয়া, রাগ হয়ে বার হয়ে গেলে কোথায় যায় জানি না, আমি আবার একটা সুতো পাইছি অন্তটুকু এই সুযোগ করে তাড়ান যাবে, আমি যদি আমার কাছে বলি যে ও ঘরে নাই তাহলে তোমার আম্মা ওরে খেদাই দিবে যে এত রাত তোমার মেরে রেখে কোথায় গেছো, আবার আমি ওর সাথে এরকম করতাম দেখিয়া অনেক সময় মানুষ একটু সুযোগ করে দিত, রাত্রে কেউ আমাদের রুমে থাকতো না, সবাই পুরো দুটা রুম খালি করে ছেড়ে যেত, অন্য জায়গা থাকতো তারা, কিন্তু ওই রাত্রে আমি সুযোগ পাইতাম ওর সাথে আরো বেশি চিল্লাপাল্লা করার, ঝগড়া করার, তখন ও রাত্রে ঘর থেকে বার হইয়া বেশি দূর জানা আর কি বলছিল যে টয়লেটে গেছে, আমি আমার কাছে যে বলি দেখছেন দেখছো ওই ছেলেরা চলে গেছে কই জানি আমার একলারে ঘরে রাখিয়া, ও আম্মা আসে ওর অনেক বকাবুকি করে এত পরিমাণ বকে ওরও খুব রাগ হয়, তারপর সকালে যায় আমি ওই মরার কথা বলছি যে তুই যে মর কই আমার মরলে তোর কিছু আসবে না, তুই যদি বিধবা হয়ে দিবি বিধবা হলে কি হয়েছে, এমন বিধবা হলে কিছু হয় না, বলতেছে তাই নাকি তাই তুই কি আমার মরতে কও তুমি, আমি কি মরাই ভালো বাইসে দেখা ভালো না যে আমার কাছে সবগুলো খালি মরতে আসে, কি কথা বলে আচ্ছা ঠিক আছে তোমার কাছে যেহেতু আমি মরতে যাই ঠিক আছে তোমার কাছে আমি যাবো না, কিন্তু বলে না কিছু, তো একদিন সকালবেলা ও একটা চাকরি করতো ওইখান থেকে বেতন পায়, বেতন পাইলে সকালবেলা আমার ডাকে নাহিদা যাবা আমার সাথে, আমি কি তোর সাথে আমি যাবো কই মরতে, তুই যে একলা মর আমারে ডাকিস না, সকালবেলা ঘুমাই থাকি ও চলে যায় কারো কিছু না বলে ও চলে যায়, ও চলে গেলে বাড়িতে চলে যায় সোজা বাড়িতে চলে যায়, এর দুই দিন পর আমার আম্মার পিছে পিছে আবার ওরে খোঁজ করতে যায়, সেদিন যেহেতু আমার আম্মা গেছে শাশুড়ি তাদের যত্ন তো করতে হবে, সে তো আমার আর ওর ঘরে মা নাই, ও যেহেতু এখান থেকে বেতন পেয়ে গেছে কিছু বাজার ঘাট করে অনেক বাজার ঘাট নাকি শুনছি করে, এর ভিতর কিন্তু আমাদের ওর বাড়িও নিছিল, ওর বাড়িকে আমার মাইনে নেয় নাই যে আমার কেউ পছন্দ করে নাই, না এই মেয়েরে এখনই বিয়ে দেবো ইটনিক একটা মাই আর ইটনিক একটা পোলা, এ আর এরকম ওর এক চাচা বকাবকি করতো, আর আমি যদি ঘর থেকে বাইরে হইতাম ও চাচা বলতো আমি যতক্ষণ বাড়ির ভিতরে থাকো অতক্ষণ তুমি ঘর থেকে বাইরে হবে না যাও ঘরের ভিতরে ঢুকো, তো ওই ঘরে থাকতাম, কিন্তু আমার যে ঘরে শ্বশুর ছিল সে আমার অনেক ভালো জানতো, এমনকি ভালোবাসতো বলা যায় এখন যে মনে হয় বাবা একটা পাইছি এরকম, ওই আমার আম্মা ওরে আনতে চায় আমি ঢাকাতেই থাকি আমার আম্মা ওরে আনতে চায়, আনতে গেলে এর ভিতরে ও যে বাজার ঘাট করে ওর যে ফুফুর কাছে মানুষ হয়েছে, যেহেতু ফুফুর এখন একটা কামের মানুষ কমিয়ে গেছে তো ওর প্রতি একটু রাগ আছে, তো বলতেছে ও শাশুড়ি এসেছে শাশুড়ি খাওয়াইতেছিস তো শাশুড়ি ভক্ত হয়ে গেছিস এখন নিজের লোকের চিনিস না বাজার ঘাটও করে আনছিস, এই বলে অনেক নাকি জুতো দিয়ে পিটায় শুনছি, বলে তুই মরতে পারিস না তুই বেঁচে থাকিস কিসের জন্য, তোর মা মরছে তুইও মর, হয়তো বা ওর ভিতরে এরকম অনুভব না কাজ করছে, যা আমি তো ঢাকা গেলেও শান্তি নাই আরো তো আমি রাগ করে আছি আমার শাশুড়ি না জানি আমার ঢাকা গেলে কি বলে, এরকম কিছু পাইবা ও কোন দোকান থেকে বীজ কিনে আনে না ওই পাশে ক্ষেত আছে ক্ষেতের পাশে সে বীজ খায়, একটা লোক নাকি তাল গাছে ওঠে তাল পাড়তে তো দেখে পুকুরের পাশে ধানের ভিতর কি জানি লাফায় তো সেভাবে কি মনে মাছ উঠছে মাছ লাফায় সে ওই তাল গাছের নামাইয়া দৌড়াইয়া যায় মাছ ধরতে বড় একটা জাল নিয়ে, তো জাল নিয়ে দেখে কি ছটফট করতেছে ওই জঙ্গলের ভিতর লাফাইতেছে ধানের ভিতর চিৎকার করে ওরে ডাকে সবারই ডাকে সবাই যায়, আমার আম্মা কিন্তু ওদের বাড়ি আসে যেহেতু সেহেতু আমার আম্মাও ভাইসে যায় ওরে হাসপাতালে নিয়ে দিলে তো মারা যায় এর ভিতর আমার ফোন করে জানে আমার আরেকটা এটা আমার বড় চাচার ছেলে সে স্বাস্থ্য ভাইরি বলে আমার দেশে নিয়ে যাইতে যে তুই ওটা দেশে আন ও তো বাইসে থাকতেও পারে, আর আমার সবাই ভাবতেছে কি আমার যদি বলে যে ও মারা গেছে তাহলে মানে আমি কান্নাকাটি করবো এই জন্য আমার কেউ বলে না, আর আমি তো মনে মানে সবসময় চাই মরুক ও যদি না মারে তাহলে আমার কাছে আসতেই হবে ও যে জায়গায় থাকুক আমার মা নিয়ে আসবে, তো যাই, কেউ বলে কি ও মারা গেছে, তো ও মারা গেছে, তখন মনে মনে খুশি হয়ে থাক, মারা গেছে, বেঁচে গেছি। আবার কেউ বলে কি না মারা জানে রে, বেঁচে আছে। যে আর কি ভাবে যে মারা গেলে শুনলে আমি কান্নাকাটি করবো, সে বলে যে না মারা জানে বেঁচে আছে। পরে আমার বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিতে নিতে মারা যাবে যে পোস্টমর্টম না কি করে না,
পোস্টমর্টম।
তো ওইটা করলে আমার আম্মা ভাবে ওইটা যেহেতু করছে, তো আমি দেখে ভয়টা এবার পাই কিনা ওরে দেখা। আমার আম্মা বলে কি না নিতে হবে না, এর ভিতর পুলিশ আসে, পুলিশ এসে আমার আম্মারে নিয়ে যায়।
আপনার আম্মাকে ধরে?
হ্যাঁ।
আপনার আম্মা তখন ফরিদপুরে ছিলেন?
হ্যাঁ, যেহেতু ওরে আনতে গেছিল আমার আম্মা। আর ওর ফুফু বলছে এই মহিলা এসে আমার ভাইয়ের বেটারে মেরে ফেলছে, জোর জবরদস্তি করে তার মেয়ে আমার ভাইগনের ঘরে উঠে দিয়েছে, সে মেরে ফেলছে। তো এই কথা বললে আমার আম্মার পুলিশে নিয়ে যাও, ওইখানে দুই দিন থাকতো। তো আমার আম্মা আবার ওই আমার ওই শ্বশুর কি করছিল, দেশবাড়ি তো বড় ঘর উঠাইতে চাই সবাই, বড় ঘর উঠাইতে আমার কাছে টাকা চাইছিল, মানে 50,000 কি 1,00,000 টাকা এরকম চাইছিল। আমার আম্মা বলছিল ঠিক আছে, বিয়ে দিলেও তো দিতে হইতো, ঠিক আছে আমি দিব টাকা। তো এটাও বলে বলে যেভাবে পারি দিয়ে দেবো, লাগে ওর বাপ আছে না, যে তোমার বাপের আমার বাপের পর আমার আমার খেয়াল রাগ নাই, লাগে ওর বাপের বাড়ি জায়গা বেছে নিয়ে আপনার টাকা দিব। এর ভিতর তো ও মারা যায়। ও মারা গেলে তারপরে আমার আম্মা কি করে, লাভের উপর টাকাই না, ওই এলাকার বড় বড় চেয়ারম্যান মেম্বার বোন হয়ে বলে যদি আপনি আমাদের টাকা দেন তাহলে আপনারা এখান থেকে চালান করবেন, আর যদি আমাদের যদি কিছু টাকা দিতে পারেন তাহলে সমস্যা নাই, টাকা না দিলে কিন্তু আপনারা এখান থেকে চালান করে দিবে। আর এখান থেকে চালান করে দেয়া মানে বুঝেন আপনি একটা মহিলা মানুষ কি হবে আপনার। আমার আম্মা আবার থানা জেল হাজত এইসব হিসাবে খুব ভালো বোঝে। তো আমার আম্মা টাকা এনে দেয়। তো ওই যে আমার বাস্তবে আমাকে ঢাকা থেকে নিয়ে বাড়িতে যায়, ওর কাছে টাকা দিয়ে দেয়। তো টাকা দিয়ে গেলে ফেরিতে উঠি, ফেরির থেকে আমি গাড়িতে নেমে গাড়ি ভুলে যাই যে কোন গাড়িতে ছিলাম, কোন গাড়িতে উঠবো এখন ভুলে যাই। এক পর্যায়ে ওই গাড়ির নাম দেখিয়া 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 উঠি। আমি আবার পড়াশোনা করছি কি স্কুলে যা পড়ছি তা না, ওইখানে আর কি বাচ্চাদের যারা রাস্তাঘাটে থাকে এরকম একটা সিস্টেম আছে যে রাস্তাঘাটে থাকে ওরা যদি পড়তে চায় পড়তে পারবে।
কোন ক্লাস পর্যন্ত?
ওইখানকার শুনছি নাকি 4-5 পর্যন্ত এরকম,
ওইটুকুই পড়াশোনা।
হ্যাঁ, অতটুকুই আমার পড়াশোনা। তো আমি ওই গাড়িতে লেখা দেখে উঠছি। গাড়িতে উঠার পরে বলতেছে আমার স্বাস্থ্য ভাই কই গেছিলাম কি, গাড়ি থেকে নামছি আমি, গাড়ি ভুলে গেছি এই জন্য হারাই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তো ফেরি থেকে নামি গাড়ি থেকে।
আপনি ফরিদপুরে যাচ্ছেন নাকি?
যাইতেছি
ফরিদপুরে যাওয়ার ঘটনা। ওকে, তারপর
যাওয়ার পরে ওইখানে কি করে আমার ওই ভাই আমার সঠিক পথে না নিয়ে বাগানের ভিতর নিয়ে যায়।
কোন ভাই ছিল এটা?
এটা আমার স্বাস্থ্য বড় ভাই, সেই ভাই একই কাজ আমার সাথে করতে চায়। বাগানের ভিতর নিয়ে গেলাম, বলি ভাই এই রাত্রেবেলায় কুটকুটা অন্ধকার, এটা কই যাইতেছেন? এটা রাস্তা, আসলে এটা রাস্তা না, ওটা একটা জঙ্গল। তো ওইখানে অনেক কবরস্থান, তাকে তো আমি জানি ঠিকই যে সাদা কাপড় পরা কোন একটা লোক দাঁড়ায় আছে ওইখানে, আমি ভয়ে চিৎকার করতে থাকি। আর আমার ভাই
This track was downloaded from fusionbd.com
চিপে ধরে বলে চিৎকার করো না, চিৎকার করো না, মানুষ খারাপ বলবে। তারাও যাইতেছে, দাঁড়াই যে পথ সামনে এসে পড়ছে, সামনে এসে পড়ছে, কিন্তু আমি টেকতেছি ওই সাদা কাপড় মহিলাটা আমার সাথে সাথে যাইতেছে। আমার ভাই আমার জোর করে এখানে বসায়, তার কোলের উপর বসে আমার শরীরে হাত দেয়, তারপর ওইখান থেকে আসছে। ওইখানে আমি যখন দেখি যে নাম মানতেছি না, আজলে আমি ভয় পাইতেছি, তখন আমার ভাই ওইখান থেকে আমার নিয়ে চলে আসে, না এই তো আজলে ভয় পাইতেছে। আর আমি তো বলি ভাই ওই সাদা কাপড় মহিলা কিন্তু আমার দিকে আসতেছে, ভাই আমারই কিন্তু ধরবে, এই বলে এই বললে পরে পরে ভাই আমার ঠিক পথ। আবার সেই বাগান নিয়ে আমি কিন্তু আমার ওদের গিয়েছিলেন কে, আমি পথ ভুলিয়ে গেছি, পথ ভুলে তোমার ওই বাগানের ভিতর নিয়ে গেছি। তো ওইটা নিয়ে এসে তার এক বোনের বাসা আমার নিয়ে রাখে। তো ওইখানকার মানুষ সবাই বলে আল্লাহ এতটুকু মেয়ের স্বামী মারা গেছে, সবাই আমার বলতেছে আল্লাহ মেয়ের বয়স বা কতদিন এরকম সবাই বলে।
বারো বছর বয়স?
হ্যাঁ। তো সবাই যায়, কেউ বলে মারা গেছে, কেউ বলে মারা যায় না, ওই যে ভাবে যে মারা গেছে শুনলে কান্নাকাটি করবো, সে বলে যে না মারা যায় না, আর যে ভাবে যে না ও মেয়ে দিয়ে হাসি খুশি খেলতেছে। আমি আবার তার খেলাইতেছি বাড়িতে যাই, এমনি তার ছোট ছোট ছেলেমেয়ে আছে ওদের সাথে খেলতে গেছি, কুতকুত খেলতে গেছি, বসি খেলতেছি। আর সবাই পাশে তো বলতেছে কার স্বামী মারা গেছে, সবাই দেখতে আসে কার স্বামী মারা গেছে, মেয়েটা নাকি ছোট, তো ওই মেয়ের নাকি আবার স্বামী মারা গেছে, সবাই দেখে আমি খেলতেছি। গ্রামের মানুষ তো একটু খারাপ বলে যে আল্লাহ এই মেয়ে স্বামী মারা গেছে আর এই মেয়ে খেলতেছে। তখন আমি বলি কে কয় আমার স্বামী মারা গেছে, পরে বলে ও না 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 তোমার কথা বলি না কি, সে ভাবছে কেমন এখন কান্নাকাটি করবো। তো ওইখান থেকে আমি চলে আসি, যে ওইখান থেকে আমার নিয়ে যায়, আর ওদের বাড়ি আর আমার নেয় না, ওইখান থেকে আবার সরাসরি আমার ঢাকা নিয়ে চলে আসে, যেহেতু ওইখানে ওরে মাটি টাটি দেওয়া হয়ে যায়, ওইখানের জন্য আর আমার ওইখানে নেয় না। তো ওইখানে নিয়ে আর আমার আম্মা যেহেতু থানায় আছে, এখন আমি গেলেও একটা কোনো বিপদে পড়ে যেতে পারি, এই জন্য আমার আম্মা আমার ওইখানে নেয় না, বলে যে না ওরে ঢাকা নিয়ে যাও, এখানে আমি একটা বিপদ আছে, আবার ও যদি আসে তাহলে তো আরো বড় বিপদ হয়ে যাবে, সবাই জানতেছে ও ঢাকা, ও ঢাকাই থাক, কেউ জানি বুঝতে না পারে যে বাড়ি। আবার আমার ওইখান থেকে উন্নয় দিয়ে ভালো করে আর কি যাও, টুকটাক মানুষ চিনতো, তারা যাতে না চিনে উন্নয় দিয়ে ভালো করে পেঁচায় পোচায় ঢাইকে আর কি বোরকা পরে যেভাবে ওইভাবে নিয়ে গেছে উন্নয় দিয়ে মুখবিন্দা। তো মুখবিন্দা আমার ওইখান থেকে ঢাকা নিয়ে আসে, ঢাকা আনার পর আমার বান্ধবীর আমি আবার তালিমে যাইতাম, ওইখানে তালিম করা হইতো, তো তালিমিতে আমার বান্ধবীরা বলে, জানিস তোর হাজবেন্ড না মারা গেছে? আমি মারা গেছে কেন? মনে মনে তো আমি মহা খুশি, মারা গেছে বেঁচে গেছি, কিন্তু এখন ওদের তো একটু শোনাইতে হবে, মন খারাপ করতে হবে, তো মন খারাপ করি। আমি যা মিথ্যা কথা কইছিল লেগে মারা গেছে, ওই যে তালিমের কর শুয়ে বলতেছে ও কিন্তু মারা গেছে। তখন আমি একটু কেমন জানি এখন আমার ভিতরে একটু যে মনে মনে খুশি ছিল খুশিটা এখন আর নাই, এখন সত্যি চোখ থেকে একটু পানি বার হয়ে গেছে। এটা তো ওদের দেখানোর জন্য চোখ থেকে পানি বার হয়েছে তা না, এবারে আসলে চোখ থেকে পানি বার হয়েছে। তো এখন আমার ওরা বুঝাই তা যে তা কান্না করিস না, মানুষের জীবনে তো কত কিছু হয়। আমি না রে কান্দি না, ও মারা গেছে দেখো ভালো হয়েছে, এই বলে চলে আসি। আমি আবার নাক ফুল আগেই খুলে ফেলি। তোমার চাচি বলে কি এমন মেয়ের কপাল যে বিয়ের পর স্বামী মারা গেছে নাক ফুলটা তো খুলবে, নাক ফুল আগেই খুলে বসে আছে, নাক ফুল খুলে রাখছে, অত বড় নাক ফুল কে পরে? ও ওই আমার যে বাড়িতে নিয়েছে ওই মুহূর্তে আবার আমার বিয়ে ঠিক করে ফেলে, ওদিকে ও মারা গেছে এদিকে আমার বিয়ে ঠিক করে ফেলছে। এটি আমার এই চাচাতো ভাই ঠিক করে, আমার আম্মা ওইখান থেকে ছাড়া পেলে ওইখান থেকে এসে বিয়ে দিয়ে ছেলে নিয়ে ঢাকা চলে আসবে।
আচ্ছা, আপনার আম্মা তখন জেলে?
হম, ওই যে ওদের টাকা পয়সা দিয়ে তারপর আমার আম্মা ছাড়া আসে এখানে ছেলে।
কতদিন জেলে ছিল উনি?
মনে দুই দিন ছিল, টাকা পয়সার বিনিময়ে আর কি সে চলে আসতে পারে।
ওকে,
চলে আসার পরে ছেলে দেখা হয়ে যায়। ছেলের দাবি কি বিদেশ পাঠাতে হবে ছেলের, সে ছেলের কাছে আমি কিছু না, আমি একটু অনেক একটা মেয়ে। ওই ছেলের কাছে পাশে দাঁড়াইলে ছেলের বয়স আছে দেখা যায়, তো আমার ছেলে ভালো লাগে না। তোরা কেমন ছেলে দেখা যায়, গ্রামের ছেলে ভালো লাগতেছে না। তো ওইখানে গেছি, ওইখান থেকে আমার মা ঠিক বিয়েটি এখনই বিয়ে হয়ে যাবে, এই মুহূর্তে বিয়ে হয়ে যাবে। তো সবাই একটু বলতেছে কি যে মার তো মেয়েটার স্বামীটা মারা গেছে, এর ভিতরে মেয়ের বিয়ে দিয়ে দেবা?
এটা কয়দিনের মধ্যে ঘটনা?
এটা মানে আমার দুই দিন ওইখানে থাকে, আমি ওইদিন প্রায় পাঁচ দিনের পর।
মানে আপনার প্রথম হাজবেন্ড যে সে মারা যাওয়ার পাঁচ দিনের মধ্যে ঘটনা হচ্ছে?
হ্যাঁ, আবার এর ভিতরে ওই বাড়িতে থাকা অবস্থা মানে বিয়েটি ফিরে ফেলে,
মরা বাড়ির শোক না কাটতে বিয়ে বাড়ির চিন্তা ভাবনা
আর কি। ও তো মারা গেছে আরেক বাড়ি, আমাদের বাড়িতে যাইতো এখান থেকে আরো দুই ঘন্টা সময় লাগবে ওদের বাড়ি যাইতে।
ওকে, তারপর?
তো ছেলের দাবি ছেলের বাইরে পাঠাইতে হবে। তো আমার আম্মা রাজি হয়, ঠিক আছে এখনই তার পাঠাবো না, যখন পাঠানোর সময় হবে তখন পাঠাবো, যেভাবে পারি পাঠাবানি, ঠিক আছে। এখন মেয়ে যখন একটা রাক্ষসী জন্ম দিছি তখন তো যে যা বলবে তা শুনতেই হবে,
এইভাবে বলতো আপনাকে।
ওই বিয়ে ঠিক হয়ে যায়। তারপর আমি বলি কি ভাইয়া আমার এনে বিয়ে দিও না, আবার আমার তোমরা আমার কষ্টটাই নিয়ে আনতেছো তোমরা। তখন আর বিয়ে হয় না আর কি। ওই ছেলের মা জানতে পারে যে মেয়ের স্বামী মারা গেছে মাত্র পাঁচ দিন আগে, এই মেয়ে সে তারপর আমার ছেলে বিয়ে দেবো গ্রামের মানুষ তো। তখন তারা রাজি হয় না যে না বিয়ে দেবে না, ছেলেও রাজি না, আমার পছন্দ করে না ছেলে, এই জন্য রাজি না। ওইখান থেকে বাইসে যাই ঢাকা আসে, এইখানে তার একই মাস পরে আমার বিয়ে হয়ে যায়। আবার
এক
মাস পরে বিয়ে হয়ে যায়।
কিভাবে হলো?
আমি যে এখানে আছি যেহেতু আমার ওই এলাকার সবাই একটা ভালো মেয়ে হিসাবে জানতো, সেহেতু সবাই কম বেশি আসতো, যদি একটা ভালো ছেলে পায় এরকম খোঁজ খবর পাইলে আর কি সবাই আসতো যে তোমার আমার মেয়ে তোমার অমকরে মেয়েটার আমার অমকের লগে দেবা নাকি, মেয়েটা তো ভালো, আমরা ছোট থেকে বন্ধু দেখতেছি ভালো। মনে মনে বলি আমার তোমরা ভালো বলো, যদি সব জানতা তার ভালো বলতা। তো
আপনার এটা ফিল হতো আপনার নিজের সম্পর্কে যে আপনি ভালো না?
হ্যাঁ, এখনো বন্ধু হয় হবেন।
প্রিয় শ্রোতা, দেখুন যে মানুষটার নিজের জীবনে কোন দোষ নেই সেই মানুষটা সমাজের কাছ থেকে একটা এথিক্স নিয়ে বড় হচ্ছে যে ওর আসলে সবকিছু শেষ হয়ে গেছে, পারিবারিকভাবে ও যৌন নির্যাতনের শিকার হয়েছে, সমাজের কোন মানুষের কাছ থেকেও ভালো কোনো ব্যবহার পায়নি, ইভেন যে মানুষটাকেও ভালোবেসেছিল বাবুল তার কাছ থেকেও না শেষ পর্যন্ত। এবং ওর তো নিজের কোনো অপরাধ নেই, ও চারপাশের অপরাধের দ্বারা আক্রান্ত এবং ওর ধারণা জন্মে গেছে ও ভালো না, ও সমাজের কাছে খারাপ হয়ে গেছে, কারণ সমাজ কোনো না কোনো ভাবেই ওর মধ্যে একটা বীজ বপন করে দিয়েছে যে ভালো মানুষ মানে হচ্ছে তাদের জীবনে এসব হয় না, তা সেটা তার অপরাধের কারণেই হোক বা অন্যের কোনো অপরাধের কারণেই হোক। এবং একই সাথে এটাও আপনাকে বলতে চাই, ১২ বছরের একটা কিশোরী নাহিদা তার জীবনে কতগুলো অধ্যায়, দুটো বিয়ে, একটি মরা বাচ্চা জন্ম দেয়া এবং একই সাথে কতগুলো সেক্সুয়াল ভায়োলেন্স, নিজের বাবা থেকে শুরু করে ভাই থেকে শুরু করে পরিবারের যে মানুষটিকে লাভ করেছে সে মানুষটি থেকে শুরু করে চারপাশের মানুষজন, তারা প্রত্যেকেই হায়না হয়ে ওর জীবনে এসেছে এবং কেউই তাকে একটু ক্ষণের জন্যও কোনো ছাড় দেয়নি। হ্যাঁ, তারপর?
তারপর যায় আমার কাছে একটা মহিলা আসে চাকরির জন্য, তখন আমার দেখে তার ভাল লাগে যে তার খোঁজেও তো একটা ছেলে আছে, এই ছেলের সাথে বিয়ে দিবে। তো আমার বলে আবার ওই মহিলার উপর জিত হয়, দূর আমার দেখতে আসে তার আমার কেমন যে কিছু হইতে নয় তো খালি বিয়ে আসে আর কোনো কিছু না, বিয়ে জিনিসটা কি কি আছে বিয়ের ভিতর কিছু নাই। কিছুদিন পরে আমার দেখতে আসে, সে আমার দেখি বলতেছে আয় হায় আমার বৌমা দি একটু অনেক একটা মেয়ে, এতটুকু আমার বৌমা, সে আইসি আমার বৌমা বলা শুরু করছে। আমার জিত হয়, পান থাকে আমার আম্মা আমার পান আনতে দেয়, পান ধরে তার মুখ বসায় ফিকে মারি। তোমার আম্মা আমার বউকে আর কি মারতে ওঠে, তো বলতেছে থাক থাক বিয়ে মাইরেন না, ছোট মানুষ তো বুঝে না, আমার আম্মা কিন্তু বোঝে বিয়ে হয়েছে, কারণ তারা ভাবতেছে এতটুকু মেয়ে তার কবেই বা বিয়ে হয়েছে, কবেই বা কি। তারা কিন্তু জানে না যে আমার বড় হওয়ার পর বিয়ে হয়েছে, জানে যে সেই ছোট থাকতে আমার বিয়ে হয়েছে মনে হয়, কারণ এতটুকু মেয়ে দেখতে তার কি বা বিয়ে হয়েছে। আরে ও কবে বিয়ে হয়েছিল ওইটা বাদ দেন, বিয়ে আমি আমার ছেলের জন্য আমরা মেরে নেবো। তখন ওই আসে এরা দেখতে, এটা আমার ভাল লাগে যে না ভালোই লাগতেছে। সবাই বলে যে তোর ভাল লাগে, আমি কে হওয়া ভাল লাগে, তা তুই রাজি? তো আমি বলি খালি তোমরা সবাই বিয়ে দেন নাকি জন্য ব্যস্ত হয়ে গেছো, এখানে রাজি থাকলেও আমি কি আর না থাকলেও আমার কি, এনে তো আমার কোনো মতামত নাই। পরে বলতেছে ঠিকই তো, তুই মতামত দিয়ে কি করবি, তুই মেয়ে মানুষ, তোর মতামত দিয়ে তোর কোনো লাভ আছে? তো বিয়ের কথা বললাম কি আবার আমার কাছে জিজ্ঞেস করো, কারণ যদি মনে করো ভালো তো দিবা, আর না দিলে তো আমি আরো হ্যাপি। ও আমার আম্মা পাশে দেয়া, সবাই যখন আমার পাশে না, ও চুট্টামি করবা, বিয়ে না করবা না, এই কথাটা বলে আম্মা। আমি আর কোনো কথা বলি না, চুপ করে থাকি। তারপর বিয়ে হয়, বিয়ে হতে কি আমার বিয়েতে নিয়ে যায় নাই, শুধু বাসা থেকে একটা সাদা কাগজে সই নিয়ে গেছে আর কি। এখন বিয়ে কি না কি বুঝি না আর কি, সবাই বলে আমার যদি কাজে পিছিয়ে নিয়ে যায় তাহলে তাদের জেল হয় আর কি, কেস কি বলে, ছোট বাচ্চা বিয়ে হয়ে গেলে তাদের কোনো সমস্যা হইতে পারে, আমরা যদি ওই কাজে সব কিছু দেখে যদি বিয়ে না দেয়, শুধু একটা সাদা কাগজে আমার বলে এই জায়গাটা সই করে দাও। তা আমি ওই সাদা একটা কাগজে শুধু সই করে দিচ্ছি, কাগজে কিচ্ছু লেখা নেই, এই পিট উটপুট কোনো জায়গায় কিছু লেখা নেই, শুধু একটা সাদা কাগজ, ছোট্ট একটা কাগজ পিসটা আমার কাছে নিয়ে আসে, আমি একটা সই করে দিই, এর ভিতর শুনি বিয়ে হয়ে গেছে।
মানে আপনি থাকলেন আপনার বাড়িতে?
হ্যাঁ আমি আমার বাসায় গেছি, তারা সবাই কাজে অফিসে, খালি আমার কাছ থেকে ওই একটা ছোট একটা কাগজ একটা সই নিয়ে গেছে, এতটুকুই।
এটুকুই হলো বিয়ে আপনার?
এই বলে তারা বিয়ে হয়ে গেছে। না আমার কাছে লাগে যে এটা কেমন বিয়ে, ওই বিয়ের সময় তো দেখছি যে না সবাই কাজে একটা পাশে ছিল এরকম, আর এটা তো কিছু না।
আচ্ছা ওই বিয়েটার সময় তো আপনার বয়স অনেক কম ছিল, তো এই সময়টাতে কাজী কিভাবে আপনার বিয়েটা দিল?
প্রথমটা হয়েছিল বাসায় হুজুরটাই ক্যান্সেল,
কোন কাজী অফিস বা কোনো কাউকে আনেনি,
একটা হুজুরে কেন,
কোনো রেজিস্ট্রি হয়নি বিয়ের প্রথম?
বিয়েতে এবার হয়েছে কি, দেখছি মোটা একটা খাতা নিয়ে আসছিল, ওটাই আমার নাম লিখতে হয়েছে।
হ্যাঁ ওটা তো রেজিস্ট্রি, তো ওই রেজিস্ট্রিটা কি ওই হুজুরি করেছিল?
হ্যাঁ এটা আমি ভাবি আর কি, যে কাজী
উনি কখনোই বয়স নিয়ে কোনো প্রশ্ন করেননি,
সে মনে হয় কিছু করেনি, সেও আমার দেখে নাই, ওই আমি এই পাশে রুমে রয়েছি, সে ওই পাশে রুমে রয়েছে।
আপনার বয়স টয়স কিছু জিজ্ঞেস করেছিল?
না কিছু আমাকে জিজ্ঞেস করেনি, আমার সাথে সে হুজুর কোনো কথাই বলে নাই টোটালি,
আপনাকে দেখেইনি
না।
আপনার তো ছবি লাগে, ছবি টবি কিছু নিয়েছিল?
না কিছু নেয়নি,
ছবিও নেয়নি
না।
ওকে তারপর
সবাই হঠাৎ করে বলে যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো তারা আমাদের বাসায় নিয়ে আসে, এখন নাকি সেও আমার সাথে আবার থাকা ধরবে।
উনি কি আপনাকে ফার্স্ট বিয়ে করেছিল নাকি আগে ওনার একটা বিয়ে ছিল?
প্রথম ফার্স্ট বিয়ে,
ফার্স্ট বিয়ে। আচ্ছা উনি কি করতো?
গার্মেন্টসে চাকরি করতো।
আচ্ছা
যে বিয়ে হয়ে গেছে এখন সে আসে, সে আইসে দেখি সেই আমি যে রুমে ঘুমাইতাম সেই রুমে তারে ঢুকাইতেছে, তার এই রুমে ঢুকাই কেন, তোমার বিয়ে হয়ে গেছে না, তার এই রুমে দেবে না, দিবে কোন রুমে? তখন ওই রুমে যায়, ওই যে তার সাথে আবার সেই একই। আমি বলি আপনাদের কি খাই দেয়ার কোনো কাজ নেই? বলে কেন, আমি তো আপনার সবাই এগুলো কি করেন, কইতেছে এরই তো কয় স্বামী স্ত্রী। তা আর কোনো কথা বলি না আমি, কে ও স্বামী স্ত্রী, তাহলে তো আমি স্ত্রী হয়ে গেছি আপনি স্বামী না? কয় হ্যাঁ। কয় আচ্ছা ঠিক আছে, ওইখান থেকে যায় সে থাকে না, সে সপ্তাহে একদিন আসে আমাদের বাসায়, আর ওদিকেই থাকে, তাদের বাড়ি থাকে আর কি, আমার উঠোয় নেওয়া হয় নাই। এর ভিতর আমার ও একদিন ওই বাড়ি যাই, আমি আমার শাশুড়ি অসুস্থ থাকে, আমার শাশুড়ি দেখতে যাই, ওই হয়ে গেছে উঠোনে। আমার কি দেয়, শুধু বিয়ের ভিতর একটা কাপড় দেয়, ওই যে একটা কাপড় একটা সাবান একটা তেল এরকম এই দেয়, আর কিছু না।
একটা কাপড় একটা সাবান একটা তেল,
হ্যাঁ
এই হলো আপনার বিয়ের উপহার,
এই হলো বিয়েরই।
তো আর প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, এরপরে নাহিদাকে নিয়ে ফিরে আসছি আবারও, ছোট্ট একটা বিরতি। আপনাদের সবাইকে বলছি আমাদের এই অতিথিকে যদি দেখতে চান বা কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আবারও বলি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরে আসছি, সাথে থাকবেন।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনার সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম, আরজে শাকিল, খালিদ লোবান, হ্যালো 8920 টিম, এবং কিশোরী নাহিদার জীবনের গল্প আমরা শুনছি, যদিও নাহিদার বয়স এখন 22। অবিশ্বাস্য এবং এই সমাজেরই গোপন একটি ঘটনা, গোপন কিন্তু অহরহ ঘটে যাচ্ছে এমন ঘটনা। সামাজিক যে ট্যাবু আমরা বলে থাকি, ফ্যামিলিগতভাবে একটা শিশু, একটা কিশোর এবং একটা কিশোরী আত্মীয় স্বজনদের দ্বারা যেভাবে হ্যারাসমেন্টের শিকার হন, ফিজিক্যাল হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্টের শিকার হওয়াটা কিন্তু একেবারেই যে কশ্মিন কালে ঘটে না তা কিন্তু নয়, বরং পরিসংখ্যান বলে যে এটার পরিসংখ্যান কিন্তু অনেক বড়। এবং আমরা দেখে থাকি যে এটার পেছনের মূল কারণ হচ্ছে পারিবারিক বন্ধন। বাবা মায়ের সম্পর্ক যদি ভালো না হয়, স্বাস্থ্যকর সম্পর্ক না হয়, তাহলে নিজের বাবাও যে অনেক সময় নরপিচাস হয়ে যেতে পারে, নিজের ভাই যে অনেক সময় নরপিচাস হয়ে যেতে পারে, এবং চারপাশের আত্মীয়রা যে অনেক সময় নরপিচাস হয়ে যেতে পারে, সেটার প্রমাণ হচ্ছে আজকের এই নাহিদা। আজকে বস্তিতে বড় হওয়া এই নাহিদাকে আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু তার মানে এই নয় শুধুমাত্র বস্তিতে এই ধরনের ঘটনা ঘটে। সমাজের অনেক উঁচুতলার মানুষ আছেন, উঁচুতলায় বসবাস করেন এরকম অনেক পরিবার আছেন, যে পরিবারগুলোতে এর চাইতে হয়তো ভয়াবহ ঘটনা ঘটে, কিন্তু তারা হয়তো বা নাহিদার মতো সাহস নিয়ে লাখো মানুষের সামনে এসে মনের কথাগুলো বলতে পারে না। আমরা এখানে হাজির করেছিলাম বিথিকে, নিজের ভাইদের দ্বারা জিহাংসার শিকার হয়েছিল, এক বোন পাগল হয়ে গিয়েছে, এবং সেই গল্পটা প্রচার হবার পরে আমরা যে রেসপন্স পেয়েছিলাম মানুষের কাছ থেকে অবিশ্বাস্য। এরকম ঘটনাও ঘটে, যাদের পরিবারে ঘটে না তাদের কাছে আসলেই অবিশ্বাস্য, কিন্তু যারা ঘটছে, যাদের হয়তো অনেক বোন আজকে এই নাহিদাকে শুনে নীরবে চোখের পানি ফেলছেন, এই নাহিদার মধ্য দিয়ে নিজেকে খুঁজে পাচ্ছেন, আমরা এটা বিশ্বাস করি, কারণ ফেসবুকের অনেক কমেন্টসে আমরা এরকম পড়ছি। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন, এবং খেয়াল রাখবেন যে পেজটি আছে আরজি কিবরিয়া নামে। আমরা নাহিদার কাছে আবারও ফিরে যাব, তবে তার আগে যে কথাগুলো বলছিলাম সেটার একটা পারিসংখ্যানিক একটা প্রমাণ আপনাদের কাছে হাজির করতে চাই। বাংলাদেশে এই যে শিশুদের উপরে যে নির্যাতন হয়, যৌন নির্যাতন, নারীদের উপরে যে যৌন নির্যাতন হয়, সেটার একটা পরিসংখ্যানিক একটা প্রতিবেদন আমরা কিছুদিন আগে সরকারের তরফ থেকে প্রকাশ করতে দেখেছি, এবং এর যে প্রভাব বিশ্বব্যাপী সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তার উপর একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে শাকিল। চলুন আমরা নাহিদার কাছে যাবার আগে অনুষ্ঠানের এই ফাঁকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি একটু শুনি।
হ্যালো 8920 92তম পর্বের বিষয় হল নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন এবং তা প্রতিরোধে সচেতনতা তৈরি। আমাদের আজকের অতিথি নাহিদা পরিবারের ঘনিষ্ঠদের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়েছে, আর এই কষ্ট মুখ বুজে সহ্য করেছে নাহিদা। ঘরে মা ছিল না, তাই নিজেকে যৌন নিপীড়নকারী বাবা, ভাই ও প্রতিবেশীর কাছ থেকে রক্ষা করতে পারেননি। নাহিদার বাবা ও ভাইকে পাওয়া যায়নি, তবে পেয়েছিলাম মাকে। তিনি যা বললেন,
আমি তো চাকরি করতাম, আসতাম বাসায়, কোনো বাবার কাছে তো চলে এসে, তখন ওর আব্বা তিন ভাইজন নিয়ে গেছিল, পরে এক মাস মনে হয় আসিল, পরে আমি যাই আবার ওকে নিয়ে ফেলে। মানুষ টিকতে পারতো, ভালো হতো, তাহলে তো আর মানুষ কোনোদিন এই সুতো দুই তিনটে পোলা পান মাথা নিচু করে এখন আসছে না, সহ্য তো কম করি নাই, চেষ্টাও করছি।
নাহিদার জীবনে যা ঘটে গেছে তার সবটুকু জানেন না এই মা, জানলেও এই জঘন্য ঘটনা বলার মতো নয়। নাহিদার পরিবারের মতো শুধুই নিম্ন পরিবারগুলো নয়, সমাজের সকল স্তরে নারী ও শিশুদের উপর এই নিপীড়ন ছড়িয়ে আছে। যৌন নির্যাতনের সবচেয়ে বড় শিকার অপরিণত বয়সের শিশুরা। কেবলমাত্র শারীরিক আঘাতই যৌন নিপীড়ন নয়, বরং যৌন তৃপ্তির জন্য শিশুর শরীরের কোনো অংশ উন্মোচন, পর্নোগ্রাফি দেখানো, পোশাক পরিবর্তনের সময় শিশুকে পর্যবেক্ষণ, শিশুর দেহে জেনিটাল অংশে হাত ও মুখ দেয়া, যৌন সঙ্গম ইত্যাদি যৌন নির্যাতনের পর্যায়ে পড়ে, যা শিশুর সুষ্ঠু বিকাশে খুবই ক্ষতিকর। খুব ছোটবেলায় বয়স্ক চাচার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন জয়, যা আজও তাকে আতঙ্কিত করে।
ক্লাস ফাইভে যখন আমি পড়ি তখন আমার চাচার মাধ্যমে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছিলাম। এই জিনিসটা আমার মাথার মধ্যে আসে বারবার যে এরকম হয়েছে আমার জীবনে, এর কারণে আমি সবকিছুতে মানে একটা চিন্তা ভাবনার মধ্যে থাকি, যার কারণে আমার শারীরিক ভাবে মানে অনেক আঘাত মানে প্রাপ্ত আর কি। আমি
শুধু পুরুষ নয়, নারীদের দ্বারাও ছেলে শিশুরা যৌন হয়রানির শিকার হন। ১২ বছর বয়সে মামি কর্তৃক জোরপূর্বক যৌন নিপীড়নের শিকার হয়েছিল রানা।
একদিন আমি আমার মামার বাড়িতে যাই, তখন আমার মামা বিদেশ থাকে, শুতে যাই পাশের রুমটাতে, আমার মামি এসে আমার সাথে মানে জোরাজোরি করে, এবং আমি তো ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার সাথে এরকম জোরাজোরি করে।
নাহিদা জয় কিংবা রানা নয়, এই সমাজের হাজারো শিশু প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হচ্ছে, যার পরিসংখ্যান ভয়াবহ। বাংলাদেশে শিশুদের যৌন নির্যাতন রোধে কাজ করে এমন সংগঠনগুলোর মধ্যে অন্যতম হল ব্রেকিং দ্য সাইলেন্স। সেখানকার পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম জানালেন,
রেকিংগো সাইলেন্সের প্রথম গবেষণায় দেখা যায় শতকরা 92% শিশু তার পরিচিত জনদের দ্বারা পরিচিত পরিমণ্ডলের যৌন নির্যাতনের শিকার হয়। মুখের কথা, চাহনি, জড়িয়ে ধরা, চুমু দেয়া, বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের পর্যায়ে শিশুরা প্রায় শতভাগ তারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে, সেটি তাদের বক্তব্য থেকে বের হয়ে আসে। শিশুরা এই ধরনের যৌন নির্যাতনের প্রভাবে অনেক সময় তারা চুপচাপ হয়ে যায়, অস্বাভাবিক মাত্রায় জেদ করে, পড়ালেখার বাদ দিয়ে অন্য মনস্ক হয়ে থাকে, নিজের উপরে নির্যাতন করতে থাকে, ফিজিক্যালি তাদেরকে আঘাত করে। সামগ্রিকভাবে সচেতনতা তৈরি করার জন্য সকল শ্রেণীর মধ্যে মিডিয়ার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেডিও এবিসি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছে, তারা যত বেশি আলোচনা করবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে, এই যৌন নির্যাতন প্রতিরোধের জন্য প্রতিটি বাবা মা পরিবার সদস্য একত্রিত হয়ে ভূমিকা রাখবে, তখন একটি সামাজিক আন্দোলন আসলে তৈরি হবে, তখনই সম্ভব শিশুদেরকে এ ধরনের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করা।
উন্নত বিশ্বেও শিশু যৌন হয়রানির ঘটনা অনেক। ব্রিটিশ পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে দৈনিক 60টিরও বেশি শিশু যৌন হয়রানির শিকার হয়। ইউরোপে নারী নির্যাতনের ঘটনার সংখ্যাও কম নয়। 2010 সালে ইউরোপীয় ইউনিয়নের করা এক জরিপে বলা হয়, ইউরোপে প্রতি 4 জন নারীর মধ্যে 1 জন নারী নির্যাতনের শিকার হন। আর সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশে প্রথমবারের মতো নারী নির্যাতন নিয়ে জাতীয় পর্যায়ে যে জরিপ চালিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, 87% নারী ঘরেই বেশি নির্যাতিত, যার মধ্যে 36.5% নারী যৌন নির্যাতনের শিকার। আর 10-14 বছরের নারী শিশুরা 40.8% যৌন হয়রানির শিকার হন। এই যৌন নিপীড়ন দূরীকরণে করণীয় সম্পর্কে আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক নীনা গোস্বামী বললেন,
হয়তো খুব সাহস করে এগিয়েছে এবিসি রেডিওতে বলতে, কিন্তু অনেকেই নিজের আত্মীয়দের দ্বারা যদি যৌন নির্যাতনের শিকার হয় তাহলে একেবারেই বলে না। যে কোনো বয়সের মেয়েরা এটা বলার হচ্ছে সাহস থাকতে হবে, এবং পাশাপাশি মাদেরকে খুব বেশি সচেতন হতে হয় এই জায়গাগুলোতে। এই জায়গাটাতে আমাদের মেসেজ হচ্ছে একটাই, যে আমরা যেন যে কোনো ধরনের যৌন হয়রানির বিষয়ে কথা বলা শিখব, প্রতিবাদ করা শিখব, এবং চাইব যে এই ধরনের যৌন নির্যাতনকারীদের যেন শাস্তি হোক। খুবই একটা পজিটিভ দিক যে হ্যালো 8920 এই অনুষ্ঠানের মাধ্যমে যারা শোনেন শুধু তারা না, তারা আবার অন্যদেরকে অনুষ্ঠানটি শুনতে উদ্বুদ্ধ করেন, তাহলে একটা সময় দেখা যাবে যে বড় একটা জনগোষ্ঠী বিষয়টাতে সচেতন হয়েছে।
আইন রয়েছে, তবে বিচার চাইবার লোক দুষ্কর। 2003 সালে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী ও শিশুদের যৌন নির্যাতনকারীর শাস্তি 3-10 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। তবে আমরা জানি লজ্জা ও সম্মানের ভয়ে কখনোই একজন নারী কিংবা শিশু আইনের দ্বারস্থ হন না। একমাত্র সামাজিক সচেতনতা ও নিজ দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে নারী ও শিশুদের উপর অমানবিক এই নির্যাতন বন্ধ করতে। তাই টিম হ্যালো 8920 প্রার্থনা, আর একজন শিশু যেন যৌন নিপীড়নের শিকার না হয়, সব শিশুই যেন সুস্থভাবে পৃথিবীর আলোই বড় হোক, এটাই আমাদের কামনা।
অনেক অনেক ধন্যবাদ শাকিল, এত তথ্যবহুল একটি প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যেতে চাই আমাদের বোন নাহিদার কাছে। নাহিদা, আমরা যে জায়গাটিতে ছিলাম তারপর
বিয়ে হয়ে যায়, এই সপ্তাহে এক সপ্তাহ পর পর আসে, বিয়ের 3 মাস পরে আবার বাচ্চা পেটে এসে পড়ে। তো তখন বাচ্চা নষ্ট করার জন্য সবাই চেষ্টা করে, আমি করি না, পাপ তো মানে একবার করে বারবার কি করে, আর শুনছি বাচ্চা নষ্ট করা নাকি অনেক মহাপাপ, তো পাপ করবো কেন, আর করবো না। তখন ওই বাচ্চা আর নষ্ট করতে দেই না, ওই বাচ্চা হয়ে যায়। হওয়ার পর ওই বাচ্চার দিকে আমি তাকাইতে পারি না, আমার ভয় লাগে, এটা আমার পেটের ভিতরে ছিল, এটি কিভাবে নড়াচড়া করে, হাসে আমার দিকে তাকায়, দেখলে আমি ভয় পাই, খাওয়াই না।
তখন আপনার বয়স কত?
তখন
13-তে পড়লেন।
আমি বাচ্চারা খাওয়াই না, যখন আমার শ্বশুর শাশুড়ি আমার পাশে থাকে তখন আমি বাবুরে খাওয়াই, তাছাড়া আমি বাবুর পাশেও বসি না, বাবুরে খাওয়াইও না। কিন্তু আমার শ্বশুর বাড়ি সবাই অনেক ভালো ছিল, শুধু আমার জামাইটা ছাড়া। একদিন যেমন হয়েছে কি, ঘরের ভিতরে আমার শ্বশুর বলতেছে কি, ওর একটু সাহসের দরকার আছে, বাচ্চা নিয়ে কিভাবে কি করবে, তো ওর একটু সাহসের দরকার আছে, তোমরা সবাই, আমি একা রুমে বসে, তোমরা সবাই ঘর থেকে বাইরে যাও, সুযোগ মতন আমিও বাইরে হয়ে যাবো। তো ওই বাচ্চা দেখে আমার মুখের দিকে তাকায় রয়েছে, আর শাশুড়ি বলতেছে একটা চুমা দাও বাবু, তোমার মুখের দিকে তাকায় আছে না, চুমা দাও চুমা দাও। আমি কেউ চুমা দিতে গেলি তোমার খাবলা দিয়ে ধরবে, আমি আর দিই না, থাক বলতেছে দিতে হয়, এই বললে তারা বার হয়ে গেছে। আমার শ্বশুর একা, শ্বশুরকে ভাশুরিকে কোনো কিছু মানতাম না, সবার সামনে খাওয়াইতাম। তোমার আমার শাশুড়ি বলতো শ্বশুর শাশুড়ি মানো না, এগুলো একটু বুঝো না। তো আমার শ্বশুর বলতো থাক থাক বৌমা আমার ছোট।
আমি যতটুকু বুঝি যে যখন কেউ থাকতো না তখন আপনি বাচ্চার কাছে যেতেন না, ভয় যে গেলে ও যদি খাবলা দিয়ে ধরে
আর কি, ওর নড়াচড়াই আমি ভয় পেতাম। কিভাবে সম্ভব এটা,
এর পেটের ভিতরে কিভাবে থাকতো? যখন কেউ থাকতো আপনার সাথে তখন আসলে মানে ওকে
খাওয়াইতাম। তো আমার শ্বশুর কি চাও কথা বলতেছে আমার সাথে, কথা বলতে বলতে কি চাও ঘর থেকে বাইর হয়ে গেল। আমার যাতে একটু সাহস তৈরি হয়, ঘর থেকে বাইর হইতে যাই তো আমি ও মা গো বাবা গো কয়ে খাটের উপরে চিল্লে দৌড়ে বাইরে গেছি। তো আমার শ্বশুর বলতেছে আরে পাগল মেয়ে, এরকম কি মানুষ করে? নিজের বাচ্চা নিয়ে এটাকে অন্যের বাচ্চা, এটা তো তোমার বাচ্চা। আমি আমার বাচ্চা তো ঠিক আছে, এটা এইভাবে নড়ে চড়ে কেন, আর এরকম করে আমার দিকে তাকায় কেন? বলতেছে তোমার বাচ্চা না, তোমারে দেখে মারে চিনে, প্রথম মারে চিনে। এরকম করতে করতে আস্তে আস্তে একটু সাহস তৈরি হইলো আমার ভিতরে বাচ্চার প্রতি। কিন্তু মায়া জিনিস তো তৈরি হইতাছে, কিন্তু বাচ্চারা কেউ খাবার এনে দিলে আমি খাই ফেলতেছি, বাচ্চারা খাইতে দিতাছি না। কিন্তু আমার স্বামী তো ওই যে বিয়ের সময় একখান কাপড় একখান তেল এই দিছে, আর আজও পর্যন্ত কিছু সে দেয় না। আমার কোনো খরচ শুধু একটু খাওয়াই, এই এতটুকুর চেয়ে বেশি কিছু না। আর যা লাগে ওই বছরে আমার আম্মা দেয়, ওইটা দিয়ে সারা বছর আমার চলে যায়। বাবুর জন্য কোনো খাবার আনলে আমি খাইয়ে ফেলে দেখি আমার জামাই মারধর করে, এটা আবার কেমন? এমন কি তুই পোলাপান আসিস, তুই পোলাপানের মা হয়েছিস কেমন? আবার এটা কি মানুষটা দেখা যে আমি এখন পোলাপান আসি? আমি কি এটা আবার দেখান কি হলো? আমারও তো খাইতে ইচ্ছা করে, তো আমি খাবো না। বকাবকি করতাম, এক দুই দিন থাবর দিছে যে না মারলে সোজা হবি না, মারলে ব্যথার কথা মনে থাকবে, তাহলে দেখতে আর খাবি না। আর এমন ছিল আমার শ্বশুর শাশুড়ি কি করতো, প্লেটে যে এক প্লেট ভাত দেবে ওই ভাত, এরপর আর যে ভাত নিবা কি নেবা না। আমরা তো ঘরে প্রায় 17 জন মানুষ ছিলাম, আমাদের মাসে 3 মণ চাল লাগতো, এক প্লেটের বেশি ভাত দিত না, পেট ভরতো না। ওইরকমই চলে এক পর্যায়ে বাবুর কি 2.5 বছর বয়স, তখন একটা চাকরি হয়। এই চাকরিতে তখন তো শীতের দিন, বাইরে অন্ধকার থাকে, ওইরকম ভোরে আমার বাড়ি হইতে হয়। ওই ভোরে বাড়ি হইতে গেলে একদিন আমার আর কি রাস্তায় সমস্যা হয়, ওইখান থেকে আমার অ্যাক্সিডেন্ট হই। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার প্রায় শরীরের অর্ধেক অংশ বলা যায় কাটাছেড়া হয়ে গেছে। তো ওরকম হয়, হওয়ার পরে তো আমার এখন আলাদা করে দেয় আমার শ্বশুর। এই আলাদা হইলাম, চাকরি করি, খাই সারাদিন, সেই সকাল 7টা বাজে যাই, রাত 8টা বাজে আসি, এরকম থাকতে। কিন্তু ওর ভিতরে আমার স্বামী আমার মারধর করতেছে সামান্য দুই একটা কথাই। আরে বাবা কি মার, লাথি তো আছে তো আছে, তার লাগে তো চড়তাবর আছেই। কিন্তু এই যে আমার স্বামী যে অত্যাচার করে আমার মারে, আজও পর্যন্ত আমার মা জানে না আমি কাছে টাকা জিনিস কাজ করে কি। আমার মারে তো দেখছি ছোট থেকে কষ্ট করেছে, আমার মা দেখতাম, আমার বাবা মার ডোর করতো। এখন যদি আমি আমার মারে বলি তা বলবে যে আমিও সারা জীবন মার খেয়েছি, আমার মায়ের মার। এই জন্য আমি এখন বন্ধু কাউরি বলি না যে আমার এইরকম করে তার আমার সাথে। একদিন যে মানে মারে, মারার পর আমাদের পাশের বাজারে একটা ছেলে ও দেখে যে মানে মারে, ওরও একটু মায়া হয়। এরপর আর কি ও আবার আমার প্রতি আমার পিছনে ঘোরা দেয়, ওই একই খারাপ সম্পর্ক নিয়ে, ও খারাপ জিনিস নিয়ে উদ্দেশ্য করে ঘোরে আমার পিছনে। কিছুদিন ঘুরতে ঘুরতে বলতেছে তোমার স্বামী এত মারে তোমারে, তুমি থাকো কিসের জন্য এখানে, তুমি আমার কাছে লুকাও কেন, আমার কাছে বলতে সমস্যা? তো বলতেছে কি সমস্যা থাকবে, কোনো সমস্যা নেই, কথা হলে বলো। আমি কি এই মনে কোনো অন্যায় করছিলাম এই জন্য মারছে? আমি তো একটু ফাজিল। কিছুদিন যাওয়ার পর ওই ছেলের সাথে আমার আর কি এই কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়ে যায় ওই ছেলের সাথে,
এক ধরনের ভালো লাগে কাজ করে,
ভালো লাগে কাজ করে। ও আমার প্রতি খেয়াল করতেছে, ও মনে হইতেছে যদি একটা চকলেটও খাইতেছে দোকান থেকে আমার ফোন করে জানাইতেছে আমি কিন্তু একটা চকলেট খাইতেছি, তোমার জন্য একটা চকলেট নিচ্ছি পকেটে, আবার আইনে দিত সেই চকলেটটা। কিন্তু আমার স্বামীর কাছ থেকে তো আমি এরকম কিছু পাইনি, এখনো পর্যন্ত পাই না, যে একটা চকলেট তো ধরে কথা। আমার ওই ছেলে পেটে থাকাকালীন আমি বলছিলাম কি আমার না খুব বার্গার আছে না, বার্গার খাইতে ইচ্ছে করছে, বলতেছে আমার একটা বার্গার এনে খাওয়াবা, বলতেছে সারা আবাইতে জানি কনার, তো আমি বুঝি না আবাইতে আবার কারে কয়। হঠাৎ আমি বলতেছি কি আমার যারে, আচ্ছা ভাবি আবাইতে কারে কয়, ভাবি ওর মাথাটা নিচে করে হাসিয়ে দিছে, সবাই হাসিয়ে দিছে ঘরে, সবাই হাসিয়ে দিয়ে বলতেছে আরে আমার ছোট বৌমা তুমি আবাইতে কারে কয় তাই এমন জানো না? আমি কি না আবাইতে কারে কয়, এও হাসিয়ে দিছে, কয় যারা খাই খাই করে সুস যারা তারা। তখন আমার এত খারাপ লাগছে, পারবে না আমি সুস আমি খাই খাই করি, আমি আর কোনো কথা বলি না, আমি ওইখানে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তখন আমার শ্বশুর বাড়ি ধরে বলে থাক মা মন খারাপ করো না, ও তো দুষ্টুমি করে বলছে। এর ভিতরে আমার জামার সাথে বলা যে একটু ছাড়াছাড়ির মতন হইয়া যায়। ওই যা মানে মারে আমার মা দেখে তখন বলে যে তোর কাছে আমার মেয়ে আর দিব না, এই কথা বললে তখন ও চলে যায়। ও আর আমার কোনো মাসখানিক কোনো খোঁজ খবর নেয় না। এই মাসখানিকের ভিতরে আমি একদিন ওদের বাড়িতে যাই, বলতেছে কি যে আপনি যাবেন না বাসায়, তোর মা না মানে খেদে দিছে আমি যাবো কেন? তো আমি আর কোনো কথা বলি না, তো মন খারাপ করি। মন খারাপ করলে সেই ছেলে আমার কি করে, বলে যে তুমি কই, তো আমি বলতেছি আমি এখানে, বলতেছি আমি আসি, আমি আপনি আসবেন কিছুদিন, কয় তোমার আগুন নিয়ে যাই। এই আগুনের কথা বলে না ওই ছেলে আমার নিয়ে এক বাড়ি চলে যায়। আর রাত্রেবেলা হঠাৎ কারেন্ট চলে যায় রাস্তা জানে, আমি এমনিতে একখানে গেলে আবার হঠাৎ রাস্তা ভুলিয়া যাই। তো গেছি, যাওয়ার পর দেখি কি যেই রুমে আমার নিয়ে যাওয়ার কথা সেই রুমে না নিয়ে ভুল করে অন্য আরেকজনের রুমের ভিতরে চলে যায়। তখন আবার আমার সাথে ওইরকম জোর জবরদস্তি, আমি কি দেন ভাই আপনি আমার সাথে এরকম করেন না, আপনার দুটো ভাই আপনি জানেন আমার বিয়ে হয়েছে বাচ্চা আছে, বলতেছে তুই তো এখন তো আমি একা, যদি আমি আরো মানুষ খবর দিয়ে জানি সেখানে কত মানুষ হবে তখন তুই সহ্য হবি কিভাবে, এই কথা আমার বলে। এই ভয় যখন দেয় তখন আমি কি ঠিকই তো সে তো এখন একা, তাও আমি বলি দেন আমার একটা বাচ্চা আছে, বাচ্চা আছে দেখে কি এসে দেখ তোর মতন এত কত মেয়ে আছে খালি একটা না আরো বাচ্চা আছে, তারাও তো কত কি করে বেড়াইতেছে, তাতে তো কোনো সমস্যা না, তুই যদি বেশি জোর করিস এইখানে যে তোরে আনছি কেউ তো জানে না, দেখবি এইখান থেকে তোরে আরো ছেলে আমি খবর দিয়ে আনবো, তাতে আমার লাভও আছে আমার বন্ধুরা অনেক খুশি হবে। আর কোনো কথা বলি না, তখন জোর করে ওইরকম একই কাজ করে ও। বাসায় আসার পর আর কি আমার জামাই কি করে, সে তো ইনকাম করতো, আমার বড় ভাসুর ইনকাম করে না, কিন্তু মাছের মাথা আছে না আমার বড় ভাসুরের মেয়ে খাওয়াইতেছে। এখন আমি আবার উঠে বলতেছি কি যে দেখ দেখ তোর বাপের ইনকাম করে না, তারপরে তুই মাছের মাথাটা তুই খাইস, আর যার বাপে ইনকাম করে তার না খেয়ে থাকতে। এই কথা বলতে বলতে আমার শাশুড়ি ওর পাতের থেকে রাগ করে মাথাটা উঠে দিয়ে দেয় যে না খাওয়া লাগবে না, তোর বাপে না ইনকাম করে না তুই খাবি কেন। তখন আমার জামাই খুব লেগে যায়, আমার মার দিয়েছে, তারপর মার উপর কথা করেছে, আমার জামাই উঠে ওই যে বিয়েতে যে লাঠি গুলো রান্নাবাড়া করে ওই লাঠি থাকে জায়গায় জায়গায় পোতা গাছ লাগানোর জন্য, ওই লাঠি উঠে ওরে পিটান যে পিটাইছে বাবা চাকর মতো না। তো ওই পিটানির পরে আমি আর কোনো কথা বলি না, চুপ করে থাকি। এই কথা আমি কাউরি বলি না যে আমার এরকম পিটাইছে, আমি কি আমাদের বাড়িতে তার কি মানে দেখতে আসে না, যে দেখতে আসলে দেখবে মানে মারছে। আমার জ্বর এসে পরে আমি দুদিন বিছনা থেকে উঠতে পারি না, জায়গায় জায়গায় মনে হয় কি বাড়ির চোটে ঘা হয়ে যাইতেছে। আমার শ্বশুর আবার তারে মারে দুইটা বাড়ি দেয় এরকম করে মানুষ মানুষটা পিটায়, তুই কি মানুষ, তোর শরীরে কি মানুষের রক্ত আছে না পশুর রক্ত আছে, আর সে আবার মারে কিরকম যে মানুষটা দেখাবা দেখাইতে পারবা না এরকম জায়গায় মারবে। পিটানোর পর এর ভিতরে ওই ছেলের প্রতি যা এত মায়ের কে, ছেলে তো বলতেছে যাক তোর সাথে আমার যাওয়া হয়েছে তোর আমি বিয়ে করবো, এই কথা যখন বলছে তখন আমার একটু ইয়ে হলো যাক বিয়ে তো করতেছে চলে যাবো কি হয়েছে। আবার ভাবি আমার তো একটা আগে একটা দুর্ঘটনা ঘটছে এরপর এইটাও হইতেছে, মানুষে কি বলবে মা যেরকম মেয়েও সেরকম, এই জিনিসটা ভাবলি আবার না থাক যা আছে কবলে তা তো আছে। আর আমি তো বুঝতেছি আমার বাবা মার কারণে আমাদের তিনটা ভাই বোনের জীবনটা কিভাবে তৈরি হয়ে গেছে, কেউ রাস্তায় থাকে কেউ ওইখানে থাকে কেউ ওইখানে থাকে, কার জীবন কিভাবে সৃষ্টি হয়েছে আমার নিজের চোখে দেখা। তো আমিও তো সেই একই কাজ করতেছি, আমার ছেলেও তো সেই একই কাজ করবে, রাস্তায় থাকবে খারাপ হয়ে যাবে। এইটা ভাবি আমি আবার ওই ছেলের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিই, দেখেন ভাই দরকার নেই, কারণ আমার চোখের সামনে অনেক কিছু হয়ে গেছে সেগুলো আমি নিজের দেখা। আমার ভাই কোনখানে, আমার ছোট ভাই কোনখানে, আর আমি কোনখানে বসে আছি, তো আমি এই কাজ কিভাবে করব, আমার ছেলের জীবনটাও তো এরকম হয়ে যাবে। তখন ওই ছেলে আর কিছু বলে না, ফোন দেয় ফোন দিয়ে খোঁজখবর নেয় কেমন কি, আর খালি বুঝায় যদি ভালো মনে করো তাহলে চলে আসো থাকার দরকার নাই। আমি বলি না আমার এখন আর ভালো কিছু নাই, আমার ভালো কি আমার ভালো যা কপাল আছে তা হইতেছে, আর আমার সামনে যে ভালো হবে আমি এটা বলতে পারবো, আমার কাছে দেখা যায় আরো খারাপ হইতে পারে সামনে আগাইতে গেলে। তারপর এরকম যাইতে থাকে, এক পর্যায়ে নিজের প্রতি নিজের রাগ হলো, মানুষ বাইরে থাকে কিছু জন্য বাঁচার দরকার আছে এই সমস্ত জীবন নিয়ে, যে জীবনের কোনো মূল্য নাই কারোর কাছে কোনো ই নাই। তখন বলি কি আমি যেখানে চাকরি করি ওইখান থেকে কিছু ওষুধ নিয়ে আসি, খাওয়ার পর আমি দুনিয়াদারি কিছু দেখি না, আমার সামনে মনে হয় কি সব ঘুরতেছে, দুনিয়া দেখতেছি না কি দেখতেছে আমি জানি না, আর জীবনের প্রতি তো কোনো মায়া নাই, খাইছি তো মরার জন্য মরি আর বাঁচি যাওয়া। আমার একটা ভাগ্নি থাকে আমার পাশে, ও হঠাৎ দেখে আমি মাথা ঘুরে পড়ে যাই, আমি তখন আমার আম্মার কাছে, আম্মা বলতেছে কি ঢং করো নাকি এইগুলো, আমার কাছে আইসে সব ঢং বাইরে যায় তোমাদের, এই বলে ও নিয়ে যায়। ও নিয়ে যাওয়ার পরে আমার শোয়ায় দেয়, কি খাওয়ায় ঠিক বুঝতে পারি না, প্রায় কয়েক ঘন্টা ঘুমাই আমি, ঘুমানোর পরও কোন হুশ থাকে না আমার, আবারও দেখা যায় সামান্য একটু কোন উনিশ বিশ হইলে আমার জামাই আমার এরকম ধরে পিটায়, কি করবো আমার মন ভালোই থাকে না, ঘরে একা থাকতেই পারি না, চারিদিকে টেনশন আমার মাথার ভিতর চলে আসে। এর ভিতর আমার একটা ফোন আসে রং নাম্বারে, ফোন আসলে আমি ওই কান্না করতেছে মারছে মনে হয় কান্না কণ্ঠে আমি কথা বলতেছি, তো সে বুঝতে পারে, বুঝতে পারলে তার নাকি আমার কথা ভাল লাগে, তখন সে কথা বলা ধরে, তার সাথে আমি চার পাঁচ বছর একটানা কথা বলছি ফোনে, কথা বলি এক ছেলের সাথে একটানা, ও তোমার দেখা করার কথা বলে আমি দেখা করি না, দেখা না করলে কিন্তু ছেলেরা দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, সবসময় বলে আমি সুন্দর মেয়ে ছাড়া আমি কখনো বিয়ে করবো না, কখনো অসুন্দর কোনো মেয়ের সাথে কথা বলিনি, কিন্তু আমি ওর কথায় কথা সার দিতাম, হ্যাঁ আমি এইরকম দেখতে ওরকম দেখতে, ওর সাথে আমার কথা বলতে ভালো লাগতো।
দেখুন এখানে একটা জিনিস হয়তো কেউ কেউ অন্যভাবে নিতে পারেন, যে মানুষটা সারাটা জীবন কোন সুখ পেল না, যাদের কাছে পাওয়ার কথা ছিল স্বামীর কাছে একটু আদর, একটু স্নেহ, একটু রেসপেক্ট, একটু সম্মান পায়নি, এবং চাইলে তো সে একটা ছেলেকে অবলম্বন করে ঘর থেকে বের হয়ে যেতে পারত, সেখানে সে যে সামাজিক এথিক্স বা নৈতিকতার জায়গা থেকে যে তার সন্তানের জীবন যেন তার মতো না হয় সেজন্য সে গেল না, কিন্তু এতটুকু ভালো লাগা, মনের তো একটা ক্ষুধা আছে। এখানেও যারা জোর করে তার উপরে মানে এই সামাজিক এথিক্সটা চাপিয়ে দিতে চান, তারা কি আসলে মানুষ? ওর তো বাঁচতে হবে কোনো না কোনো ভাবে, ও ঘুমের ওষুধ খেয়ে মরে যেতে চাচ্ছে, তারপরে ওর বেঁচে থাকার অবলম্বনটা কি? ও স্বামীর কাছে জায়গা পায় না, ও সন্তানকে নিজের সন্তান মনে হয় না, বিকজ ও পরিস্থিতি শিকার, সন্তানকে দেখে ভয় পায়, এবং ও বাবা মায়ের কাছে কোনো জায়গা পায় না, ওর প্রিয় কোনো মানুষ নেই, ও প্রত্যেকটা মানুষের কাছ থেকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতনের শিকার চারপাশের মানুষের সাথে, তাহলে ও বেঁচে থাকবে কেন? ও মানুষ হিসেবে ওর রিল্যাক্সের জায়গাটা কোথায়? ওই একটুখানি ফোন, একটুখানি কোনো ছেলের সাথে কথা বলা, যেগুলো নিজের হাজবেন্ডের কাছ থেকে পাওয়ার কথা ছিল। তো হাজবেন্ড না দিয়ে যদি বেত্রাঘাত করে পেটায়, তাহলে ও কোথায় যাবে, ওর বয়স কত? এই প্রশ্নগুলো নিজের সামনে নিয়ে আসুন, এবং যারা ফেসবুকে ওকে দু একটি বিরূপ মন্তব্য করার সাহস পাচ্ছেন তাদেরকে বলি প্লিজ স্টপ, লিসন দ্য স্টোরি ভেরি কেয়ারফুললি, অ্যান্ড ওকে আমরা এখানে আজকে দাঁড় করাচ্ছি ওর জীবনের সমস্যা সমাধানের জন্য না, আপনার চারপাশের মানুষজন যারা রয়েছে তারা যেন আজকে নাহিদার মতো এরকম একটা অস্বাস্থ্যকর জীবনযাপনের মধ্য দিয়ে বড় না হয় সেটার ব্যাপারে আপনাকে সচেতন করবার জন্য। সো ডু নট জাজ হার, প্লিজ আপনারা আপনাদের জায়গাটাকে রিয়ালাইজ করুন যে ও যে পরিস্থিতির মধ্যে বড় হয়েছে সেই পরিস্থিতিতে এটা কতটা স্বাভাবিক। হ্যাঁ ওকে, হ্যাঁ তারপর
ও যা বলতো আমি হ্যাঁ আমি এরকম দেখতে, হ্যাঁ ওইরকম দেখতে, বলে তাহলে ছবি দাও, পিড়ায় দুই বছর কথা বলার পর আমার ছবি না দিয়ে অন্য একজনের ছবি দিই, যার ছবি ভালো লাগবে দেখতে,
যদি কথা বলা বন্ধ করে দেয় আপনাকে দেখার পর,
আমার দেখার পর আমি দেখা করতে চাই না। তারপরে একজন আমার বলে কি যে দেখা কর, দেখা করা কোনো ব্যাপার, তো ঠিক আছে দেখা করি। দেখা করার পর আমি বুঝতে পারি যে ভালো লাগে নাই, আর আমি ভালো লাগার মেয়ে না যে আমার ভালো লাগবে তার, আর তার তো সবসময় শুনতাছি তার পছন্দ কিরকম, সে মানুষ কিরকম মেয়ে চায়, আমি তো তার মনে হয় কিছু না। এর আগে ফোনে বলতো কিছু টাকা পাঠাবা, কিছু টাকা দেবা, আমি বললাম আমি টাকা দেবো, আমি যে চাকরি করতাম আমার এই বাচ্চা পেটে নিয়ে প্রায় দুই ঘন্টার রাস্তা, দেড় ঘন্টার রাস্তা হাইটে যাইতে হইতো, হাইটে আসতে হইতো।
কিসের চাকরি করতেন আপনি?
এটা মেডিকেলে।
মেডিকেলে কিসের জব এটা?
এটা আয়া পোস্টে।
আয়া পোস্টের জব, আচ্ছা।
আমার গাড়ি ভাড়া দেয় না আমার জামাই, সে বলে কি হাইটে যাও শরীরে ব্যায়াম হবে, ডায়াবেটিস থেকে রক্ষা পাবা। ওই যাও তুই এক টাকা গাড়ি ভাড়া দিত, ওই টাকাটা আমি ফোনের জন্য রেখে দিতাম, ফোনে ভরে তারপর কথা বল, যদি মনে করি আমার কাছে টাকা থাকে না সেই দিন আমি কথা বলি না, এরকম কথা বলতে বলতে ও এর ভিতরে ওটা আমি বলি যেহেতু আমার বাচ্চা পেটে, ও বাচ্চাটাও নেওয়ার কারণ কি যেহেতু আমি দেখতেছি আমার একটা খারাপ নেশা হয়ে যেতেছে ফোনের প্রতি, ফোন ছাড়া আমি কিছু বুঝতেছি না, চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টা আমি কথা বলতেছি।
এটা কি আপনার সেকেন্ড বেবি?
হ্যাঁ,
মানে ফার্স্ট বেবির পরে সেকেন্ড বেবি, কতটা গ্যাপ ছিল?
প্রায় সাত বছর।
ফার্স্ট বেবি সাত বছর পরে গিয়ে আপনি সেকেন্ড বেবিটা নিলেন, আপনার সংসারের বয়স তার মানে সাত বছর?
না আমার বিয়ে হয়েছে নয় বছর।
আপনি এটার জন্য মানে যাতে ফোনে আপনি অ্যাডিক্ট না হয়ে যান সেই জন্য আপনি একটা সেকেন্ড বেবি নিলেন?
হ্যাঁ, যে আমি ওই ফোনের দিকে আমার খুব ভালো একটা নেশা হয়ে যেতেছে, ফোন ছাড়া আমি এখন কিছু বুঝতাছি না, তো আমি ভাবি কি যদি একটা বাবু নিয়ে ওরে নিয়ে তোমার সময় কেটে যাবে ওর সাথে এটা ওইটা করতে করতে, তখন আর এই ফোনের প্রতি আমার কোন নেশা থাকবে না, ফোনে কথা বলা হবে না, তখন আমি এই বাবুটা নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু আমার জামাই রাজি থাকে না, তারপর আমি বাবু নিতে চাই, পরে বাবু এক পর্যায়ে নেই, কিন্তু ওই নেশাটা থেকে যায়, কথা আমি বলতে থাকি ফোনে, আমি এখন তার বলে দিই জানেন আমার কিন্তু বিয়ে হয়েছে, সে মনে হলো কি তার মাথায় আকাশ ভেঙে বলছে, তো বলতেছে বিয়ে হয়েছে কোনোদিন তো তাহলে রাত্রে কথা বলো কিভাবে, কিন্তু ওইখানে তোমার নাইট ডিউটি করতে হইতো এই জন্য রাত্রে কথা বলতে পারতাম, সেভাবে রাত্রে একটা মেয়ে কথা বলে যে কার কিভাবে তার বিয়ে থাকে, কিন্তু বলি না যে আমি চাকরি করি, বলতেছে যে রাত্রে কথা বলো, আমি রাতে কথা বলি সমস্যা নাই, আমার জামাই আমার কাছে থাকে না দূরে থাকে, ও বাহিরে থাকে, ও সেই আমার চান্সটা তৈরি করে তুলো বাহিরে থাকে, আমি বলি হ্যাঁ হ্যাঁ বাহিরে থাকে, তাহলে সে হয়তো বা তার ভিতরে আমার একটা জিনিস কাজ করলো, তাহলে না জানি আমার কত টাকা পয়সা আছে, আচ্ছা বিয়ে হয়েছে দেখে সমস্যা নেই কথা বলো, তো এই কথা বলতে বলতে থাকে, আমি কি শুনেন আমার বাবু হওয়ার কালে মারা গেলে কিন্তু আমার কোনো দোষ দিবেন না, বলতে পারবেন না যে মেয়েটা এরকম কিংবা কিছু দাবি রেখে না কিন্তু আমার উপর কোনো, বলে না যদি মারা যায় তাহলে দাবি না, যদি মারা না যায় তাহলে দাবি আছে তোমার প্রতি আমার, তো গেছে ওইখান থেকে বাবু যেদিন আমি সিজার করতে যাবো সেদিন আমি ফোন করে জানাই আমি কিন্তু কালকে সকালে আমি যাবো। ও আবার কি
কত বছর কথা বলেছেন এই লোকটার সাথে?
চার বছর কথা হয়ে গেল,
চার বছরের উপরে। এই লোকটার সাথে আপনার দেখা হয়েছে?
না দেখা হয়নি,
কোনোদিন দেখা হয়নি। শেষটা হলো কিভাবে?
সিস্টার হয়েছে তারপরে বাবু হওয়ার পরে একজন আর কি আমার দেখা করার সাহস নাই, কারণ ওই একটা জিনিস ভয় কাজ করতেছে আবার তার সাথে দেখা করতে যাবো কি দেখি হয়ে যায়
আবার একটা শারীরিক সম্পর্ক,
এই জিনিসটা ভয় হয়তো বা তার আমার ভালো লাগবে না কিন্তু কাজটা সে করবে, যে একটা যেহেতু একটা চার বছর একটা মেয়ের সাথে কথা বলছি কিছু না চাই পাইয়ে কি ছাড়িয়ে দিবো তো দেখা করতে যাই তার ভালো লাগে না আমারে, ওই এতটুকু শুধু দেখা হয়, দেখার পর সে তার মতন চলে যায় আমি আমার মতন চলে আসি, তো সে আমারে বলে যে আমারে 4000 টাকা দিতে পারবা, আমি বললাম আমি এত টাকা পাবো কেন, তোমার হাজবেন্ড না বাইরে থাকে তোমার কাছে টাকা কোনো ব্যাপার, আমি কি থাকুক তাই বলে কি আমার টাকা দেয়নি কি, আমার যদি সবকিছু জানতেন তাহলে যে আরো কি বলতেন আল্লাহ জানে, এখন তো বলতে ভাবতেছেন কত টাকা, আমি জানি না আমি আমার যদি 4000 টাকা না দাও আমার ঘরে ঢুকতে দিবে না, সে সারাদিন বলা যে আমার কাছে সাথে কান্নাকাটি করে ও টাকার জন্য, তো আমার এত খারাপ লাগে যে মাত্র 4000 টাকার জন্য এত কান্নাকাটি করতেছে, বলতেছে যা পারো তাই দাও, তখন আমি কে কি একজনের কাছ থেকে 2000 টাকা আনি চাইয়া, 2000 টাকা দিলে আমি যে তারে দিই, তারপর থেকে শেষ হয়ে যায় কথাবার্তা, আমি বন্ধ করে দিই, সে মাঝে মধ্যে ফোন দেয় রিসিভ করি না কথা বলি না কারণ আমি তো বুঝতেছি এটাই না, এখন মনে করেন ওই ভালো যতটুক লাগে ফোনেই লাগে, যার সাথে কথা বলি ফোনেই এতটুকু আমি ভালো থাকি, এর চেয়ে বেশি ভালো
টাকা আপনি দিয়েছিলেন,
হ্যাঁ দিয়েছিলাম,
কত টাকা দিয়েছিলেন,
2000 টাকা দিয়েছিলাম,
এরপরে আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে,
হ্যাঁ হয়েছে,
আপনার সঙ্গে যোগাযোগ করে এখনো,
হ্যাঁ করতে চায় কিন্তু আমি করি না,
আর ফোন রিসিভ করেন
না, ফোন রিসিভ,
আপনার বর্তমান সম্পর্ক তো আপনার দ্বিতীয় হাজবেন্ডের সাথেই আছে,
হ্যাঁ
ঘর সংসার করেন, আপনাদের ঘরে এখন দুটো সন্তান, দুটোই ছেলে, আপনি আর কি করেন,
একটা বাসার চাকরি করতাম, সে বাসার মহিলা একদিন আমার জামাই মারছে পুরো কালো হয়ে গেছে, জায়গাটা নীল হয়ে কালো হয়ে গেছে, তো আমার জিজ্ঞেস করতেছে তোমার এরকম হয়েছে কিভাবে, আমি কিভাবে হয়েছে আমি জানি না, দেখতেছি ব্যথা করে, তো আমি গোসল করতে গিয়ে সাবান মাখতে যাই দেখি, আমার কাছে লুকাও কেন, আমিও তো একটা মেয়ে মানুষ, তো তখন আমি কান্না করে দিয়ে বলি কি আসলে আমার জামাই না এরকম মারছে, বলতেছে এইরকম মারে সে কি মানুষ না আর কিছু, আমি বলি জানেন এর চেয়ে কত বেশি মারে, সেগুলো দেখলে কি বলবেন, তো যায় সে তার ঘরে একটা দেবর থাকে, তো সে দেবরের কাছে মনে বলে, সে দেবর আমার বলে কি তোমার ছেলে মেয়ের খরচ সবকিছু খরচ আমার উপর ছাইড়ে দাও, তোমার খরচ আমার উপর, যেহেতু তোমার আমি কিছু দেয় না আমার উপর ছাইড়ে দাও, শুধু আমি যা বলি তাই শুনো, আমার মাথা আমি কি শুনবো তার কথা, বলে আপনি কি বলবেন, তখন আমার সে একই প্রস্তাব দেয় তুমি আমার সাথে এরকম করো, তার বউ নাই তার বউ দুটো বাচ্চা নিয়ে বাইরে চলে গেছে,
আপনার সংসার চলে কিভাবে,
আমার সংসার চলে সে ইনকাম করে শুধু সে সংসারটা চালায় আর কিছু না,
মানে আপনার স্বামী কিছুটা হলেও আপনার সংসার চালায়,
হ্যাঁ শুধু তারটুকু আর কি খাওয়াইতে হবে তিন বেলা এতটুকু, আমি কোথাও কাজ করি না, একটা বাসায় কাজ করতাম, ওই যে ওই লোকটা খারাপ কথা বলছে বাসায় থাকলে যে কোনো মতে কিছু হইতে পারে, এই জন্য আমি সাইডে দিই কাজটা, না করবো না এই কাজ, কারণ সে তোমার বলতেছে তোমার যা কিছু লাগে আমি দিব সব, আমার কথাগুলো একটু শুনো, তোমার তা রেগুলার আসতে হবে না আমার কাছে সপ্তাহে একদিন, আমি কিছুর জন্য আসবো আপনারা আর কি চান আমার কাছে, সবাই শুধু একই কথা কন আমার কাছে, তাই বলে তারপর ওই বাসার থেকে চলে আসি আর যাইনি আমি,
আপনার স্বামী যে আপনার গায়ে হাত তোলে আপনি কি জানেন, দেশে পারিবারিক নির্যাতন আইন নামে একটা আইন আছে, সেখানে গিয়ে যদি আপনি মামলা করেন আপনার স্বামীর বিরুদ্ধে রাষ্ট্র বা আইনি সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে, আপনার যদি সেই সুযোগটা থাকে আপনি করবেন,
কি করে করব, ওইখানে করলে তো আমারই সেই কষ্ট করতে হবে, সে আমার দেখবে কি আমার খাওয়াবে কি, আমার তো এমনি খাওয়াটা চলতেছে, মানুষ তো বলতেছে না এর মাথার উপর একটা ছায়া আছে, আমি তো জানি আমি একা কোথাও থাকতে পারি না, সবার একই প্রস্তাব একই জিনিস, এগুলো মানা আমার পক্ষে সম্ভব না, তো তুমি মারি খেয়ে থাকা অনেক ভালো।
প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য স্টোরি অফ লাইফ, আমি এই প্রশ্নটাই চিন্তা করছিলাম যে ওকে করবো, সেটার উত্তরটা আসলে কি দেয়, আমি যেটা ভেবেছিলাম সেটাই দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মেয়েরা যারা নিজের পায়ে দাঁড়াতে পারেনি, স্বামীর উপর নির্ভর করে সংসারে বেঁচে থাকে, তারা এরকম মুখ বুঝে সহ্য করে, শুধু আইন থাকলে হবে না, আইনের কাছে আসার জন্য রাস্তা থাকতে হবে, আমি এই প্রশ্নটা আপনাকে এভাবেই করতে চাই, যদি আপনার একটা চাকরি থাকত, যদি আপনার সংসারটা আপনি নিজে চালাতে পারতেন, যদি আপনার ভরণ পোষণগুলো আপনি করতে পারতেন এবং তারপরে আপনার স্বামী যদি আপনার গায়ে হাত তুলত, আপনি কি আইনের সাহায্য নিতেন, তখন সে চিন্তা ভাবনা করত হয়তো বা সে নিত, কিন্তু এখন সে গুনাহ করেই চিন্তা করে না, কারণ তার পায়ের নিচে মাটি নেই, সোজা বাংলায় যেটা বলে, এই হচ্ছে আমাদের নাহিদার জীবনের অবস্থা, সমাজে এরকম অসংখ্য নাহিদা বস্তিতে বড় হয় কিংবা সমাজের উপর তলায় আছে, যারা মুখ পুজে সহ্য করে এবং সারাটা জীবন, এই মনুষ্য জীবন বলতে আমরা যেটা বোঝাই, সেটাকে পশুর মতো করে একটা একটা দিন গুনে পার করে দেয়, এরা বেঁচে আছে, হ্যাঁ, এবং এই বেঁচে থাকার অবস্থার পরিবর্তন দরকার, সেখানে যদি আপনার কিছু করার থাকে, সেখানে আজকে নাহিদার স্বামী যে ছিল তার নামটা আমরা পুরো অনুষ্ঠানে একটা বারের জন্যও নেইনি, নাহিদার স্বামী জানে না নাহিদার জীবনের ইতিহাস, সবচেয়ে কাছের মানুষ, ঘরের মানুষ, নাহিদার সন্তানও জানে না, কেউ জানবে না, এটা নাহিদার শুধু আপনাদের কাছে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে লাখো মানুষের কাছে তার জীবনের গল্প বলে গেছে। নাহিদা, আপনাকে প্রশ্ন করতে চাই, কেন আসলেন হ্যালো ইট নাইন টু জিরোতে?
আরছি, প্রত্যেকটা মায়ের একটা কথা করে মাগো, তোমরা অন্তটুকু আমার মুখের দিকে তাকাইয়া কষ্ট তো করছো, আর কয়টা বছর কষ্ট করো, দেখো তোমাদের মনে কোনো কষ্ট থাকবে না সন্তান বড় হয়ে গেলে, অন্তটুকু আমাদের এই রাস্তায় আইনো না মা, তোমরা কষ্ট তো জীবনে কত করছো, আর কয়টা বছর কষ্ট করলে কি হতো, আমার মা যদি আজ আমাদের সাইনে না দিত আমাদের জীবনটা তো এমন হইত না, কেন আমার জীবনে এরকম হবে।
আমি আর কিছুই বলতে চাই না প্রিয় শ্রোতা, বারবারই বলেছি যে সমাজে যদি নাহিদার মতো মানুষ না পেতে চাই আমরা, মা বাবার একটা স্বাস্থ্যগত সম্পর্ক দরকার, সুন্দর একটা সম্পর্ক দরকার, সেটা যে সোসাইটিতেই হোক না কেন, হোক সেটা বস্তিতে, হোক সেটা উপরতলায়, হোক সেটা যেখানে যে অবস্থায় হোক না কেন, এই বাবা মায়ের মধ্যে যদি সুন্দর সম্পর্ক না থাকে, এই সন্তানরা কি অস্বাস্থ্যকর, কি অমানবিক জীবনযাপন করে প্রতি মুহূর্তে, সেটার বাস্তব উদাহরণ হচ্ছে আজকের নাহিদা। আমরা নাহিদার জীবনের গল্প শেষ করছি, কিন্তু হ্যালো ইট নাইন টু জিরো শেষ হচ্ছে না, আমরা একটু পরেই ফিরে আসতে চাই। প্রিয় শ্রোতা আসতে পারেন নাহিদাকে দেখার জন্য, নাহিদাকে নিয়ে কোনো প্রশ্ন করার জন্য আমাদের হ্যালো ইট নাইন টু জিরোর ফ্যান পেজে। আমাদের ফ্যান পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলি, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো ইট নাইন টু জিরোর যে লাখ লাখ মেম্বারের কমিউনিটি, সেই কমিউনিটির মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতির পরই ফিরে আসছি, সাথেই থাকুন।
Presents Hello 8920 Close Up. The closer, the better.
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে প্রিয় শ্রোতা, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। একটা বেজে 41 হচ্ছে সময় এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে। যারা জেগে আছেন, এবিসি রেডিওতে কান পেতে আছেন, তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আসলে হ্যালো 8920 প্রান্ত আসলে আপনারাই। শত শত হাজার হাজার কমেন্টসে ভরে গিয়েছে আমাদের ফেসবুক। অসংখ্য অসংখ্য বন্ধু সেখানে এসছেন, ছবিতে লাইক দিয়েছেন, কমেন্টস করেছেন এবং বিভিন্ন রকমের কমেন্টস এখানে করেছেন। আমরা সব ধরনের কমেন্টসকেই সাধুবাদ জানাই, যারা সমালোচনা করেছেন, যারা সাধুবাদ জানিয়েছেন, যারা এই বনটির পাশে দাঁড়াতে চেয়েছেন, সবাইকে অনেক সাধুবাদ জানাই। আমরা কিছু কমেন্টস পড়তে চাই। শেখ আসাদ লিখেছে, এটা একটা মর্মান্তিক ইতিহাস। মোহাম্মদ রহিম লিখেছে, ভাইয়া সহ্য হয় না, নিদারুণ জীবনের গল্প, মানুষ এত খারাপ হয় কিভাবে। আকরাম হুসাইন লিখেছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে ভাই, আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। সাব্বির আহমেদ ফরদিন লিখেছে, খুব খারাপ লাগছে, আসলে মানুষ এমন হতে পারে। মোহাম্মদ মনির হোসেন মনির লিখেছে, ভাইয়া যে গল্পগুলো শুনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানুষ এত খারাপ হয় কল্পনা করা যায় না, শিক্ষা ধর্মানুভূতি প্রয়োজন। আর রৌদ্রময় রবি লিখেছে, আজকের ঘটনা শুনে বাংলাদেশের মেয়েরা শিক্ষা নেওয়া উচিত। আমি ঠিক জানি না যে বাংলাদেশের মেয়েদেরকে আপনি কোন শিক্ষা দিতে চাইলেন, তবে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া উচিত। এক, শিক্ষা নেওয়া উচিত আমাদের নিজের সন্তানের জন্য, যে তাকে সুন্দরভাবে বেড়ে ওঠার একটা পরিবেশ দেওয়া দরকার। এক, শিক্ষা নেওয়া উচিত আমাদের প্রতিবেশী সন্তানদের জন্য, তাকে সুন্দরভাবে বেড়ে ওঠার একটা পরিবেশ দেওয়া দরকার। এবং যেহেতু এগুলো মানুষই করে এবং আপনি যেহেতু মানুষ, সুতরাং আপনার মধ্যেও যদি এই ধরনের পশুত্ব বৃত্তি থেকে থাকে, তাহলে সবার আগে সেগুলোকে মেরে ফেলার শিক্ষাটাই হবে আজকের হ্যালো 8920 সবচেয়ে বড় শিক্ষা। শেখানিস লিখেছে, হায়রে জীবন কাহিনী, বোন তোমার হাজার সালাম এমন একটা বাস্তব ঘটনা উপহার দেবার জন্য। আমরা সত্যি সত্যি তাকে সালাম জানাই। আমাদের এখানে যারা বিশেষজ্ঞ ওপিনিয়ন জানিয়েছিলেন, তারা অনেকে রেসপেক্ট জায়গা থেকে দেখেছেন এই মেয়েকে, যিনি অত্যন্ত সাহস করে এসে আজকে লাখো মানুষের সামনে নিজের জীবনের এই অপ্রীতিকর ঘটনাগুলো লাখো মানুষের সামনে উন্মোচন করে দিয়ে গেলেন। এবং তিনি, আমরা তো যে স্ট্যাটিস্টিক এখানে উপস্থাপন করেছি সেখানে দেখেছেন যে এটা আসলে একজন মানুষের জীবনের গল্প নয়, এখানে শত শত হাজার হাজার মানুষের জীবনের গল্প উঠে এসছে। এবং সেই স্ট্যাটিস্টিক্যাল যে রিপোর্টটি শাকিল প্রতিবেদন করল, সেই স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট যারা দেখতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং আমরা আমাদের ফেসবুকে এটা দিয়ে দিব, আপনারা আরো বেশি বেশি করে শুনবেন। কিছুদিন আগে প্রথম আলোতে আমরা দেখেছিলাম যে এটার উপর একটা বিশাল প্রতিবেদন বের হয়েছিল প্রথম পাতাতে। আমার মনে হয় যারা সচেতন নাগরিক তারা এই বিষয়গুলোতে লক্ষ্য রাখেন এবং তারা বুঝতে পারবেন যে আসলে ঘটনার গভীরতা কতটুকু। নীলপরি লিখেছে, নাহিদাকে কি বলবো, বলার মতো কিছু নেই, শুধু এতটুকুই বলবো যে ওর যা হয়েছে তা পরিস্থিতির শিকার হয়েছে, আর কোন মেয়ে যেন এমন কিছু শিকার না হয়। শেখ ওমর লিখেছে, ভাইয়া জাস্ট ডোন্ট কন্ট্রোল মাইসেলফ, ইটস রিয়েলি মোস্ট পেইনফুল স্টোরি। নাজমুল হক হৃদয় লিখেছে, নাহিদা তোমার কষ্টের কাহিনী শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। রতন চন্দন বর্মন লিখেছে, নাহিদা তোমার জীবনের গল্পটা অনেক করুন, এরকম বাবা যেন আর কারো না হয়, এই লোক বাবা হতে পারে না। জাহিদ ইসলাম লিখেছে হচ্ছে, কান্না আসছে এমন মানুষের কথা শুনে, বাবা যেমন ছেলে তেমন একটু একটু বোঝে না, বা আল্লাহর ভয় নেই এদের অন্তরে। সুজাত ইসলাম লিখেছে, মানুষ কেন এত খারাপ হয়, মাঝে মাঝে চোখে পানি আসে, আবারও আজকে চোখ থেকে পানি বের হলো। আব্দুল্লাহ নোমান লিখেছে, আমরা এই সব ঘৃণিত মানুষগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে দ্বিতীয়বার এই কাজ করার সাহস এরা কেউ না পায়। সৈয়দা সাহারা টুম্পা লিখেছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের সবাইকে এই সব খারাপ থেকে হেফাজত রাখুক। মিজানুর মাস্টার লিখেছে যে, আজ আমি শপথ করলাম আমার সন্তান এবং পাশের পাশের কিশোরদের সাথে ভালো ব্যবহার করব। এই ধরনের কমেন্টস আমরা প্রত্যাশা করি, এটাই তো হওয়া উচিত। মোহাম্মদ মিনাল লিখেছে, খুব খারাপ লাগলো আপুর কথাগুলো শুনে, মানুষ আর মানুষ নেই, অমানুষ হয়ে গেছে, হাই রে মানুষত্ব। সাদ্দাম সাদ লিখেছে, বাবা হয়ে এমন কাজ করতে পারে এমন বাবার জন্ম যেন না হয়, নাহিদার মতো যেন আর কেউ না হয়, তার জীবনে ঝড় বয়ে গেছে, তার কারো জীবনে যেন না আসে, এই কি আমাদের সমাজচিত্র? আমি চাই আমাদের সমাজে যেন এমন বাবা নামের পশুর জন্ম না হয়। আসাদ হোসেন লিখেছে, কেমন বাবা কিবরিয়া ভাই, এমন বাবার কারণে পৃথিবীর সব বাবার দুর্নাম হয়েছে। এই একটি কমেন্টসকে নিয়ে আমার একটু কঠিনভাবে প্রতিবাদ আছে, সেটা হচ্ছে যে একজন মানুষকে কেন্দ্র করে কেন পৃথিবীর সবাইকে চিন্তা ভাবনা করতে হবে, একজন মানুষকে কেন্দ্র করে কেন নিজের বাবার দিকে এভাবে চোখে আঙুল তুলতে হবে। এই যে মানসিকতাগুলো, এগুলো কিন্তু প্রচন্ড রকমের সংকীর্ণ মানসিকতা। আমরা আমাদের সমাজের একটা খণ্ডচিত্র তুলে ধরেছি এখানে, এবং তুলে ধরে আমরা একটা মেসেজ আপনাদেরকে দেবার চেষ্টা করেছি যে আপনি সচেতন হন, আপনার পরিবারের মধ্যে যে কিশোরটি বড় হচ্ছে বা যে সন্তানটি বড় হচ্ছে তার ব্যাপারে আপনি সচেতন হন, এবং সে যে কত হাই লেভেল এবং কত ভেতরের জায়গাটা থেকেও যে সে আঘাতপ্রাপ্ত হতে পারে, তার বড় হওয়া, তার মানসিক বাধা, তার যে মানসিক ভাবে বড় হওয়া সেটা যে বাধাপ্রাপ্ত হতে পারে, সেই জায়গার গভীরতাটুকু আজকে আমরা আমাদের হ্যালো 8920 তে দেখিয়ে দিয়েছি। এটাকে নিয়ে ইন জেনারেল ফর্ম এভাবে চিন্তা কেন করবেন? এবং যারা এই চিন্তাটি করছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই সংকীর্ণ মানসিকতা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। ওকে, হাবিব ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছে, ভাইয়া আমাদের সোসাইটি কালচার আজও যে কতটা নিষ্ঠুরতায় ভরা, এবিসি রেডিওর মাধ্যমে তা আমরা আজকে জানতে পারি, এর জন্য এবিসি রেডিওকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনাদের পথ চলা যেন অনেক সুন্দর হয়, অনেক ধন্যবাদ আপনাকে। মৌমিতা পাভেল লিখেছে, একটা সুস্থ সন্তানের বেড়ে ওঠার জন্য বাবা মায়ের সুসম্পর্ক ভালোবাসা থাকা খুবই গুরুত্বপূর্ণ, নাহিদা যা পায়নি মেয়ে শিশুকে সঠিক পথ দেখাতে পারে একমাত্র মা, মায়ের ফ্রেন্ডলি সম্পর্ক এবং কেয়ার। আই রেসপেক্ট ইউর কমেন্টস। ওকে, কাজী মিজান লিখেছে যে নাহিদার মতো বাংলাদেশের হাজারো নারী যে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন তাদের জন্য আজকের এই গল্প যেন শিক্ষার বিষয় হোক, তাদের জন্য ঠিক আমি বলবো না, তাদের যারা কেয়ার করেন তাদের জন্য, কারণ আমি জানি যে এখানে অসংখ্য নারী আজকের এই জীবনের গল্প শুনে নিজেদেরকে কোন না কোনোভাবে বিভিন্নভাবে নিজেদের শৈশব, শুধু নারী বলবো না শিশু যারা আছে কোন না কোনোভাবে নিজেদেরকে খুঁজে পেয়েছে। একলা ইসমাইল লিখেছে যে নাহিদা আপা, আপনার এই স্বামীকে নিয়েই একটু কম্প্রোমাইজ করে থাকেন, ইনশাল্লাহ একদিন আপনার সুখ আসবেই, কষ্ট সবসময় থাকে না। মুনতাসির আহমেদ সুইত লিখেছে, আমাদের সমাজ জীবনে কেমন চিত্র প্রতিফলিত হল, আজকে আমরা কোথায় যাব জীবনের এ কেমন প্রতিদান, কিবরিয়া ভাই বিধাতার কাছে একটাই প্রার্থনা, তাদেরকে হেদায়ত করুক। আমরা এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, সবগুলো কমেন্টস পড়তে গেলে আমরা সকাল দিন রাত এবং পুরো 24 ঘন্টা পার হয়ে গেল, আমরা শেষ করতে পারবো না। আপনারা যদি দেখতে চান, পড়তে চান, আলোচনা করতে চান, কারো কমেন্টসের এগেনস্টে কমেন্টস করতে চান, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। হ্যালো 8920 স্পেলিংটা নিশ্চয়ই আপনি জানেন, তারপরে বলে দিচ্ছি, HELLO8920। ওখানে গিয়ে লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 আজীবন মেম্বার হয়ে যাবেন। আর প্রিয় শ্রোতা যারা আজকে জয়েন করেছেন, আমরা দেখেছি প্রায় 5000-এর কাছাকাছি মেম্বার জয়েন করেছেন, তাদের মধ্য থেকে 2 জন লাকি উইনার হচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে, যারা পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যারা কমেন্টস করেছেন তাদের মধ্য থেকে বেস্ট কমেন্টকারী আমাদের শাকিল এবং আমাদের টিমের চিন্তা ভাবনার জায়গাটা থেকে, যিনি হয়েছেন তিনিও পাচ্ছেন ঠিক একই পুরস্কার। কমেন্টকারী যিনি তিনি হচ্ছেন মিজানুর মাস্টার, আপনাকে আমরা দিচ্ছি এই পুরস্কারটি, এবং যারা লাইক দিয়েছেন তাদের মধ্যে থেকে রীতা রামি এবং রকিবুল ইসলাম ডায়মন্ড দুজন পাচ্ছেন এই পুরস্কার। আপনাদের সঙ্গে শাকিলের পার্সোনাল আইডি থেকে যোগাযোগ করা হবে এবং খুব শীঘ্রই যোগাযোগ করার পরে আপনি আমাদের অফিসে এসে আপনার পুরস্কারটি সংগ্রহ করে নেবেন। গত সপ্তাহে আমাদের এখানে যিনি এসেছিলেন কবিরের জীবনের গল্প প্রচারিত হবার পরে আমরা অসংখ্য অসংখ্য ফোন কল পেয়েছি, সেই ফোন কলগুলো, সেই ফিডব্যাকগুলো চলুন আমরা সবাই মিলে একটু শুনি।
আমি আরমান কিশোরগঞ্জ থেকে বলছি। কবির ভাই আপনাকে সশস্ত্র সালাম, আপনি আপনার কথা ভুলে যান, বেস্ট অফ লাক, সুখে থাকেন।
নারায়ণগঞ্জ থেকে ফারজানা রহমান ছবি বলছিলাম। কবির ভাইয়ের অনুষ্ঠানটি পুরাটাই শুনছি, সে আসলে একজন সরল মানুষ, আর সরল মানুষরা সবসময় ধোকা খায়, তাই তার সামনের জীবনটা যেন ভালো হয় এই কামনাই করি।
আমার নাম মোহাম্মদ হীরা শেখ। কবির ভাই আপনার কাহিনী আমি অনেক মনোযোগ দিয়ে শুনেছি, আপনার কাহিনী না শুনলে বুঝতে পারতাম না যে মানুষ ভালোবাসার জন্য কি না করে। কবির ভাই আপনি চিন্তা করবেন না, আপনার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসবে, আমি ফজরের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব।
আমি কালাম ফাইন। কবির ভাইয়ের জীবনের গল্পটা শুনে অনেক কষ্ট পেলাম, নাসরিন যে স্বামীর কারণে স্পেশাল প্রাইভেট পড়তে পেরেছে, রাজধানীতে এসে লেখাপড়ার সুযোগ পেয়েছে, নতুন একটি জীবন পেয়েছে, ওই রাজধানীতে স্বামীর পরিচয় দিতে লজ্জা হয়, ধিক্কার রইল নাসরিন তোমার প্রতি।
আমি লতা। কবির ভাইয়ের কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো, চোখ দিয়ে পানি ঝরা, মানে ধরে রাখতে পারিনি। এমন একটা স্বামী যদি সবার কপালে যুক্ত হয়তো কোন মেয়ে আর কোনো কষ্ট করতে পারত না। এই মেয়েটা কবির ভাইকে বুঝলো না, এই মেয়েটা কোনোদিন শান্তি হবে না।
রানা বলছি, কবির ভাই তো সবকিছু বললো, শুধু নাসরিন আপুকে এইটুকু তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, অনুশোচনার আগুনে তুমি জ্বলে ফুড়ে মরবে।
আমার নাম মুন্নি, কবির ভাইয়ের জীবন কাহিনী আমাকে খুব ভালো লাগছে, এই জন্য তারপর একদিন খেসারা দিতে হবে। নিশ্চয়ই কবির ভাইয়ের জীবন সুখী হবে, কিন্তু তারপর জীবন সুখী হবে না কবির ভাইকে এরকম কষ্ট দেওয়াতে। কিন্তু কবির ভাইয়ের জন্য অনেক দোয়া করি।
মিরপুর থেকে সোমা বলছি, কবির ভাইয়ের গল্পটা শুনে ভালোই লাগছে। তোমার স্বামী যে তোমার লেখাপড়া করিয়েছে, তোমার স্বামী তোমার প্রাণ বাঁচিয়েছে, তার দেহ কেমনে করলা, তোমার হাতটা কি একটু কাঁপলো না? মনে রেখো রিমা, একদিন তোমার কাঁদতে হবে এই স্বামীর জন্য।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আপনাদের মন্তব্যের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই প্রিয় শ্রোতা। আজকের মতো শেষ করতে চাই আমরা ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। তবে তার আগে এই আমাদের এই প্রাণের অনুষ্ঠান আমরা বলতে পারি, এখানে যারা এসে নিজের জীবনের কথাগুলো মন খুলে বলতে চান, লাখো মানুষকে বলতে চান নিজের জীবনের গল্প, তারা আসতে পারেন। আসার জন্য নিয়মটি আমি একবার বলে দিচ্ছি, আমাদের এখানে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আরো একবার বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বর স্পষ্ট করে ধীরে ধীরে বলে আপনার জীবনের গল্পের সারাংশটুকু দুই মিনিটে বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং এমনও হতে পারে আগামী সপ্তাহে আপনি আমাদের অতিথি হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের মতো হ্যালো 8920। তবে যাবার আগে যারা এখানে ফোন করে তাদের জীবনের গল্পগুলো বলতে চান, সেই গল্পগুলোর একটু স্যাম্পল এদের মধ্যে থেকে হয়তোবা সামনের সপ্তাহে কেউ একজন বসবেন আপনাদের সাথে, লাখো মানুষের সামনে শেয়ার করবেন নিজের জীবনের গল্পগুলো, সেই স্যাম্পলগুলো আমরা একটু শুনতে শুনতে পারি যাব। অনেক বেশি ভালো থাকুন, এবং সবসময় বলে থাকি এবিসি রেডিওর সাথে থাকুন। আর জি কিবরিয়া এবং আমার ডান পাশে, সবসময় সে ডান পাশেই বসে কারণ ডান পাশেই কাজ করতে হয়, আর জি শাকিলের পক্ষ থেকে শুভরাত্রি।
আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর লোকের সম্পর্ক হয় প্রায় 4 বছর ধরে, এর মাঝখান থেকে অনেক বাধা আছে, আমাকে দুঃখ মেনে নেয় না জিনিসটা। 1 বছর চলতেছে আর কি, আমরা চূড়ান্ত ভাবে বিবাহ করে ফেলি এবং সেটা এখন কারো কাছে প্রকাশ করতে পারতেছি না। এই 4 বছর অনেক কিছু হয়ে গেছে, তারা জানে না, সেগুলো আমি বলতে চাইতেছি এবং আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সমাধান করতে চাইতেছি।
আমি মোহাম্মদ বাদল হোসেন, এক খুব গরিব ঘরে জন্মগ্রহণ করি। যখন আমার বয়স 15 বছর তখন আমার বাবা আমাকে বাল্যবিবাহ দেয় আমার অজান্তে, এবং এটা নিয়ে মামলা হয় সাধারণ মানুষের কাছে। বউ বড় হয় নাকি অসহায় বাবা মা বড় হয় করেন, আমার এই করুণ জীবন কাহিনীগুলো আমি লাখো শ্রোতার মাঝে শেয়ার করতে চাই।
আমি সন্দীপ থেকে নুরি বলছিলাম, আমার সাথে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই, এখন ওর সাথে আর সম্পর্ক নাই। আমার অনেক দিনের ইচ্ছা আপনাদের ওখানে যাওয়ার, যদি আমাকে একটু সুযোগ দেন।
আমি বারেক বলছিলাম, আমি একটা মেয়েকে ভালোবাসতাম 13 বছর, খোঁজে খোঁজে খোঁজ পেয়ে ঢাকা একটা পতিতালার মতোই ওখান থেকে আমি তাকে উদ্ধার করেছি র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্য নিয়ে। তার জন্য দেশে আমি অনেক লাঞ্ছিত হয়েছি, জীবনের গল্পতে আমি আসতে চাই।
আমার নাম রোনা, আমি কিভাবে বাড়ির থেকে আসলাম, ইন্দুতন মুসলিম হলাম, ঢাকা শহর বড় হলাম, আমি এগুলো আমার জীবনের গল্পগুলো আমি বলতে চাচ্ছি।
আমি দিদারুল ইসলাম চট্টগ্রাম থেকে বলছি, আমি একটি সিম দিয়ে 61 মেয়ের সাথে প্রতারণা করেছি, সম্পত্তি জেল কেটে জামিনে মুক্ত। আমি আমার জীবনের গল্প হ্যালো 8920 মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই।
আমার নাম শারমিন, ছোট থেকে খুবই কষ্ট করে আসছি, স্বামীর ঘরে এসো সুখী নেই, খুবই কষ্ট হচ্ছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ফোন।
আমার নাম মোহাম্মদ ইমরান শরীফ, আমি একটি দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র, আমি একটি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে ছাড়া বাঁচবে না, আমিও তাকে ছাড়া বাঁচবো না, অনেক দুঃখে জীবন যাপন করছি, মনে হয় আমার আর জীবনে বেঁচে থাকা আর হবে না, আশা করি আমার সাথে যোগাযোগ করবেন।
আমার নাম মাহবুব, মা বাবার ইচ্ছা ছিল একজন আলেম হব, আর আমার ইচ্ছা ছিল একজন বিজনেসম্যান হব, লাবণী আমাকে এতটাই ভালোবাসা আমাকে দেখাইছে যেন ওর ভালোবাসাটা আমি পাই, আমার মনে ছিল সমস্ত কষ্টগুলো আমি ভুলে গেছি, তুই যে আমার সাথে এমন প্রতারণা করবে সেটা আমি কখনোই ভাবিনি, আমি আমার মনে যত যন্ত্রণা আছে সবকিছুই বলবো।
আমি মালিহা, আমার শ্বশুর নানা ভাবে আমাকে বিপর্যস্ত করছেন ওনার কাছে নিয়ে। হাজবেন্ড সে কোনো অ্যাকশন নিচ্ছে না, মানসিক চাপে আরেকটা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যাচ্ছি। আমি আমার জীবনের গল্পটি সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই।
সৃষ্ট জগতে যা কিছু আছে সুন্দর, তোমাকে জানিতে কৃপণতা করিনি আমার ঈশ্বর। অপরূপ এই সৃষ্ট জগতে যা কিছু আছে সুন্দর, তোমাকে জানিতে কৃপণতা করিনি আমার ঈশ্বর। তোমাকে করেছে মহিমান্বিত দানিয়া তোমায় মায়ের, তোমারই চরণে রয়েছে লুকায় পরকালের সর্বসুখ। তোমাকে করেছে মহিমান্বিত দানিয়া তোমায় মায়ের, তোমারই চরণে রয়েছে লুকায় পরকালের সর্বসুখ। নিজের আসন লও পুঁজিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ, তোমারই জন্য সমাজ অটুট। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও পুঁজিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ, তোমারই জন্য সমাজ অটুট। সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ। বলি প্রেয়সীর মন অনন্ত প্রেমী অবগাহন, নারীকে কে বলি বোনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। নারীকে কে বলি প্রেয়সীর মন অনন্ত প্রেমী অবগাহন, নারীকে কে বলি বোনের স্নেহ মায়ের মমতা চিরন্তন। এ যে তার সহজাত ভাব মহিমান্বিত নারী স্বরূপ, প্রেমের বলয়ে রেখেছে চড়ায় সংসারে যত দুঃখ সুখ। ও হে নরাধম বুঝিবে কখন নারী জাতির কনসি আসন, শোষণ শাসনে বাঁধিয়া তাহারে পৌরুষে করো কালি লেপন। তিক্তাদের যারা দিয়াছে আজ নারীকে পণ্য রূপ, নারীর রূপের জলুস ভেচিয়া দুহাতে করেছে অর্থ লুট। এ নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ, তোমারই জন্য সমাজ অটুট। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ, তোমারই জন্য সমাজ অটুট। সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ। ওহে নারী তুমি দেখো তাকায়, ইতিহাস করে সাক্ষ্য দান, নজরুল বলে কল্যাণ যত আধিক নারীর অবদান। ওহে নারী তুমি দেখো তাকায়, ইতিহাস করে সাক্ষ্য দান, নজরুল বলে কল্যাণ যত অনেক নারীর অবদান। বিবি খাদিজা, বিবি আয়েশা, মহিয়সী কত মহৎ প্রাণ, জ্ঞানের আলোয় উৎফাসিত কর্ম করেছে মহীয়ান। কেমন এগুবে দেশ ও জাতি আজ যদি থাকে সংশয়, সমাজ গড়ার কারিগর যদি চার দেয়ালে বন্দী রয়। নেপোলিয়ন তবে বলেছিল বটে উন্নয়নের চাবিকাঠি, উন্নত জাতি উপহার দিয়া দীক্ষিত মায়ের প্রতিশ্রুতি। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ, তোমারই জন্য সমাজ অটুট। হে নারী তুমি ওঠো জাগিয়া, নিজের আসন লও বুঝিয়া, তোমারই জন্য সৃষ্ট সমাজ, তোমারই জন্য সমাজ অটুট। সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্ব সুখ।
This track was downloaded from FusionBD.com.